This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। এই মুহূর্তে আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমার অতিথি, যিনি আজকে জীবনের চরম অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন। তবে তার আগে বলে নেই, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে মানুষ বিবেক বোধের তাড়না বোধ থেকে এখানে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো ভুলগুলো স্বীকার করে। এবং সেই ভুলের ব্যাপারটিতে গিয়ে আমরা সবসময় যেটা দেখি যে ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। ভুল এবং অপরাধটা কি সেটা আমরা আবিষ্কার করবার চেষ্টা করি এবং একই সাথে ভুল ও অপরাধের পরিণতি কি সেটা আমরা শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরি। আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে যে এই যে একজন অপরাধীকে আজকে আপনারা শুনছেন কিংবা একজন যিনি ভুল করেছেন তাকে শুনছেন, তাকে শুনে আপনার বিবেক বোধ জাগ্রত হোক। যদি আপনি তার মতো করেই ভুলের মধ্যে থাকেন, অপরাধের মধ্যে থাকেন, তাহলে ওখানেই ক্ষান্ত হোক। কিংবা যদি আপনার যাওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন, কিংবা যারা ভালো পথে আছেন তারা সজাগ থাকুন যেন তার মতো করে আপনার জীবনে কোনো ভুল কিংবা অপরাধ কখনো না আসে। প্রিয় শ্রোতা, চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে উপস্থিত হয়েছেন রেজা। বেশ চঞ্চল স্বভাবের মানুষ, অজানাকে জানার একটা আগ্রহ সবসময় তার মধ্যে লক্ষ্য করা যায়। ঘুরে বেড়াতে বেশ ভালোবাসেন। রেজা বেশ ফ্যাশন সচেতন, নতুন নতুন ফ্যাশনের সাথে সবসময় নিজেকে আপডেট রাখেন। নিজের ছবি ফ্রেমে বন্দি করাতে খুব ভালোবাসেন তিনি। ইন্টারনেটেও অ্যাক্টিভ থাকে রেজা। বন্ধুদের মধ্যমণি এবং এটাকে সে বেশ উপভোগ করে। তাছাড়া স্টাইলিস্ট মোটর বাইকের প্রতিও তার একটা ঝোঁক আছে। যে কোনো সমস্যাকেই বেশ সহজভাবে দেখতে চায় রেজা, সেজন্য মাঝে মাঝে কিছু ছেলে মানুষই কাজ করে বসেন, পরক্ষণেই সেই কাজের জন্য আবার অনুতপ্ত হয়ে যান। এই হচ্ছে আমাদের আজকের বন্ধু রেজা। তার জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ আর যে সুমন আমাদেরকে জানিয়ে দেবার জন্য যে আজকে রেজা রয়েছে আমাদের সঙ্গে এবং রেজার পরিচয় এবং একই সাথে রেজার জীবনের ভালো দিকগুলো আমরা জানলাম। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে এই অতিথি সম্পর্কে আমরা আপনাদেরকে একটি ছোট করে হলেও ভালো ধারণা দেবার চেষ্টা করি, অর্থে যে একজন মানুষ আজন্ম পাপী নয়, একজন মানুষ আজন্ম অপরাধী নয়, তার জীবনেও অনেক অনেক ভালো কাজ আছে, তার জীবনেও সমাজে বেঁচে থাকার মতো অনেক অনেক উপাদান আছে। এবং তিনি যে অপরাধী হয়েছেন কিংবা তিনি যে ভুলের জন্মগুলো দিয়েছেন, তিনি এই সমাজেই সেগুলোর জন্ম দিয়েছেন। সেখানে কখনো কখনো ব্যাকগ্রাউন্ডে আমরা সমাজের বিভিন্ন কারণ খুঁজে পাই, পরিবারের বিভিন্ন কারণ খুঁজে পাই, কিংবা একেবারেই ব্যক্তিগত অনভিপ্রেত বিভিন্ন কারণ আমরা খুঁজে পাই। যাই হোক, আজকে রেজার জীবনের অপ্রিয় সত্য আমরা তুলে ধরব। বরাবরের মতো অনুষ্ঠানে থাকছে SMS পোল। SMS পোলের মাধ্যমে জাস্টিফাই করা হবে যে রেজা যা বলছে এখানে সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, অর্থাৎ আপনার বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারটি আমরা অতিথিকে প্রথমেই জানিয়ে নিই যাতে করে সে কোনোভাবে মিথ্যার আশ্রয় নিতে না পারে। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে আজকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমি প্রথমেই তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি জি, শুনতে পাচ্ছি।
আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠানটি, বিশেষ করে রেজার জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
হ্যাঁ, আমি পুরো অনুষ্ঠান জুড়ে আসতে থাকবো এবং মন্তব্য প্রদান করবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকছেন সেই জন্য। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্ব। কিন্তু তার আগে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে একটি সেগমেন্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যারা এখানে আসেন তারা কোনো না কোনো ভাবে তাদের বিবেক জাগ্রত হয়েছে বলেই আসেন। এই বিবেক জাগ্রত করবার পেছনে নিশ্চয়ই কোনো ব্যক্তির অবদান থাকে কিংবা কোনো ঘটনার অবদান থাকে কিংবা অন্য কোনো কিছুর অবদান থাকতে পারে। আমরা প্রথমেই জানবার চেষ্টা করি যে বিবেকটিকে আসলে জাগিয়ে দিয়েছিল কে। রেজা, আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার যে বিবেকটা জেগেছে, যে কারণে আজকে আপনি এখানে এসেছেন, কিভাবে আপনার বিবেকটা জেগেছিল?
এক লোকের মায়ের সেবা দেখে আমার এতটাই বিবেক জাগ্রত বোধ হয়েছে যে আমি মায়ের প্রতি যে অন্যায় অকারস্থা করছি বাবা মার প্রতি সেটা চোখে মেনে নিতে পারছি না। আমি নিজে থিঙ্ক করতে পারিনি যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে, প্লাস মানুষ মানুষকে না মা বাবাকে মানুষ এত রিসপেক্ট করে, কিন্তু আমি সেটা করতে পারিনি, কখনো করতে পারিনি।
তার মানে কোন একটা লোকের আপনি এই সেবাটা দেখে ভালোবাসাটা দেখে আপনার মধ্যে বিবেক বোধটা জাগ্রত হয়েছে, সেই লোকটাকে কি আপনি চেনেন?
না, সে লোকটাকে আমি চিনি না। আমি দিনাজপুর থেকে যখন ঢাকা আসি তখন ট্রেনে ওনার সাথে পরিচয় বলতে জাস্ট ওনার মাকে দেখে, অনেক বয়স্ক মহিলা, তারপর উনি ওনার মাকে যথেষ্ট মানে এত রেসপেক্ট বা কেয়ারিং দেখে আমি অবাক।
প্রিয় শ্রোতা, এই জন্যই বলি যে আপনি এমন কোন কাজ কি করছেন যেটা এরকম একজন অপরাধীর কিংবা এরকম একজন মানুষের বিবেক বোধকে জাগ্রত করে দিতে পারে। ওকে, এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে যেতে চাই। শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া করতাম, বাসায় খুব আহ্লাদী ছিলাম, যখন যে জেদ করতাম পাইতাম, ব্যাপক স্বাধীনতা ছিল আমার মাঝে, স্বাধীনতা কাজ করত, ফ্রেন্ড সার্কেলদের মাঝে অনেক ভালো বিল্ড আপ ছিলাম, সবাই জানতো যে রেজা আসলে একটা পিস, এমন কোন কাজ নাই যে পারবো না, সেটা যাই বলেন না কোন, এমন ভাবে মানে মিথ্যেটা বলতাম, যারা আমার মিথ্যেটা শুনতো ওরা সত্য থেকে বেশি সত্য মনে করতো।
সেই যোগ্যতাটা আপনার ছিল যে আপনি সবকিছুকে সত্য বানিয়ে মানুষের কাছে উপস্থাপন করতে পারতেন, ওকে, এবং যে কারণে আপনার বন্ধুরা আপনাকে আলাদাভাবে চেনার একটা সুযোগ পেত। তার মানে আপনার মধ্যে একটা অন্যরকম বিশ্বাসযোগ্যতা, যেটা আপনার চেহারা দেখে হোক বা যে কোনো কারণে হোক, মুভমেন্টই হোক, সেটা আপনার ফ্রেন্ডদের মধ্যে ছিল। ওকে, তারপর
তো আমি স্কুলে লেখাপড়ার সময় মানে বাসা থেকে টাকা পয়সা নিতাম, তো টাকা পয়সা নিয়ে সেটা বন্ধুদের সাথে উড়াই দিতাম, খরচ করতাম। আমার বাসা তো দিনাজপুরে সীমান্তবর্তী এলাকা, ব্যাপক মাদকাসক্ত আছে, বাট আমি আমার ফ্রেন্ডদেরকে নেশা করার জন্য টাকা পয়সা দিতাম।
আপনার বাবা কি করতেন?
ছোটখাটো ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা বলতে কি, আমাদের এখানে তো ধানের ব্যবসা, লিচুর ব্যবসা, এই ছোট একটা ব্যবসা করতেন, দোকান ছিল, বর্তমানে আমার জন্য সেই দোকানও নাই প্লাস ব্যবসাও নাই, আর আমাদের যে বাড়িটা ছিল সেটা আমার জন্য মনে করেন যে বাড়ি বিক্রি হয়েছে।
তার মানে আপনার বাবা বা আপনার মার যে প্রতিপত্তি গুলো ছিল সেগুলো আপনার কারণে নষ্ট হয়ে গেছে।
আমার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো আমি স্কুলে পড়ার সময় থেকেই মানে অপরাধ জগতে শুরু করি, কি রকম যে টাকা পয়সা থাকতো না হাতে, টাকা পয়সা না থাকার ফলে আমি চুরি করতাম বাসা থেকে, মা কোথায় রাখতো না রাখতো সেটা লক্ষ্য রাখতাম, সবসময় ওৎপেতে থাকতাম। মা যখন গোসল বা অন্য কোথাও যাইতো, বাসার বাইরে যেত, আলমারি থেকে চুরি করে টাকাটা নিতাম। তো আমার মা আমার প্রতি এক সময় দেখতেছে যে আমার ছেলে অতিরিক্ত টাকা চুরি করতেছে বাসা থেকে, তো মা চাবি রাখতো না, চাবি লুকায় রাখতো, আর চাবি যেখানে থাকে আমি খুঁজে বাইর করতাম, তো আমি লুকায়।
মার কাছে চাইলেই পারতেন টাকাটা, আপনি না চেয়ে কেন চুরি করতেন?
আমার চাইতে লজ্জা লাগতো যে মার কাছে টাকা চাইবে, টাকা চাওয়ার কি আছে, আছে তো বাসায়।
আপনার মা যখন বুঝতে পারলো যে আপনি চুরি করছেন, আপনার মা তখন কি বলেছিল আপনাকে?
মা বলতো চুরি করা ভালো না, এই টাকা চুরি করে কি করছিস? আমি বলতাম মা খাইছি, কি খাইছিস, হোটেলে খাইছি।
স্বীকার করতেন?
স্বীকার করতাম, মার সাথে সব শেয়ার করতাম।
ওকে,
প্লাস মনে করেন যে টাকা পয়সা নিয়ে ক্রিকেট খেলতাম, জুয়া খেলতাম, আইপিএল বাজি খেলতাম। মা বলতো যে তোর আব্বুকে বলে দিব, আমি বললাম মা তোমার মায়ের হাত পা ধরে তখন কিন্তু বলতাম, মাকে বোঝানোর চেষ্টা করতাম যে মা আর তো টাকা নিব না, তুমি বললিও না মা, আব্বারে বললে তো আমার মার দিবে। মা আবার আমার প্রতি বিশ্বাস করে বাবাকে বলতো না, আবার খাওয়ার সময় মা অনেক ভালোভাবে বলতো, এমন ভাব করতো যে মাও কিছু জানে না, আমি কিছু করিনি, কোনো অপরাধ করিনি, সেইভাবে বাবার সামনে প্রেজেন্ট করতো।
ওকে, তো টাকা নিয়ে কি করতেন বলছিলেন?
টাকা নিয়ে ফ্রেন্ড সার্কেলকে দিতাম, ধার দিতাম, টাকা উড়াইতাম, খরচ করতাম।
কি করতেন? টাকা উড়াতেন বলতে আপনি কিভাবে খরচ করতেন?
এই মনে করেন যে আমি যে টাকাটা খরচ করতাম সেটা হচ্ছে ফ্যাশনের উপর।
ফ্যাশন মানে?
অল টাইম ভালো ভালো কাপড় চোপড় পরার চেষ্টা করতাম, ভালো ভালো আপ টু ডেট থাকার চেষ্টা করতাম।
ওকে ওকে,
জুয়া খেলতাম।
জুয়া মানে কি ধরনের জুয়া?
ক্রিকেটে বাজি খেলতাম।
ক্রিকেটে বাজি মানে?
এই ওভারে মনে করেন যে 10 রান হবে বা 7 রান হবে।
কি ধরনের ক্রিকেটের সাথে খেলতেন?
সব আইপিএল, তারপর ন্যাশনাল খেলা, যত ইন্টারন্যাশনাল খেলা আছে সব খেলার মধ্যে,
ফ্রেন্ড সার্কেলের মধ্যে,
ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের এলাকায় একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আপনার জুয়া একাডেমি যেটা বলা হয়, আমাদের এলাকায় একটা
আন্ডারগ্রাউন্ড
আন্ডারগ্রাউন্ড সেখানে মনে করেন যে আপনি গেলে অবাক হয়ে যাবেন ভাইয়া, যে এক একজনায় এত হ্যান্ড ক্যাশ নিয়ে আসে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আর আমরা এত লোভী ছিলাম যে টাকাগুলো জিততে হবে জুয়াতে, কখনো জিততাম, আর যখন জিততাম তখন মনে করেন যে ফ্রেন্ড সার্কেল সবাই এক জায়গায় হইতাম, বলতাম যে দোস্ত আয় আমি জিতছি আজকে, আয় তোদেরকে হোটেলে খাওয়াবো। আর 10-15 ফ্রেন্ড অল টাইম থাকতো আমার, আর আমি প্রতিদিন একটা ফ্রেন্ডকে নিয়ে ঘুরতাম, মনে করেন আজকে একটা ফ্রেন্ড, কালকে একটা ফ্রেন্ড, যার কারণে সবাই আমাকে চিনত, আমার পরিচিত, আমি জানতাম যে আমার পরিচয়টা বাড়ুক, সবাই আমাকে চিনুক।
ওকে, আপনি এটাও চাইতেন?
আমি এটাও চাইতাম
যে আপনার নিজের ভিতরে যে টেন্ডেন্সি গুলো গ্রো করছে, লাইক আপনাকে সবাই চিনুক, আপনি একটু ফ্যাশন মেইনটেইন করতেন, আপনার ড্রেস আপ, ইভেন আপনি এখনো আমি দেখতে পাচ্ছি আপনি কিছুটা ফ্যাশনেবল, এগুলো চিন্তা ভাবনা আপনার মাথা থেকে কেন আসলো? মানে হঠাৎ কোন একটা কারণ থাকে না নিশ্চয়ই?
জি জি, এগুলো চিন্তা ভাবনা আসতো কি, আমি দেখতাম আমার বড় ভাইরা প্রেম টেম করে, তো আমি কিন্তু প্রেমের প্রতি খুব একটা আসক্তি ছিলাম।
বড় ভাইরা প্রেম করতো?
বড় ভাইরা প্রেম টেম করতো, চিপার মধ্যে গল্প টল্প করতো, পার্কে নিয়ে যেত।
এটার সাথে ফ্যাশনের সম্পর্ক কি?
এটার সাথে ফ্যাশনের সম্পর্ক কি, যে আমি তো স্কুলে পড়তাম তখন, তো একটু ফ্যাশন সচেতন হলে মেয়েরা তো একটু সুন্দর ছেলেদের পছন্দ করে, এটা
আপনার একটা ধারণা থাকতো?
ধারণা থাকতো।
তখন আপনার বয়স কত?
14-15।
14-15 বছর। কোন ক্লাসে পড়ছেন
তখন? আমি ক্লাস 6-7 এরকম।
ক্লাস 6-7 এ পড়ছেন আপনি কি? তার মানে 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেছিলেন প্রাইমারি স্কুলে?
না, আমি তার আগে থেকে শুরু করছি, অনেক গ্যাপ খাইছি।
কিন্তু গ্যাপ হয়েছে, কেন গ্যাপ হয়েছে?
এই মনে করেন স্কুল চেঞ্জ করছি খুব, যে স্কুলে ভালো লাগতো না, বাবাকে বলতাম, আমি আমার এলাকার মোটামুটি 8-10টা স্কুলে চেঞ্জ করছি।
ওই এলাকার মধ্যে 8-10টা স্কুল চেঞ্জ করেছেন, কেন চেঞ্জ করেছেন? নিশ্চয়ই কারণ থাকতো,
এই স্কুলে ভালো লাগতো না, যাব না স্কুলে। আবার এই স্কুলে মনে করেন যে
টিচার বকুনি দিত নাকি আপনি কোনো কিছুতে ফেল করতেন বা কোনো কিছু?
ফেল করতাম না, খুব ভালো স্টুডেন্ট ছিলাম, মানে টিচারদের ভালো লাগতো না, স্বাধীনতা ছিল না। কিন্ডার গার্ডেনে দিত, মনে করেন ভ্যানের মধ্যে করে নিয়ে যাইতো, ভালো লাগতো না ওই পরিবেশ আমার।
মানে ভ্যানে যেতে ভালো লাগতো না?
ভ্যানে যেতে ভালো লাগতো।
কোথায় যেতে, কিভাবে যেতে ভালো লাগতো?
আমার খুব ঘোরাফেরা করতে ভালো লাগতো, বাইরে ঘুরবো মনে করতাম, ইচ্ছা করতাম। যে ক্লাস সিক্সে যখন ছিলাম আমি, তখন ফার্স্ট আমি কক্সবাজারে ঘুরতে যাই, ইচ্ছা ছিল যে সব জায়গায় ঘুরবো বাংলাদেশে, এমন কোন জেলা নাই যে ঘুরবো না।
ক্লাস সিক্সে ফার্স্ট কক্সবাজারে ঘুরতে যান, মানে এটা কি পরিবার জানতো?
না, পরিবার থেকে টাকা চুরি করে গেছিলাম।
একা গিয়েছিলেন?
একা গিয়েছিলাম। এটা
কিভাবে?
কিভাবে টাকা ম্যানেজ করছি?
দিনাজপুর থেকে কক্সবাজারের দূরত্ব তো অনেক দূরে,
অনেক দূর। প্রথমে ঢাকা আসছি কমলাপুরে, তারপর আপনি চট্টগ্রামে ট্রেনে করে চট্টগ্রামে গেছি, তারপর ওইখান থেকে বাসে করে কক্সবাজার।
কত টাকা চুরি করেছিলেন বাড়ি থেকে?
তখন আমি চুরি করেছিলাম 23,000 টাকা।
23,000 টাকা চুরি করে আপনি কক্সবাজারে আসলেন। কক্সবাজার সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়েছিল কে?
কক্সবাজার সম্পর্কে আইডিয়া দিয়েছিল ফ্রেন্ড সার্কেল, দেখতাম টিভিতে নাটক টাটক দেখতাম, মানে কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল। কেন? ওইখানে একটা রাস মেলা হইতো, তো দেখতাম যে রাস মেলায় নাকি অনেক মেয়ের আছে, ওইখানে নাকি খুব ওপেন মাইন্ডে ছিল, তো এটা দেখার খুব ইচ্ছা ছিল।
মেইনলি একটা আসক্তি আপনার ছোটবেলা থেকেই
ছিল, ক্লাস 5-5 আগে থেকে ছিল মেয়ের সাথে প্রেম করতে হবে।
ওয়ান থিং আমাদের একটা ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে একটা অপ্রাপ্ত বয়স্ক আপনি, ক্লাস ফাইভ এর একটা ছেলের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি গ্রো করা উচিত না এবং ন্যাচারালি এটা আসে না। এমন কোন ঘটনা কি আছে যেটা আপনাকে এই ধরনের জিনিসের প্রতি অনেক বেশি আগ্রহ করে তুলেছে?
যেরকম আমার ফ্রেন্ড সার্কেলরা স্টেশন থেকে বই নিয়ে আসতো, মনে করেন নিষিদ্ধ বই যেগুলো, সেগুলো বই নিয়ে আসতো, পড়তাম।
কোন ধরনের ফ্রেন্ড সার্কেল? আপনার সমবয়সী নাকি তার চেয়ে বড়?
আমার সমবয়সী ফ্রেন্ড সার্কেল।
ওকে,
এরা পাইতো আদার্স কারো কাছ থেকে, তো এরা আমাকে দিত, আমি পড়তাম, কালেকশন করতাম, পরে আবার যাই নিয়ে আসতাম স্টেশন থেকে।
এগুলো পড়ে পড়ে আপনার ভিতরে এক ধরনের কিউরিওসিটি বোধ,
কিউরিওসিটি প্লাস মানে রিলেশনশিপ সম্পর্কে আরো বেশি জানার ইচ্ছে ছিল।
এই বইগুলো আপনি কোথায় পড়তেন?
এই বইগুলো বইয়ের মধ্যে ঢুকে বাসার মধ্যে পড়তাম, দরজা লাগিয়ে পড়তাম।
বাসার ভিতরে দরজা লাগিয়ে পড়তেন? আপনি তো তখন ছোট ছিলেন, আপনার ভাই বোনরা একসাথে বসে টেবিলে পড়াশোনা করতেন?
না, আমরা আমাদের বাসাটা এমন যে কেউ কারো খেয়াল রাখে না। খেয়াল রাখে না বলতে কি, আমি পড়তে বসে মা যায় ডিস্টার্ব করতো না, বলতেছে পড়তেছে এরকম, আমার বোন আলাদা রুমে থাকতো।
প্রথম কবে হাতে পেয়েছেন এই বইটা? ক্লাস ফাইভে থাকতেই?
ক্লাস ফাইভে, হ্যাঁ, ক্লাস
ফাইভ। কে দিয়েছে আপনাকে?
আমার ফ্রেন্ড আনিসুর নাম।
কিভাবে দিল আপনাকে?
ও ওর ভাবির কাছ থেকে নিছিল।
ভাবির কাছ থেকে মানে?
ওর এক ভাবি আছে, ওর ভাবির সাথে ওর সম্পর্ক ছিল, সেটা ও আমাদের থেকে 2 বছর সিনিয়র।
ওকে,
কিন্তু আমাদের সাথেই পড়তো, ওর ভাই এগুলো আনতো, ওর ভাবিকে পড়াইতো, ওর ভাবি আবার ওকে দিত, ও আবার আমাকে দিত। পরে আমরা জায়গাটার নাম শুনে গেছি যে এখানে পাওয়া যায়, পরে আমরা নিজেরাই জানি আসতাম।
আপনি যখন প্রথম এই জিনিসটা পড়লেন, আপনার কোনো আইডিয়া ছিল না এই জিনিসগুলো
সম্পর্কে? আইডিয়া ছিল না বলতে কি, এগুলো সম্পর্কে আইডিয়া ছিল না, কিন্তু অন্যান্য বিষয় সম্পর্কে আইডিয়া ছিল।
কে বলতো আপনাকে এগুলো?
এগুলো আমি আমার চাচুর কাছে শুনছিলাম।
চাচু মানে আপনার আপন চাচু?
না, আমার আপন চাচু না, পাড়াতো চাচু।
কিভাবে আপনার কাছে বলতো এগুলো?
বলতো যে আজকে তো চাচির সাথে এরম এরম করছি।
এই প্রশ্নগুলো কেন করছি প্রিয় শ্রোতা? এই কারণে যে দেখুন, একটা শিশু কিভাবে কোন পরিবেশের মধ্যে বড় হচ্ছে, নাম্বার ওয়ান কি ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছে, নাম্বার টু তার ফ্যামিলিতে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যে সিক্রেসি তাকে দেওয়া হচ্ছে সেটাতে সে কি করছে না করছে সে ব্যাপারে কোনো খোঁজ খবর নেই, এবং নাম্বার থ্রি যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ও নিজে যে আইডিয়াগুলো এই সব জিনিসে গিয়ে নিচ্ছে ওই সময়টাতে এবং যে ধারণাগুলো ও নিচ্ছে এই মানুষের অত্যাবশ্যকীয় একটা সম্পর্ক সম্পর্কে, সেটা এক ধরনের পারভার্টেড রিলেশনশিপ, এবং এটা সে কেন নিচ্ছে এটা কিন্তু সে ইচ্ছা করে নিচ্ছে না, তার পরিবেশ তাকে কোনো না কোনো ভাবে এটাকে ইন্সপায়ার করছে। আমরা এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করছি। এবং মজার একটা বিষয় দেখুন, যে সময়টাতে তার এটা সম্পর্কে একটা সুষ্ঠু ধারণা পাওয়ার কথা, যে সম্পর্কে তার শ্রেণীকক্ষে হোক বা যে কোনো জায়গাতে হোক, পরিবারের কাছে হোক, এই রিলেশনশিপ সম্পর্কে তার একটা সুন্দর ধারণা পাওয়ার কথা, সেই সময়টাতে সে প্রচন্ড রকম কিউরিসিটি নিয়ে এমন জিনিসগুলো দেখছে বা এই রিলেশনশিপ সম্পর্কে এমন কিছু জানছে যেটা ভবিষ্যতে কোনোভাবেই তাকে একটা সুস্থ সম্পর্কের দিকে ধাবিত করবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং আজকে যে ছেলেটিকে আমরা এখানে হাজির করেছি রেজা, তার জীবনের যে চরম অপ্রিয় সত্যগুলো সেগুলো বাংলাদেশের অনেক ছেলে মেয়েদের জীবনেরই চরম অপ্রিয় সত্য, এবং আমার মনে হয় যে আজকের এই শেষ পরিণতি দেখে সবার একটু হলেও সচেতন হওয়ার সুযোগ মিলবে। আচ্ছা, আমি মোটামুটি একটা গ্রাফ পেয়ে গিয়েছি, তারপর
তো আমি স্কুলে পড়ার সময় ক্লাস ফাইভে বৃত্তি পাওয়ার পরে কিন্তু সিক্সে ভালো স্কুলে ভর্তি হতে পারিনি।
ক্লাস ফাইভে আপনি বৃত্তি পেয়েছিলেন?
জি, ক্লাস ফাইভে আমি বৃত্তি পাইছি, কিন্তু ক্লাস সিক্সে ভালো জায়গায় ভর্তি হতে পারিনি, যেই জন্য একটা গ্রামের স্কুলে ভর্তি হয়েছি। তো গ্রামের স্কুলে যাইতে চাই না, সাইকেল ধরে যাইতে ভালো লাগে না। তো আমার বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে একটা পার্ক আছে, পার্কের মধ্যে ঢুকে থাকতাম, অল টাইম আড্ডা আড্ডা দিতাম। ওইখানে আরো ফ্রেন্ড সার্কেল বাড়ে গেছে, টাকা পয়সা থাকতো না, তো আমি বলতাম যে দোস্ত টাকা পয়সা তো নাই, কি করবো? তোরা বলতো দোস্ত ব্যাপার না, আজকে ধান্দা করবো। আমি বললাম কিভাবে? বলতেছে তো চল পার্কে চল, যাই কেউ আসছে নাকি। তো যাইতাম, যাই মনে করেন যে আমরা তো ছোট পিচ্ছি, তো আমাদের দেখে তো কেউ মনে করেন ভয়টা পাবে না। তো আমরা যাই চিন্তা করতাম যে কিভাবে টাকা নিব, টাকা তো নিতে পারতাম না। তো আমরা আমাদের বড়দের সাথে শেয়ার করতাম যে বড় ভাই ছেলে মেয়ে আসছে, ওরা আবার আসে মোবাইল টোবাইল নিত, মোবাইল টোবাইল নেওয়ার পরে আমাদেরকে কিছু টাকা দিয়ে দিত, পকেট খরচের জন্য।
মানে যারাই কাজগুলো করতো তাদেরকে সহযোগিতা করতো,
সহযোগিতা করতাম আমরা, ইনফরমেশন দিতাম।
আচ্ছা,
তো আমি এভাবে অপরাধটা শুরু হয়েছে আমার। তো ক্লাস সিক্স সেভেন এভাবে ভালো রেজাল্ট করতেছি না, কিন্তু ক্লাস সিক্স এর রোল হইল 9, তারপরে ক্লাস সেভেন হইল কিন্তু 24, তারপর হলো 36।
মানে এই যে আপনার রোল যে পিছাচ্ছে, আপনার ফ্যামিলি থেকে আপনাকে কি বলা হতো?
বারবার বলতেছে, আমি বললাম না মা, ওই স্কুলে এরকম কাহিনী হয়, স্কুলে টাকা দিয়ে রোল।
বাবা কি করতো?
আমার বাবা কি মানে কাজের মধ্যে ব্যস্ত থাকতো, তো ওই রকম কেয়ারনেস নিতে পারতো না। বাবা বলতো যে টাকা পয়সা লাগবে, নিয়ে যাই ভালোভাবে পড়াশোনা করিস। আর বাবাকে বাবার নাম্বার চাইতো, ফোন নাম্বার চাইতো, আমি দিতাম না স্কুলে।
ওকে,
প্লাস মনে করেন নোটিশের কাগজপত্র দিত, এটা নিয়ে এসে কোন ফ্রেন্ডের মাধ্যমে সইটই করে নিয়ে চলে যেতাম।
তারপরে বাবাকে দিয়ে সাইন করাতাম,
বাবাকে দিয়ে সাইন করাইতাম,
রেজাল্ট শীট দিলো বাবাকে দিয়ে সাইন করাতাম,
সাইন করাইতাম,
মাকেও দেখাতেন
না, মাকেও দেখাতাম না।
এই যে আপনার রোল পেছনে যাচ্ছে, 9 হচ্ছে, 9 থেকে 24 হচ্ছে, এই সময়টাতে কি ফ্যামিলি থেকে আপনার টিউশনি বাড়িয়ে দিয়েছিল বা এরকম কোনো কিছু?
জি জি জি, টিউশনে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি নিজে পরে এক মাস করার পর আর করি নাই, ওই টাকা দিয়ে খরচ করি।
মানে ফ্যামিলি থেকে মনে করেছে বেশি টিচার দিলে আপনার রেজাল্ট ভালো হবে,
রেজাল্ট ভালো হবে।
আপনার এই যে বাসার ভিতরে আপনি যে বইগুলো নিয়ে এসে পড়তেন বা যে ধরনের বন্ধুদের সাথে মিশতেন, এই বন্ধুদের সম্পর্কে কি আপনার ফ্যামিলি জানতো?
হ্যাঁ জানতো, যে এরা খারাপ ছেলে বলতো, বারবার বলতো যে ওদের সাথে মিশিস কেন। তখন আমি বলতাম তাহলে ভালো ছেলে দেখাই দাও আমাকে, যে ভালো, এটা ভালো ছেলের সাথে মিশ।
আপনার স্কুলে কি কোনো ভালো ছেলে ছিল না?
ছিল, অনেক দূরে, মিশতাম না, গ্রামে খেত ছেলে ভালো লাগতো,
এরকম মনে হতো,
খেত
খ্যাত মনে হতো। আচ্ছা, আর এই যে আপনি যেটা বলছেন যে আপনার ফ্যামিলি থেকে কখনো আপনার রুমের ভিতরে আসা হতো না, সিক্রেসি নেওয়া হতো না, এগুলো কি কখনো আপনার মা গোপনও কখনো আপনার রুমের ভিতরে গিয়ে দেখে নাই যে আপনি কি পড়ছেন কি করেন? ঠিক
না, মাঝে মাঝে মা আসতো, কিন্তু আমি এমন জায়গায় লুকিয়ে রাখতাম, খুঁজে পাইতো না। যেরকম আমি মনে করেন যে খাটের নিচে লুকিয়ে রাখতাম, খাটের নিচে বলতে কি বিছানার নিচে না, উল্টা দিক দিয়ে কাঠ থাকে না নিচে, কাঠের মধ্যে টেপ দিয়ে মারা রাখতাম, তাহলে তো খুঁজে পাবে না।
এইভাবে আপনি জিনিসগুলোকে
এইভাবে সেভ করে রাখতাম।
প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের অপ্রিয় সত্যের যে বাকি পর্বগুলো রয়েছে সেগুলো আমরা মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে একটা SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনি কি মনে করেন, ও যা বলছে সেটা কি সত্য, নাকি ও যা বলছে সেটাতে আপনি বিশ্বাস করতে পারছেন না? যদি মনে করেন যে সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, ও যেটা বলছে সেটাকে বিশ্বাস করা যায় না, কিংবা আপনি কনফিউজ, তাহলে আপনি নো লিখতে পারেন। SMS পোলে অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 221 নম্বরে। এবং আমরা বারবারই কিন্তু বলেছি, যদি নোর পার্সেন্টেজ বেশি হয় তাহলে আমাদের অনুষ্ঠানটি এই অতিথির জীবনের যে অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে সেটা ওখানেই থেমে যাবে, আমরা সামনের দিকে নিয়ে যাব না। সুতরাং SMS পোলটি খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরই ফিরে আসছি আবারও যাহা বলিব সত্য বলিবতে।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করে বিবেক বোধের তাড়না বোধ থেকে, এবং একটাই মাত্র উদ্দেশ্য থাকে, তার মতো করে ভুল সমাজের যেন কেউ আর না করে। আমরা অনুষ্ঠানটাকে বিন্যস্ত করেছি এমন ভাবে যে ভুল ও অপরাধের জন্ম কিভাবে হয়, ভুল এবং অপরাধ আসলে কি, এবং ভুল ও অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি হয়, যাতে করে আপনি সচেতন হতে পারেন। প্রিয় শ্রোতা, আমাদের অতিথি, তার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিতে চাই SMS পোলের
রেজাল্ট। নো, 9%, নো কমেন্টস, 10%।
ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 81% হচ্ছে ইয়েস, 9% হচ্ছে নো, এবং 10% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জানিয়ে দেবার জন্য যে আসলে বিশ্বাসযোগ্যতার লেভেলটা এখন কোথায় রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি রেজার কাছে। রেজার, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন ক্লাস 7 এ পড়ার সময়ের কথা, তারপর
ক্লাস সেভেন পড়াশোনা করতাম, এই সময় আমার এই ক্রাইম জগৎটা শুরু হয়। তো আমি একটা বিষয় কি, আমি ক্লাস সিক্স থেকে কিন্তু এসএসসি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত অঙ্কে পাশ করতে পারিনি কোনোদিন। ধীরে ধীরে অনেক খারাপ ছাত্র হয়ে গেছি। সবাই বলতো যে এই ছেলেটা এত খারাপ কেন, এর বাবা মা এত ভালো। আমার এলাকায় আমার বাবা মাকে কেউ মানে অন্য বিষয়ে কেউ ইয়ে করতো না, শুধু আমার জন্য একটু ইনফরমেশন দিত যে আপনার ছেলেটা বেয়ারা হয়ে গেছে, অনেক বাজে, রাস্তাঘাটে ফাইজলামি করে। তো বাবা আসে আমাকে বলতো যে তুই কি ভালো হবি না, তোর জন্য আমাকে মানুষ কথা বলে। তো আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, এগুলো হবে না, আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি, ভালো হবো, এভাবে বাবাকে বুঝাইতাম। তখন কিন্তু আমার ক্লাস সেভেন এইটের ঘটনা এটা। ধীরে ধীরে কিন্তু আমি মনে করি যে আরো বেশি কিছু জানতেছি, বেশি কিছু জানতেছি। ক্লাস এইটে উঠার সময় বাবাকে বললাম যে বাবা আমি ফোন নিবো, তাহলে আমি ভালো হয়ে যাবো। বলছে না ইম্পর্টেন্ট তো কোনো কিছু না, তোর ফোন নিবি কেন, বাসায় ফোন আছে এটা দিয়ে। আমি বললাম না আমি ফোন নিবো। সেই সময় আমার মামা এক চাকরি পায়। তো মামাকে বলি যে মামা তুমি চাকরি পেয়েছো, আমাকে একটা ফোন কিনে দিতে হবে। তো ক্লাস এইটে মামা ফোন কিনে দেয়, যার সুবাদে তখন মনে করেন যে আর বই পড়তাম না, তখন মনে করেন যে পাইরেসি মুভিগুলো এগুলো নিয়ে আসতাম, পর্নোগ্রাফি এগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে দেখতাম ফোনের মধ্যে।
ফোনে আপনি পর্নোগ্রাফি নিয়ে আসতেন,
পর্ন থেকে
নিয়ে আসতেন, এগুলো
এলাকার কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে নিতাম।
কম্পিউটারের দোকানে এগুলো পাওয়া যেত পর্নোগ্রাফি।
তো 1 GB মেমোরি লোড করলে 50-60 টাকা নিত,
মানে জিবি হিসাবে হিসাবে
জিবি হিসাবে নিত।
ওকে,
এভাবে তো ফোন কিনে দেওয়ার পর আমি কিন্তু আরো একটু বেশি খারাপ হয়ে গেলাম, যে আমার ফ্রেন্ড সার্কেল আদার্স আরো কমিউনিকেশন বাড়তে শুরু করলো। পরে ফোন যখন পাইলাম তখন কিন্তু মেয়ের বিষয় তো চিন্তা করলাম, এখন তো ফোন আমার হাতে, এখন তো যেকোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবো। তো প্রতিদিন রং নম্বরে ফোন দেই, মেয়েদের সাথে ঝাড়ি টাড়ি দেই, যেটা আমি কথা বলতে চান ওকে বোকা টোকা দেই। তো মেয়ে আবার নোটিশ করে বাপকে, ওর বাপ ফোন করে বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজ করে যে। তো এক পর্যায়ে যখন আমি ক্লাস নাইনে উঠেছি তখন কিন্তু মনে করেন আমার বাবা মা আমার বাড়ির পাশের লোক কখনো বলতে পারবো না যে আমার বাবা আমার মায়ের গায়ে একটা হাত তুলছে, বা মনে করেন যে তাদের কখনো কোনো বিষয়ে ঝগড়া হয়েছে শুধু আমার কারণে। আমার বাবা বলতো যে তোমার ছেলে খারাপ হচ্ছে, মা বলতো না আমার ভালো হয়ে যাবে দিন দিন। মা কিন্তু আমার সাপোর্টই থাকতো, বাবা আমাকে খুব ভালোবাসতো। এই পর্যায়ে ক্লাস নাইনে ওঠার পর আমার কোচিং বাড়াই দিল, তখন একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা কম হইতো। তখন আমি আমার দিনাজপুর শহরে আসতাম কোচিং করার জন্য। দিনাজপুর শহরে আসার পর শহরের ফ্রেন্ড সার্কেলটা বাড়ে গেল। ওই সময় তখন আমি ফার্স্ট একটা ক্রাইম করি, টাকা ছিল না আমার কাছে। তো আমার স্কুলের এক ছেলে ছিল, ফ্রেন্ড ছিল, ওর আমি ফোন চুরি করি, ফোনটা চুরি করি।
ওকে,
ফোনটা চুরি করার পরে তো আমি লুকায় রাখছি। তো লুকায় রাখার পর ওরা আবার আমার ব্যাগ থেকে পায়ে গেছে।
ফোনটা কিভাবে চুরি করেছিলাম?
ফোনটা চুরি করেছিলাম, সবাই অ্যাসেম্বলিতে গেছে, আমি যাইনি, রুমে ছিলাম, করতাম না কি জানি, মনে করে যে চিন্তা করতাম যে একটু সার্চ করি তো কার ব্যাগে টাকা পাই। তো সার্চ করতে যাই, একজনের ব্যাগে ফোন পাই গেছি। ফোনটা পাওয়ার পর আমি লুকায় রাখছি, তো রুমে রাখছি আমি। পরে ও আসে দেখতে স্যার ফোন নাই। তখন তো ফোন না থাকা মানে তো অনেক বিশাল ব্যাপার। তো স্যারকে কমপ্লেন করলো, স্যার বলছে রুম থেকে কেউ বাইর হবো না, আমি সার্চ করি। স্যার সার্চ করছে, আমি পায়ে গেছে। তো পরে আমাকে টিসি দিয়ে ওই স্কুল থেকে বার করে দেওয়া হলো।
ওকে, আপনার বাবা মা জানতো যে আপনি ফোন চুরির জন্য টিসি পেয়েছেন?
তখন আমার মা বাবা যায় অনেক রিকোয়েস্ট করছে যে না রাখেন ক্লাস নাইনে পড়ে, বলছে না রাখা যাবে না, আমাদের স্কুলে এরকম কোন নিয়ম নাই। তো আমার সেদিন আমার বাবা মার জন্য অনেক অপমান হয়েছে, আমার এত অপমান হয়েছে যে বোঝাতে পারবো না। আমার মা সেদিন খালি পায়ে গেছিল, যখন শুনছে যে আমাকে স্কুলে আটক করছে, ক্লাস মারধর করছে, আমার মা খালি পায়ে গেছে। তো আমি আমার মাকে বলছি যে মা তুমি খালি পায়ে কেন, বলছে তুই চুরি করছিস আবার বলতেছিস যে খালি পায়ে কেন। তো মা আমাকে ওই স্কুলের মধ্যে বলতেছে তুই এমন একটা কাজ করলি, আমাদের মান সম্মান সব ডুবাই দিলি। প্লাস ওই স্কুলে আমার এক মামা ছিল, উনি টিচার ছিল। তো ওই মামার মান সম্মান তো গেল যে ভাগিনাকে নিয়ে আসছিল। তো আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। তো স্কুল থেকে বের করে দেওয়ার পর আমি আরো একটা গ্রামের মধ্যে ভর্তি হলাম ওই স্কুলে। তো স্কুলে যাইতাম না, তো সবাই ভাবতো যে শহর থেকে আসছে ছেলেটা অনেক ভালো স্টুডেন্ট। মাঝে মাঝে যাইতাম না, স্কুল ফাঁকি দিতাম। স্কুল ফাঁকি দেওয়ার ফলে যে এক সময় যে টেস্ট মানে ক্লাস নাইন পার হয়েছি, কিন্তু ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার পর রোল মোটামুটি আসছে স্কুলে, স্টুডেন্ট কম, তো সব ভালো ছাত্র মোটামুটি। তো স্যাররা আমাকে ভালোভাবেই দেখতো, আমার ব্যাকগ্রাউন্ড এত কিছু জানতো না, যে আমি এত খারাপ ছেলে কি কি জানতো না। তো স্যাররা আমাকে প্রশ্ন করতো যে তুমি স্কুল থেকে আসছো কেন, বলছি স্যার ওই স্কুলে আমি তো মারামারি করে আসছি। পরে স্যাররা ইনফরমেশন নিয়ে পায় গেছে ইনফরমেশন যে আমি ওই স্কুলে চুরি করে আসছি। পরে ওই স্কুলে সবাই জানা ফেললো যে এই ছেলে তো চোর, চুরি করে আসছে। সবাই বলতো যে তুই তো একটা চোর। তো ওই স্কুলে আমি যাইতাম না, বাবা বলতাম যে আমি স্কুলে যাবো না, সবাই আমাকে অপমান করে। বলছে তো তোইটাই হওয়া উচিত, বাবা বলতো তুই এই মুখটা নিয়ে বাইর হইস কেমনে বাসা থেকে।
বাবা এটা বলতো
তুই মরে যেতে পারিস না, তুই মরে গেলে তো আমি শান্তি পাই। এভাবে ক্লাস নাইন যখন পার হইলাম, ক্লাস টেনে পড়াশোনা করতেছি, মোটামুটি ভালো পড়াশোনা করতেছি, তখন আমি ক্লাস নাইনের ক্লাস নাইনের একটা ঘটনা, এক মেয়েকে ভালো লাগতো এলাকার, তো ওকে আমি পছন্দ করতাম অনেক। তোকে আমি বলতাম যে মায়া দেখো তোমাকে তো আমার খুব ভালো লাগে, ওর নাম কিন্তু মায়া। ও বলতেছে তুই ভালো লাগার কে, তুই তো অনেক খারাপ ছিল, তুই তোর বাসা থেকে টাকা চুরি করিস, ঠিক আছে, তুই তোর বন্ধুদের খারাপ বন্ধুদের সাথে মিস, তোর সাথে আমি সম্পর্ক করবো না। তা বললাম তুইও তো খারাপ, তুই তো অনেক ছেলের সাথে সম্পর্ক করিস। আমাকে বলে আমি খারাপ মানে? তো এরপর ঝগড়া হয়, তারপর ওকে আমি টিস করি।
কিভাবে টিস করতেন?
বলতাম ওই কই যাস, মানে বিভিন্ন রকম খারাপ ভাষায় কথা বলতাম ওকে। রাস্তাঘাটে অনেকভাবে অপমান করতাম, যে ফ্রেন্ড সার্কেলটা পিছনে থাকতো, ওরা উল্লাস করতো যে বল 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 বল, কোনো তো প্রবলেম নেই দোস্ত, বল না, এটাই তো চান্স, বল। ভাবতো, ও মানে এত খারাপ ভাবতো যে আমি খুব খারাপ ছিল ওর কাছে। তো আমার ভালো কিছু মেয়েরা কোনো কাছে পড়তো না। তো একদিন আমি বললাম, দোস্ত ওকে আমি কি করবো বল দেখি। তো বলতেছে ওকে তুই রাস্তায় পুরো থ্রেট কর। আমার কি থ্রেট করবো বলছে, ওর উন্না টুন্না কাড়ে নিবি। তখন কিন্তু ক্লাস টেনে তখন আমি, তখন আমার বলছে দোস্ত ওরা তো ভালো ফ্যামিলির মেয়ে দোস্ত, ও যদি বাসায় বিচার দেয়, তোর যদি বিচার হয়, তো যদি বিয়ে দিয়ে দেয় তো ভালো, তোর লাইফ খুলে যাবে। আমরা ঠিক বলছি দোস্ত, তাহলে এটাই আমাকে করতে হবে, ওকে আমি সেই রাস্তায় থ্রেট করি তাহলে কোনো প্রবলেম হবে না। তখন কিন্তু ইপটিজিং মামলাটা খুব জনপ্রিয়, মানে ফার্স্ট ইপটিজিং, আর আমি দিনাজপুরের প্রথম ইপটিজিং মামলা খাইছি।
এই মামলাটা এই মামলাই ছিল?
জি, এই মামলাটি ছিল ইপটিজিং মামলা।
কিভাবে হয়েছে এটা?
এটা তখন ঘটনাটা হচ্ছে এরকম যে, ও একদিন কোচিং থেকে বের হয়েছে, আমি কোচিং এর সামনে দাঁড়ায় আছি, টি শার্ট পরছি, তার উপরে শার্ট পরছি, মানে একটা পাড নিয়ে বাইরেছি, সেই পাড নিয়ে বাইরেছি যে খুব স্টাইলিশ, চুলে জেলমেল দিয়ে বাইরেছি। তো আমাকে দেখে বলতেছে, কিরে কোথায় যাস হিরো? আমি বললাম, এই তো তোর কাছে আসছি, তোর সাথে কথা বলছি। আমি বললাম, চ আজকে তোকে নিয়ে পার্কে যাবো। বলছে, না তোর সাথে আমি কেন পার্কে যাবো, তুই তো ভালো ছেলে না। পরে এক কথা দুই কথা পরে ওর গালে দুইটা চড় মারছি। চড় মারার পর আমার ফ্রেন্ডরা কিন্তু আছে, ওরা মানে গলির মধ্যে, তো ফ্রেন্ডরা আছে। তো আমি গালে চোর মারার পর অন্যটা কাড়ে নিছি।
স্কুল ড্রেস পরেছিল?
না, স্কুল ড্রেস না,
স্কুল ড্রেস ছাড়া অন্যটা এসেছিল।
অন্যটা নেওয়ার পরে তখন বলে যে, দাঁড়া তোর বাপকে বিচার দেব, মানে কান্নাকাটি শুরু করছে মেয়েটা। তো ও যখন আমার সাথে এই ব্যবহারটা শুরু করলো, তো আমি তোকে থাপ্পড় চোপড় মারলাম, তারপর কাঁদতে শুরু করলো। পরে তখন বাসায় গেছে, বাসায় গিয়ে ওর আব্বুকে কমপ্লেন করছে। ওর আব্বু আবার আমার আব্বুর ফ্রেন্ড। তো আমার আব্বুকে ফোন করে বলছে, দেখো রাজু, তোমার ছেলে তো অনেক বেয়াদবি করতেছে আমার মেয়ের সাথে, তো তুমি আসো। তো গেছে, আমার আব্বু বলছে, কি হয়েছে? বলছে আমার মেয়েকে ইপটিজিং করছে। বলছে তাহলে ওকে জেলে দেন। আমার বা স্ট্রেটলি করতে, তাহলে ওকে জেলে দেন, ও যা একটু থাকে আসুক, বুঝুক জেলের ভাত কিরকম বা মেয়েদের সাথে লাগানো কিরকম। তো বাবা কিন্তু আমাকে বলতো যে, কখনো মেয়েদের সাথে লাগিস না, ফাইজলামি করিস না, কারণ তোর একটা বোন আছে। তো আমি বলতাম যে, আমার বোন আছে, আমার বোনকে তো কেউ চোখ তুলে কথার মতো সাহস নেই এলাকায়, কারণ সবাই জানে যে এটা রেজার বোন। আমি এগুলো ভয় করতাম না। পরে তখন একটা সালিশ হলো, কি আমি ভাবছিলাম সালিশ হবে যে আমাদের কিছু একটা হবে, হয়তো বিয়ে শাদী দিবে, কিন্তু না। পরে ওর বাবা মামলা করলো, সত্যি সত্যি মামলা করলো। মামলা করার পর আমাকে জেলে দিল
পুলিশ। আপনাকে যখন আপনার বাড়িতে আসলো, তখন আপনার ফ্রেন্ড?
বাড়িতে না, বিচারের মধ্যে, মজলিশের মধ্যে পুলিশ।
মজলিশ বসেছিল? কোথায় মজলিশ বসেছিল?
ইউনিয়ন পরিষদে।
ইউনিয়ন পরিষদে আপনার বাবা সেখানে ছিল?
জি ছিল।
আপনার মা সেখানে গিয়েছিল?
না, মা যায় নাই সেদিন।
আপনি বুঝতে পারেন যে একটা বাবার জন্য সবচেয়ে বড় পরাজয় কি তার সন্তানের এইরকম একটা পরিস্থিতি। গেল ওখানে, যাওয়ার পরে আপনার ফ্রেন্ডরা ওখানে ছিল?
না, ফ্রেন্ডরা উধাও,
ফ্রেন্ডরা সবাই উধাও, ভয়ে সবাই উধাও হয়ে গেছে,
সবাই উধাও।
তারপরে ওই বিচারের মধ্যে কি হলো?
বিচারের মধ্যে তো আমার বাবা বললো যে, ও যেহেতু অপরাধ করছে, একটা মেয়ের গায়ে হাত তুলছে, মেয়েরা তো হচ্ছে সেই জিনিস, আপনার মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে, তো আপনি যেটা করবেন সেটাই করেন। তো উনারা বললো, তাহলে আমরা জেলে দিই। মেয়ের মামা একটা ছিল, উনি আমাকে পছন্দ করতেন না, আবার মানে পছন্দ করতেন না কেন, উনাকে আমি খুব ডিস্টার্ব করতাম। উনি একটা মেয়ের সাথে রিলেশন করতে, ওই জন্য উনাকে ডিস্টার্ব করতাম আমি খুব। উনাকে যাই বলতাম যে, ওই মেয়ের বাপকে যাই বলে দিব এরকম। তো উনি আবার আমার উপর খুব খেপা, উনার ভাগ্নিকে আমি ডিস্টার্ব করছি। তো উনি মানে পুলিশকে ফোন টোন করে, পরে পুলিশ আসে, মনে করেন যে হাত খোলা লাগায় জেলখানার মধ্যে নিয়ে যাচ্ছে। তো জেলখানার মধ্যে নিয়ে যাচ্ছে, আমার মধ্যে একটু কিউরিয়াসিটি বোধ জায়গা নাই যে আমি জেলখানায় যাচ্ছি। আমার মনে হচ্ছে কোথায় যাচ্ছি, যাচ্ছি জেলখানায় যাচ্ছি না কোথায় যাচ্ছি, যাচ্ছি, এটা কোনো ব্যাপার হইলো? কিন্তু আশেপাশে সবাই দেখাবো বাকি, কি রে রেজাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, ছেলেটা কি এমন করছে? সবাই বলছে, কি চুরি করছে না কি করছে? বলছে, না একটা মেয়েকে টিচ করছে। তো আমাকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে কয়েদখানায় রাখলো।
তার মানে আপনার এলাকার সব লোকজন মোটামুটি আপনাকে চেনে,
চেনে,
রাইট?
জি।
তো তার মানে যারা আজকে এখানে যাহা বলিব সত্য বলিব শুনছে, তারা সবাই আপনাকে মোটামুটি জানতে পারবে। ওকে, বলেন তারপর।
তো আমাকে জেলখানার মধ্যে, কয়েদখানার মধ্যে ঢুকানো হলো। ঢুকানো হওয়ার পর সার্চ টার্চ করলো, অন্য কিছু আছে নাকি। তো ফোনটা ছিল, ফোনটা নিয়ে নিল। ফোনটা নেওয়ার পর ফোনটা অন ছিল, অফ করে দিল। অফ করে দিয়ে আমাকে রুমের মধ্যে দিল। আমি কিন্তু ক্লাস 9 থেকে ঘুমের ট্যাবলেট খাই, প্রচন্ড ঘুমের ট্যাবলেট খেতাম।
কেন খাইতেন?
ঘুম হইতো না।
ঘুম হতো না কেন?
ঘুম হইতো না, সারা রাত ছবি টবি দেখতাম, আবার খেলা টেলা দেখতাম, এই ঘুম হইতো না। দিনের বেলা উঠে পড়ে ঘুমাইতাম এরকম।
দিনের বেলা ঘুমোতে না, রাতের বেলা জাগতেন?
রাতের বেলা জাগতাম।
আমার পরিবার থেকে কোনো অ্যাকশন নিত না এটার জন্য?
এটা বুঝতে পারতো না যে আমি ঘুমের ট্যাবলেট খাই।
বুঝতে পারতো না?
না, বুঝতে পারতো না, ভাবতো যে রাত্রে পড়াশোনা করে।
কি ট্যাবলেট খেতেন আপনি?
তখন খেতেন, পরে চেঞ্জ করছে, পরে খাওয়া শুরু করছি। তো সেদিন ঘুমের ট্যাবলেট খাইয়েছিলাম। খাওয়ার পরে আপনার মনে করেন যে কয়েকখানা রাখা হইলো। রাখার পরে আমি কিন্তু ঘুমাই পড়ছি, খুব ঘুমাইছে। তো আমার এলাকার লোকজন যায় দেখতেছে যে আমি জেলখানার মধ্যে ঘুমাইতেছি। তো বাসায় আসে বাপকে বলছে, আপনার ছেলে তো লাজ লোকজন নেই, জেলখানায় যায় ঘুমাচ্ছ, ও এত শান্তিতে আছে, আপনারা টেনশন করতেছেন, ওখানে তো টেনশন করার কোনো মানে হয় না। তো পরে পরে সকালবেলা আমাকে নাস্তা খাওয়াইলো থানার মধ্যেই। নাস্তা খাওয়ানোর পর প্রায় 11টার দিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো এলাকার সব লোক, আমার স্কুলের ফ্রেন্ড, তারপর আদার্স বড় ভাই, সবাই দেখতেছে যে আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমার এই বিন্দু মাত্র কোন ভয় নাই বা লজ্জা হচ্ছে না যে আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? যাচ্ছি, যাচ্ছি। তো
তখন আপনি ক্লাস টেনে পড়েন?
তখন আমি ক্লাস টেনে।
ওকে,
পরীক্ষার 4 মাস বাকি।
ওকে,
আমি গেলাম, যাই মনে করেন যে জেলখানার মধ্যে ঢুকলাম। প্রথমে দিনাজপুর কারাগারে এক জায়গায় রাখা হইলো, পরে জেলখানার মধ্যে দেওয়া হইলো। জেলখানার মধ্যে ঢোকার পরে তো ওইখানে যে আমার এক ফ্রেন্ডকে পাই গেলাম, তো ও আবার মোটরসাইকেল চুরির জন্য ঢুকছিল, ওর সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে গেল। ওকে বললাম দোস্ত আমি তো জেলখানায় আসছি, এরপর তো বাইর হলে বাসায় তোমাকে সেই মূল্যায়ন দিবে না, তো তুই বাইর হবি কবে? বল দোস্ত আমার সামনে মাসে বাইর হওয়ার কথা আছে। আমি শুন তুই বাইর হলে আমার সাথে যোগাযোগ রাখিস, তোর সাথে আমি কাজ করবো। ওকে আমি বলছি যে আমি তোর সাথে কাজ করবো। ওর কাছে শুনছি যে কি করিস না করি, ও বলছে যে আমি মোটরসাইকেল চুরি করি। আমি জানতাম যে মোটরসাইকেল চুরি করে, তো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল জেলখানার মধ্যে। তো আমি যাওয়ার 17 না 18 দিন পরও বের হয়ে চলে আসলো জেলখানা থেকে। তো আমি আছি 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 প্রায় 3 মাস চলে গেল, 3 মাস 13 দিন।
এই 3 মাস 13 দিন আপনার সঙ্গে কি আচরণ করেছে, কেমন ট্রিটমেন্ট পেয়েছেন জেলখানা থেকে?
জেলখানায় অনেক কষ্ট পাইছি তখন, মনে হইতো যে বাপ মা ছাড়া কেউ নেই পৃথিবীতে। তখন খুব খারাপ লাগতো, কখন সারা রাত ঘুমাইতাম, ওটা কোনো ব্যাপার ছিল না। সকাল 6টার মধ্যে জেলখানা থেকে উঠতে হইতো। জেলখানার কিছু রুলস আছে, যারা জেল খাটছে ওরা জানে রুলস হচ্ছে কি রকম, যে জেলখানার সন্ধ্যার মধ্যে লক আপ করা দেওয়া হয়, তারপরে মনে করেন যে গণনা হয়, ফাইল যাকে বলে, ফাইল হওয়ার পরে সব মানে কয়েকখানা কতজন আছে টোটাল জেলখানা মিল মানে হিসাব যেন মিলে, যে কেউ আসামি পালায় না এরকম যেন মিলে। মিলার পর আবার রাত 12টার পর একবার ফাইল হয়, ফাইল হওয়ার পরে আবার 3টার দিকে হয়, আবার 5টার দিকে মানে আসামিদেরকে হেনস্থ করা হয়, রাত্রে জায়গায় জায়গায় উঠানো হয়। তো এটা একটা অস্থিরতা ছিল। তো তারপর সকালে ঘুম থেকে উঠানো হইতো, ঘুম থেকে উঠে গোসল করা হইতো, গোসল টোসল করে চুপচাপ বসে থাকতাম, রুটি খাইতাম। খুব খারাপ লাগতো, রুটি আমি কখনো খাই না বাসায়, রুটি আমি কখনো।
খাবারগুলো কেমন ছিল?
খাবারগুলো খুব বিশ্রী খাবার ছিল, ঠিক আছে, যেটা মুখে দেওয়া যাইতো না, তারপর খাইতাম। কারণ বাসা থেকে আমার ফার্স্ট 1 মাস কেউ দেখা করতে যায়নি, কেউ 1 মাস দেখা করতে যায়নি, লজ্জা। আর কি বলবে ভাই, বলবে যে কোথায় যাচ্ছেন, বলবে যে জেলখানা ছেলেকে দেখতে, সেটা তো বলবে না। এই লজ্জার জন্য বাবা মা আসতো না, ফার্স্ট 1 মাস আসে নাই। আর প্রতিদিন সকালবেলা আমি চিন্তা করতাম আজকে আমার দেখা আসবে, আমি যাদের সাথে মিশতাম ওদের প্রতিদিন হয়তো কারো বউ বা কারো মনে করেন যে বাবা মা আসতো দেখা করতে, তো আমার কেউ দেখা আসতো না, সবাই আমাকে হিসাব করতো যে কি রে তোর ফ্যামিলির লোক তো কেউ আসতে আসে না। তখন আমি খুব কাঁদতাম যে আমার আর বাসা থেকে কেউ আসে না, আমি কেউ আমার খোঁজ খবর নেয় না। তখন একটা হিংসা হইতো, ঠিক আছে আমি বাইর হই, বাম্মাকে দেখবো না, যা তোরা আমাকে দেখিস না তো আমিও তোদেরকে দেখবো না, এরকম ভাবতাম। তারপর কাঁদতাম যে আল্লাহ আজকে যেন আমার দেখা আসে, কেউ আসে। তো আমার চাচাতো ভাই গেছে একদিন দেখা করতে, যা বলতেছে যে ভালোই তো আসিস জেলখানায়। বললাম হ্যাঁ আমি ভালো আছি, তুই আসবি নাকি বল? তো বলতেছে যে মানুষ হলি না কখনো, খারাপ খারাপই থাকবি, আর তুই আমাদের সাথে সম্পর্ক রাখবি না, এইভাবে বলতো। আমার ঠিক আছে আমি জেলখানা থেকে বাইর হই, তোদের সাথে কারোর সাথে সম্পর্ক রাখবো। বলছে তুই তো জেলখানা থেকে বাইর হইতেই পারবি না। তো কিছুদিন পর আমার কান্নাকাটি দেখে আমার বাপ মানে জেলখানা থেকে বাইর করার চেষ্টা করে, মানে আম্মা প্রচন্ড কাটতো, আমি বড় ছেলে খুব ভালোবাসে, এরকম একটা পজিশন, পরীক্ষা সামনে, বলতেছে ওকে বার করো, পরীক্ষাটা দিক ও পাশ করুক আর যাই করুক, ওকে বের করো। তো 3 মাস 13 দিন পর বের করছে আমাকে জেলখানা থেকে। জেলখানা যেদিন বের করে সেদিন আমার আব্বু সামনে ছিল, জেল গেটের সামনে আমাকে নেওয়ার জন্য। তো আব্বা বলতো যে তুই এখন যদি আমাকে 1 বোতল 20 দিস আমি এটা সানন্দে খাইতে পারবো, কিন্তু এই পজিশনটা আমি চোখে মানে নিতে পারছি না।
আপনাকে কখনো গায়ে হাত তুলতো আপনার বাবা মা?
হ্যাঁ, আমার গায়ে হাত তুলতো, ইন্টারমিডিয়েট পর্যন্ত গায়ে হাত তুলছে।
ওকে, তারপর?
তো গায়ে হাত তোলার ভয়তে আমি বিশেষ করে চাপায় রাখতাম, যে আমার মারবে এই ভয়ে আমি চাপায় রাখতাম, অনেক ক্রাইম করতাম চাপায় রাখতাম, পরে কিন্তু বাবা জানে ফেলতো। তো আমি যখন জেলখানা থেকে বাসায় আসলাম, বাসায় আসার পর মা তো আমাকে বাসার মধ্যে ঢুকাইলো, তো বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে আমাকে দেখে, কি একটা করুণ পজিশন। তো বাবা আমার পায়ের মধ্যে শিকল বাঁধে দিল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক 12:06 আমরা ফিরে আসছি আজকে রেজার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এখানে এসে অপরাধীরা অপরাধ স্বীকার করে, এখানে এসে যারা ভুল করে তারা ভুলগুলো স্বীকার করে, যেখানে আমরা সাধারণত সাধারণ মানুষ যারা রয়েছি তারা প্রতিনিয়ত ভুল করছি এবং ভুলগুলো চেপে যাই, কিন্তু এরা স্বীকার করে। স্বীকার করে এই অর্থে যে নিজের বিবেক যখন জেগে যায় তখন বিবেকের যে শাস্তি সেই শাস্তির চেয়ে ভয়াবহ শাস্তি আর কোন শাস্তি হতে পারে না। এই ছেলেটির বিবেক জেগেছে এবং বিবেক জাগার পেছনে একটা ঘটনা ছিল ট্রেনের ভিতরে, সেই ট্রেনের ঘটনাটি আপনারা প্রথমেই শুনেছেন, কারণ বিবেকের পার্টি আমরা প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি। এরপরে এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি সেটা হচ্ছে ওকে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছে, ওর বাবা মা চরমভাবে অপমানিত হচ্ছে সমাজে, ওর জেল পর্যন্ত খাটতে হয়েছে, ওর বিবেক কিন্তু জাগেনি। এর পরের অধ্যায়টিও অনেক বড়, আমরা সেই অধ্যায়টি নিয়ে ফিরে আসতে চাই ঠিক 12:06। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন 12:06, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে আজকে বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে থেকে লাখো মানুষের কাছে নিজের জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো স্বীকার করছেন রেজা, যাকে দিনাজপুরের ওই এলাকার লোকজন এক নামে হয়তোবা চেনেন তার কুকর্মের জন্য। আজকে রেজার কাছে আমরা ফিরে যাব এই মুহূর্তে, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনার কোন অপরাধ বোধ কিংবা ভুল যেটা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আপনার বিবেকের কাছে, এবং আপনি মনে করেন আপনার মতো করে ভুল সমাজের আর কেউ যাতে কখনো না করে, তাহলে চলে আসতে পারেন আমাদের এই মঞ্চে। নিজের বিবেক বোধের তাড়না বোধ থেকে আপনি স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JPSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চলুন আমরা ফিরে যাই আমাদের অতিথির কাছে। হ্যাঁ, তারপর
তো আমাকে শিকল দেওয়ার পর বাসায় টিচার ম্যানেজ করা হলো যে আমাকে পড়াশোনা করবে বাসা থেকেই, আমাকে বাইরে বের হতে দিবেন, কোচিং টোচিং এ যাওয়া দেবেন, কারণ সামনে আমার পরীক্ষা। তো উনি আমাকে নামাজ কালাম পড়াইতেন, উনি আমাকে সঙ্গে নিয়ে থাকতেন সবসময়, খুব টেক কেয়ার করতেন। তখন ওর মাথা থেকে একটু ঝাড়ে দিছি যে না, আমাকে পড়াশোনা করতে হবে। পরীক্ষা মোটামুটি দেওয়া হয়ে গেল, কিন্তু বাকি আছে দুই একটা। তো বাকি দুই একটা থাকার সময় আমার আরেকটা খারাপ কাজ ঘটে যায়। আমি তখন বাসায় টাকা চাইলাম যে মা, পরীক্ষা তো শেষ হবে, আমার টাকা দিতে হবে আমাকে, আমি একটু ঘুরতে যাবো। বলছে কোথায়? আমি বললাম ঢাকা ঘুরতে যাবো। বলছে না, তোকে যাইতে হবে না। তো বললাম ঠিক আছে, যাইতে হবে না, তাহলে আমি দেখি যাবো আমি, এভাবে বলে চুপচাপ আসি। তোমার পরীক্ষা কিন্তু শেষ, শেষ পর্যায়ে যখন ব্যবহারিক পরীক্ষা একটা বাকি ছিল, সেদিন আমি মাকে বললাম যে আমার টাকা লাগবে, না হলে আমি পরীক্ষা দিতে যাবো না। মা বলছে না, তোকে পরীক্ষা দিয়ে তারপর আমি টাকা দিব। তো মাকে বললাম না, আমার টাকা লাগবে আজকে। বলছে কত টাকা লাগবে? আমি বললাম 5,000 টাকা লাগবে, আমি ঢাকা যাবো, ঢাকা থেকে ঘুরে ঘুরে চলে আসবো। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুই পরীক্ষাটা দিয়ে তোকে আমি টাকাটা দিব। তো আম্মা বলে মানে বাইরে গেছে। তখন আমি আলমারি থেকে আবার 5,000 টাকা চুরি করছি, 5,000 টাকা চুরি করে পরীক্ষা দিতে গেছি। ওইখানে যা পরীক্ষা হলে যেতে যেতে মনে করেন 1,000 টাকা খরচ হয়ে গেছে আমার। পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে আসার পর মা কিন্তু টাকা খোঁজ করে নাই। পরে আমি দেখতেছি মা তো আমাকে কিছুই বলে না, কি ব্যাপার, টাকা নিয়েছে বুঝতে পারে নাই। পরে তখন আবার আমি 15,000 টাকা নিলাম এখান থেকে।
কত টাকা ছিল ওখানে?
ওখানে 25,000 টাকা ছিল।
ওকে,
প্রায় 25,000 টাকা ছিল। এখান থেকে আমি টোটাল 15,000 আর 5,000 মানে 20,000 টাকা নিয়ে উধাও। পরীক্ষা শেষ, কিন্তু আমার পরীক্ষার শেষের দিন তখন আমি ট্রেনে করে ঢাকা আসলাম। ঢাকা আসে এক ফ্রেন্ডের মেসে উঠলাম, ও আবার ঢাকায় পড়াশোনা করতেছে, ওর কাছে থাকি থাকি। তখন আমি টিউন করতাম আপনার রেডিও শুনতাম ফার্স্ট, তখন আমি ঢাকা আসি, ফার্স্ট FM একটু শুনতাম, এগুলোর প্রতি আসক্ত হয়েছিলাম।
ওকে,
তো পরে দুইটা হ্যান্ডসেট পাইছিলাম। এই সময়টাতে আমি ঢাকা আসার পর ওই ফ্রেন্ড আমার, যে একটি জেলখানার ফ্রেন্ড ছিল যে মোটরসাইকেল চুরি করতো, ওর সাথে আমার যোগাযোগ হয়ে গেল। তো ফ্রেন্ডের সাথে যোগাযোগ শুরু করি, ও আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যায়, ও আমি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যায়, ও ঢাকায় থাকে, ওর সাথে আমার যোগাযোগ হয়। পরে আমরা চিন্তা করলাম যে চল আমরা দিনাজপুরে যাই, একটা মোটরসাইকেল চুরি করে নিয়ে আসি। আমি বললাম চল যাই, এটা কোনো ব্যাপার হইলো। পরে আমরা দিনাজপুরে গেছি, আমার এলাকার এক লোক আছে যে মোটরসাইকেল রাখে, রুমের বাসায় গেলে বাইর হয় না, বাসার সামনে রাখে। তখন কিন্তু পালসার গাড়ি মোটামুটি ভালো জনপ্রিয় ছিল। তো একটা পালসার চুরি করা হইলো, আমরা চুরি করলাম, কাজটা চুরি করলাম ঠিক কিরকম, যে লোকটাকে আমি ফ্লো করতেছি, কারণ আমার এলাকার লোক আমি তো ফ্লো করতে পারি, কিন্তু আমার এলাকায় আমি তো 20,000 টাকা নিয়ে চুরি করে আসছি, এরা তো আমার বাসায় ঢুকতে দিবে না। তো বাসায় যেহেতু ঢুকতে দিবে না, তো আমি প্ল্যান করলাম বাসায় ঢুকবো কিভাবে। তো আমি বাসায় সরাসরি স্টেলে চলে গেলাম, যে মা বলছে তুই টাকা চুরি করে গেছিস আবার আসিস কেন বাসায়। আমি বললাম মা আমি তো টাকাটা চুরি করছি অন্য কাজে। বলছে কি চুরি, কেন চুরি করছি? আমি বললাম মা আমি ক্যাম্বিয়ানে ভর্তি হবো, আমি ক্যাম্বিয়ানে ভর্তির জন্য টাকা দিয়ে আসছি। বলছে এই কথাটা তোর বাপকে বললে কি হইতো? আমি বললাম আমি ভয় বলি নাই, কিন্তু টাকাটা আমি তো কিন্তু অলরেডি খরচ করে ফেলছি। তো মা বলছে তুই এখনো রেজাল্ট পাইস নাই, ভর্তি হবি কেন? আমি তো পাশ করবো মা, ভালো রেজাল্ট নিয়ে পাশ করবো, টেনশন করতেছ কেন? তো এটা বলার পর বাবাকে বললো যে বাবা বলছে দেখ ওই কলেজে পড়বি, এত টাকা তো আমি দিতে পারবো না। আমি বললাম কোনো ব্যাপার না, এই টাকা আমি ম্যানেজ করতে পারবো, কারণ আমার দৃঢ় বিশ্বাস কেন যে আমি তো মোটরসাইকেল চুরি করবো, এখান থেকে টাকা পাবো, একটা ক্রাইমের মধ্যে ঢুকে যাবো, তখন টাকার অভাব হবে না আমার। তো এলাকায় আসলাম, বাবা এটা ভুলে গেল যে টাকা চুরি করছো করছিস, আমার তো চুরি করছিস, এটার কিছু বলে নাই। তো পরে এলাকায় না ওই লোকটার প্রতি ফ্লো রাখছি যে আর মোটরসাইকেল, এর সাথে আমার যোগাযোগ হয়, তো কালকে তুই আসিস। ও আসে আমার এলাকা, ওকে এলাকাটা ঘুরে নিয়ে বেড়াইলাম, এই রাস্তাটা ভালো, এই রাস্তা দিয়ে চুরি করে নিয়ে যাওয়া যাবে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুই শুধু লক্ষ্য রাখবি লোকটা কি করে। আমি লক্ষ্য রাখতেছি যে মোটরসাইকেলটা বাসার সামনে রাখলো, রাখার পরে লোকটা বাসায় ঢুকলো। আমি একটা থিং রাখি যে লোকটা আধা ঘন্টা বাসার মধ্যে থাকবে, তারপর হয়তো একবার আসে বাইরে হয়ে মোটরসাইকেলটা দেখবে, আর দেখে না বেশিক্ষণ। লোকটা যখন বাসার মধ্যে ঢুকে পড়ছে, তো দরজার ছিটকানিটা বাইরে থেকে লাগাই দিছে, লাগাই দেওয়ার পর মোটরসাইকেলটা আমরা দুইজনে ঠেলে নিয়ে গেছি। একটু দূরে নিয়ে যাওয়ার পর স্টার্ট দিয়ে, ওর কাছে কিন্তু সেকেন্ড টাইম চাবি ছিল, মানে চুরির চাবি ছিল, চাবি দিয়ে স্টার্ট দিয়ে আমরা সোজা মনে করেন যে দিনাজপুর থেকে সৈয়দপুরে চলে আসছি। সৈয়দপুরে আসার পর ওর এক পরিচিত লোক ছিল, ওইখানে মালটা বিক্রি করলাম মোটরসাইকেলটা।
কত টাকা বিক্রি করলাম?
মোটরসাইকেলটা বিক্রি করলাম 90,000 টাকা, তার মধ্যে ও আমাকে দিচ্ছে 30,000 টাকা। 60,000 টাকা নিছে। তো 30,000 টাকা নিয়ে আমি পড়া মনে করেন যে সৈয়দপুর কমপ্লেক্সে শপিং করলাম, বেশ কাপড় চোপড় কিনলাম। তখন তখন আমি একটা সেট কিনলাম, কেনার পর টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে। তো বাসায় চলে আসলাম, বাসায় আসার পর এলাকায় সবাই বলতেছে রেজা নাই, তাহলে তো রেজাই মনে মোটরসাইকেল চুরি করছে। তো আমার বাপ চিন্তা করতে বলছে কি ও মোটরসাইকেল চুরি করতে শিখছে। যখন আমি বাসায় এসে সবাই বলছে তাহলে মনে চুরি করে নাই, যেহেতু বাসায় ফিরে আসছি আমি। তো মা বলতেছে এত কাপড় চোপড় কই পাইলে। আমি বললাম যে মা টাকা পয়সা তো আমি পাইছি বলতে কি আমি একটা ডিপিএস খুলছিলাম, আমি যে তোমাদের টাকা চুরি করতাম ওই টাকাটা দিয়ে আমি ডিপিএস খুলছি। তো মা বলতেছে তুই ডিপিএস খুলছিস তো ডিপিএস ভাঙছিস। আমি বললাম হ্যাঁ মা ভাঙছি। বলছে কত টাকা হয়েছে টাকাগুলো দেখি। আমি বললাম মা টাকাগুলো তো ভাঙছি কিন্তু আরেকটা ব্যাংকে জমা রাখছি। মা কিভাবে বুঝলাম? বলতেছে কাগজপত্র কয়। আমি বললাম কাগজপত্র লাগে নাকি, এখন তো ই ক্যাশ যত ক্যাশ আছে সব তো ডিজিটাল যুগ, আমি মোবাইলের মাধ্যমে খুলছি। বলছে প্রবলেম হবে না। আমি বললাম না। বলছে নমিনেশন কাকে রাখছে? আমি বললাম কাকে আবার রাখবো, তোমাকে রাখছি, তুমি আমার মা। মা কিন্তু খুব খুশি হয়েছে। যাই হোক, ছেলেটা
সহজ সরল ভাবে আপনাকে বিশ্বাস করে।
জি, খুব বিশ্বাস করে সহজ সরল ভাবে। এলাকায় কিন্তু সবাই খুঁজতেছে জিডি হলো যে মোটরসাইকেল চুরি করছে। তো এটা নিয়ে কোনো ঝামেলা, এটা কিন্তু কেউ বুঝতে পারে না যে মোটরসাইকেল আমি চুরি করছিলাম।
এখন পর্যন্ত কেউ জানে না।
এখন তারপর যখন আমি এই মোটরসাইকেল চুরি করলাম, তো এলাকায় থাকতাম, টাকা পয়সা উড়াইতাম খুব, ফ্রেন্ড সার্কেল আরো বাড়ে গেল। ফ্রেন্ডদেরকে নেশা করার জন্য টাকা দিতাম, কিন্তু যে দোস্ত টাকা লাগবে টাকা দিত, 500-1,000 দিতাম সবাইকে ধার।
কেন দিতেন?
আমার সাথে পরিচিত ভালো থাকবে, যখন তখন ডাকলে আসবে, কাজে লাগবে ওকে। কারণ আমি চাইতাম যে একসময় পলিটিক্স এর মধ্যে জড়িত হবো, চাইতাম যে কলেজে যখন ভর্তি হবো তখন পলিটিক্স করবো, আর এরা তো থাকবে ছেলে পেলে যখন তখন, তাহলে প্রবলেম হবে না। বা একক একটা অবিস্তার করবো, মনে করেন যে কলেজের মধ্যে আমার জন্য একটা দাপট থাকে, এরকম একটা মুভমেন্ট সবসময় তৈরি করার চেষ্টা করতাম। তো তারপর এইভাবে কিন্তু আমার রেজাল্ট, মানে রেজাল্টের কাছাকাছি 12 তারিখের রেজাল্ট, আমি কিন্তু 2011 ব্যাচে পরীক্ষা দিচ্ছি, মানে গ্যাপ খেয়েছি তো অনেক। মনে করেন যে রেজাল্ট 12 তারিখে দিল, যে 12 তারিখে আমি 3টা একসাথে সুখ সংবাদ পাইছি। 3টা কি আমার রেজাল্ট সুখ সংবাদ, তারপরে যে আমার মামা আমাকে রেজাল্ট ভালো করার জন্য আর একটা হ্যান্ডসেট কিনে দিচ্ছে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমার বাবা সেদিন আমাকে বাইক কিনে দিবে, যেহেতু পাশ করছে এই জন্য বাইক কিনে দিবে। 3টা খুব আনন্দে ছিলাম, 3টা সুখ সংবাদ, এত আনন্দ ছিলাম যে বলতে পারবো না কাউকে।
এটা ছিল সুখের সংবাদ, রাইট? সেটাকে আপনি যেমন ভাবে উচ্চারণ করছেন আমি বুঝতে পারছি শোক সংবাদ বা কিছু।
শোক সংবাদ।
আচ্ছা, এটা কি আপনি পাশ করেছিলেন ম্যাট্রিক?
জি, পাশ করেছিলাম।
রেজাল্ট কি ছিল?
4.06।
ওকে,
সায়েন্স থেকে। তো রেজাল্ট হওয়ার পর বাবা আমাকে বাইক কিনে দেওয়ার জন্য 3 দিন পর নিয়ে গেল মোটরসাইকেল। তখন তো বুঝেন যে ফ্রেন্ড সার্কেল আরো বাড়ে গেছে, বড় ভাইরাও ডাকে এই রেজাল্ট শুন, হিসাব করে কথা বলে।
এসএসসি পাশের পরে আপনাকে বাসা থেকে বাইক দিয়ে দিল?
হ্যাঁ, বাসা থেকে বাইক দিয়ে দেওয়া হলো। তারপর বাইকটা মনে করে নিয়ে ঘোরাঘুরি করে আরো 8টা বাস হয়ে গেলাম, কলেজে ভর্তি হইলাম, এলাকার কলেজে ভর্তি হইলাম। বাসায় বললাম যে আচ্ছা কেমডিয়ামে ভর্তি হবো না, ওইখান থেকে টাকাটা আমি ফেরত আনছি। তখন একদিন মানে কলেজে আমি ফার্স্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কলেজে যাতায়াত করি, বড় আপু যেগুলো ডিগ্রিতে পড়ে এদের সাথে ফাইজলামি করি। ফাইজলামি বলতে কি মানে আমার তো প্রেম বিষয় তখনও কিন্তু কিউরিয়াসিটি আছে। ইন্টারমিডিয়েটে উঠার পর তখন আমি একসাথে 3টা রিলেশন শুরু করি, একসাথে 3টা রিলেশন করি। তখন কিন্তু আমি মানে ইন্টারমিডিয়েটে উঠার পর আপনার বগুড়ার একটা পত্রিকা আছে, এই পত্রিকায় আমি নিয়মিত পাঠক হয়ে গেলাম। মানে SMS করতাম, আর এত চরম চরম SMS করতাম যে মেয়েরা খুব আকৃষ্ট হইতো, আমাকে ফোন টোন করতো, রিলেশন শুরু হয়ে গেল।
কি ছিল পত্রিকার?
বোনাস ফ্রম নামে একটা জায়গা আছে পত্রিকার মধ্যে, ওইখানে ছাপানো হইতো। তো ওইখানে ছাপানো হওয়ার পর আমি মনে করেন যে SMS করতাম, ওনারা আমার SMS টা ছাপাইতো। ছাপানো হওয়ার পর অনেক মেয়ে আমাকে ফোন টোন করতো যে ভাই আপনার SMS ভালো লাগছে। তো মেয়েটার সাথে কথাবার্তা হইতো, 3-4টা মেয়ের সাথে কথাবার্তা হইতো। তো কথাবার্তা বলতাম, রিলেশন শুরু করতাম। তো মেয়েটা বলতো ভাই আপনি কি করেন না? তো আমি বললাম আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি কিন্তু মনে করেন যাদের সাথে রিলেশন করি সবাই জানে যে আমি অনার্সে পড়াশোনা করি, প্লাস কেউ জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ জানে যে আমি তার দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। তো মেয়েটাকে বলতাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। বলতো ভাই আপনি তো অনেক ভালো জায়গায় পড়াশোনা করেন। তো বললাম ভালো জায়গায় পড়াশোনা করি কিন্তু খুব কষ্টে থাকি। বলে যে কেন? আমি বললাম যে আমি তো বিকেল হলে রমনা পার্কে বাদাম বিক্রি করি। মেয়েটাকে ইমোশনাল করে ফেলি যে বল এত ভালো একটা ছেলে বাদাম বিক্রি করে। তো মেয়েটা আমার সাথে রিলেশনে জড়ায় যায়। তো মেয়েটা আমার সাথে দেখা করতে চায়।
পত্রিকাতে কি আপনি যখন এগুলো ছাপাতেন আপনাদের এই SMS গুলো, তখন কি SMS এর ওই ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হতো?
জি, ফোন নাম্বার দিয়ে দেওয়া হতো। তো আমি তারপর যখন মনে করেন যে এই মেয়ে ফোন করতেছে, দোস্তদেরকে বলতাম যে দোস্ত দেখ আজকে একটা মেয়ে ফোন করছে রে, নতুন মেয়ে, কোথায় বাসা? জয়পুরহাট। তো ওই জয়পুরহাটের একটা মেয়ে ছিল, নাম রুমা, তোর সাথে আমি দেখা করতে চাইলাম, তোমার সাথে আমি দেখা করবো। বলতেছে ঠিক আছে দেখা করো। তো ওকে আমি আবার চাপা মারছি যে আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের মাধ্যমে তোমার সাথে আমি ঘুরবো, তোমার ছবি টবি তুলবো। মেয়েটা একটু ল্যাপটপ দেখাইছি, লোভি মেয়ে, তো পটে গেছে মেয়েটা। কিন্তু আমার তো ল্যাপটপ নাই, এখন আমার ল্যাপটপ লাগবে। পরে আমি ঈদের আগে আগে, এটা কিন্তু মনে করেন যে
কত সাল
এটা আপনার, 2012 সাল, এটা
2012
ঈদের আগে আগে রাত্রের ঘটনা। সেদিন আমি মনে করেন যে অনেক ট্যাবলেট খাইছিলাম, প্রায় 12টা ট্যাবলেট খাইছিলাম, সেন্স ছিল না কোনো কিছু। আমার ফ্রেন্ডদেরকে বললাম, দোস্ত ঈদের পরে একদিন তো আমার এক জায়গায় যাইতে হবে, আমার একটা ল্যাপটপ লাগবে। বলছে আমার ল্যাপটপ কোথায় পাবো, তাহলে চল এক জায়গায় যাই। আমি কোথায়? বলছে চল কলেজের কম্পিউটারটা চুরি করে বিক্রি করে দিব। চল যাই।
কোন কলেজে ভর্তি হয়েছিল?
আমি যে কলেজে পড়তাম সেই কলেজে। তো ওই কলেজে মনে করেন যে খেলাম আমরা কলেজে, কলেজের একটা জানালা ছিল মনে করেন ওটা ভাঙে ফেললাম আমরা। জানালাটা ভাঙে ফেলার পর আমরা চুরি করতে ঢুকলাম, তিনজন মিলে চুরি করতে ঢুকলাম। চুরি করতে গেছি, লাইট জ্বালিয়েছি, রাত্রেবেলা কলেজের লাইট কেন, অফিস ভবনে লাইট কেন? তো আশেপাশে সিকিউরিটি ছিল, ওরা বুঝতে পারছে যে চুরি হচ্ছে, চোর চোর বলে চিৎকার করছে। তো আমি মনে করি চোর চোর বলে যখন চিৎকার করছে, আমি জানলা দিয়ে বাইরেছি। তো আমার দুইটা ফ্রেন্ড ছিল যারা, ওরা কিন্তু চলে গেছে, ওরা রাস্তাঘাট চিনত, ওদের বাসা ওইখানে।
তার মানে আপনি রুমে ঢুকেছিলেন আর ওরা বাইরে ছিল?
ওরা বাইরে না, ওরাও ঢুকছিল, কিন্তু ওরা মানে ওরা স্থানীয় ওইখানকার, ওরা গলি টলি চিনে। আর আমি তো ট্যাবলেট খাইছিলাম, আমার সেন্স ছিল না কোন দিকে যাবো না যাবো, শুধু বুঝতে পারতেছি চোর চোর বলে ধরতেছে। তো আমি জানলা দিয়ে যখন বাইরেছি, আমি মনে করি গলির মধ্যে না ঢুকে রাস্তার মধ্যে বাইরে গেছি, আর রাস্তার মধ্যে বাইরে গেছি, আশেপাশের লোকজন বাইরে আসে। পরে তখন আমাকে গণপিটুনি দেয়
সবাই মিলে,
সবাই মিলে মারধর করে। সবাই তো আমাকে চিনে, যার সুবাদে আরো বেশি করে মারায়, আমাকে অনেকে চিনত, আমার উপর কারো রাগ ছিল, এই রাগটা মনে করেন সেখানে ফেললো। পরে আমার বাবাকে ফোন দেওয়া হলো যে আপনার ছেলে তো চুরি করতে আসছে, আপনি আসেন। আবার একটা আব্বার প্রসেস রিউসের মধ্যে চলে গেল, খুব খারাপ অবস্থা, আব্বা কান্নাকাটি সেদিন রাত্রেই। তারপর জেলখানার মধ্যে আবার নিয়ে যাওয়া হলো, আমি বলতে পারবো না, ট্যাবলেট খাইছিলাম, আবার সেদিন আমি ঘুমাইছিলাম জেলখানার মধ্যে, আমি আবার ঘুমাইছিলাম। ঈদের দুই দিন পর আমাকে জেলখানায় দেওয়া হয়। জেলখানার দুদিন পর আমি বলতে পারবো যে আমি জেলখানায়। আমি পাশে আমার সাথে যে ছিল জেলখানায়, আমি ওকে বলছি ভাই আমি জেলখানায় কেন? বলছে আমি কি জানি আপনি জেলখানায় কেন? তার মানে আমি এত ঘুমে ট্যাবলেট খাইছিলাম যে আমি নিজেও বলতে পারতেছিলাম না আমি কি করছি। এগারোটা হওয়ার পর বাবা জেলখানায় যায় নাই, মা গেছিল, সপ্তাহে দুই দিন করে যাইতো। মা যায় কান্নাকাটি করতো, বলতো তুই আবার এইসব করতেছিস, তোর লজ্জা লাগে না, আমাদের মান সম্মানের উপর তুই দেখিস না। আমি বললাম মা এবার আমাকে বের করা ভালো হয়ে যাবে এবার। তো কোর্টের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমার উকিল ছিল, উনি বলতেছে উনি তো ভালো বলছে। তারপর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলো যে আমি আর একবার জেল খাটছি, বলছে আসামি তো আর একবার জেল খাটছে। তো বলছে এখন ভালো হয়ে গেছে? তো আমাকে বলছে তুমি কি করো? আমি বললাম আমি তো স্টুডেন্ট। বলার পর বলছে তুমি কি করো? আমি বললাম পড়াশোনা করি। কোথায়? আমি বললাম কলেজে। বলছে তুমি কলেজের একটা প্রত্যয়ন পত্র নিয়ে আসো, তাহলে তোমাকে ছেড়ে দিব। এখন তো ঝামেলা, কারণ আমি ওই কলেজেই চুরি করছি, কলেজ থেকে তো আমাকে প্রত্যয়ন পত্র দিবে না। আর আমার প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল মানে খুব মানে যেটা বলে সেটাই, উনি বলছে যে সারা বিরলের লোক যদি আসে পা ধরে, তারপর আমি তোর জন্য মানে ইয়ে দিব না, প্রত্যয়ন পত্র দিব না। তো আমি বলছি দিবে না দিবে সেটা পরে বিষয়। পরে জাল একটা প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছিল, তো দেওয়ার পরে মনে করেন যে আমাকে ছাড়ে দেওয়া হলো, জালখান থেকে ছাড়ে দেওয়া বাসায় আন। আবার কিন্তু আমাকে মনে করেন যে শিকল বাঁধা রাখা হলো রুমের মধ্যে। তো শিকল বাঁধা রুমের মধ্যে যখন ছিলাম, তো চিন্তা করলাম যে আমি বাসা থেকে পালাই যাবো, থাকবো না আর বাসায়, এদের সাথে কারোর সাথে সম্পর্ক রাখবো না, বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখবো না, কোনো প্রয়োজন নেই, এরকম চিন্তা ভাবনা করলাম যে বাসা থেকে এবার টাকা পয়সা নিয়ে উদা হয়ে যাবো। আমার আব্বার একটা সমিতি ছিল, মানে ব্যবসায়ী লোক তো, মোটামুটি একটা ব্যবসা করতো, সমিতির টাকা আব্বার কাছে রাখতো, কেশিয়ার আব্বা। তো টাকা রাখতো আমি জানতাম কোথায় টাকাটা রাখে, ড্রয়ার মধ্যে রাখতো। তো আমাকে শিকল বাঁধা অবস্থায় আমি কিন্তু মানে দরজার রুম খুলতে পারতাম, কারণ আমাদের দরজাটা ছিল এরকম যে সিটকানি মারানো, আর সিটকানির পিছনে কিন্তু নাট থাকে, ঠিক আছে। আমার রুমে অল টাইম রেঞ্জ থাকতো, আমার মা বাবা যখন থাকতো তখন আমি আবার বাসা থেকে বাইরে হইতাম। তো রেঞ্জ দিয়ে নাট বল্টু খোলার পর এক রাতে আগে কাপড় চোপড় সব গুছিয়েছি ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে গুছানোর পর ওইখান থেকে টাকা নিছি, 60,000 টাকা নিছি। 60,000 টাকা নেওয়ার পরে মনে করেন যে ওইখান থেকে সিটখানিটা খুলছি, খোলার পরে সবাই রাত্রে ঘুমাইছে, 10টার সময় সবাই ঘুমিয়ে পড়ছে, আব্বা আসে নাই, আমি ব্যাগ ট্যাগ নিয়ে পুরো বের হয়ে চলে আসলাম। পায়ে তো শেকল ছিল, কিন্তু এটা খুলে ফেলছি, চাবি ছিল আমার কাছে, ডুপ্লিকেট চাবি ছিল অল টাইম। যেই তালাই আনতো আমি সেই তালাটা মনে করেন যে ফ্রেন্ডদেরকে দেখাইতাম, আর চাবির সাপটা নিতাম, সাবানের মধ্যে নিতাম। আর এক লোক ছিল এলাকায়, ও তালার নকল বানাইতো, তো ওর কাছ থেকে তালা নিয়ে আসতাম, যে কোনো তালা আমি খুলতে পারতাম আর কি, এটা একটা ইয়ে ছিল। তো খোলার পরে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম যে আমি বাসায় যাবো না কখনো, 60,000 টাকা আমার কাছে, এটা নিয়ে ঢাকায় যাবো, কোনো কিছু করবো, চাকরি বাকরি খুঁজবো। তো ঢাকায় আসার পথে আমি নাটোরে আসলাম ট্রেনে করে, কিন্তু তো এতক্ষণে কিন্তু আমার এলাকায় জানা জানিয়ে গেছে যে নাই, প্লাস আব্বা যখন শুনছে নাই, যখন দরজা দেখছেন দরজা খোলা, আমি নাই, বাসে টাকা চুরি করছে, দেখতেছে যে আবার 60,000 টাকা নিয়ে চলে আসছি। বাবা এত মানে অনেক কষ্ট পাইছে যে আমার ইনকামের সব টাকা তুই নষ্ট করতেছিস, কারণ তখন আমার মাথায় গুলো সেন্স ছিল না, আমার টাকা আছে আমি উড়াবো এখন। তো নাটোরে আসার পর এক মেয়ের সাথে পরিচয় হলো, মেয়ে আমাদের দিনাজপুরে থাকে।
আপনার বাইকটার কি অবস্থা?
ওই বাইকটা আমি বিক্রি করে খাই ফেলছি।
বাইকটা কেন বিক্রি করলেন? বাইকটার দাম কত ছিল?
R15 ছিল, প্রায় 3 লাখ টাকার মতো।
3 লাখ টাকার মতো টাকা দিয়ে আপনার বাবা আপনাকে একটা বাইক কিনে দিল, এসএসসিতে পাশ করেছিলেন আপনি সেই জন্য। তারপরে 4 মাস পরে আপনি ওটা বিক্রি করে দিলেন, কার কাছে বিক্রি করলেন?
বিক্রি করছি সৈয়দপুরে, আনে চোরাও মাল হিসেবে বিক্রি করছি। চোরাও মাল হিসেবে বলতে না, মানে কাগজপত্র ছিল এই জন্য বিক্রি হয়েছিল। 2,10,000 টাকা বিক্রি করছিল, মানে আমাকে ঠকায় নিছিল। আমার ফ্রেন্ড ছিল, ও আবার ওখানে দালাল ছিল, ওদেরকে বলছে বিক্রি করবে যতই হোক, আর মাথায় টাকার নেশা চড়ে গেছে, এক যদি 2,00,000 টাকা বলো তারপর বিক্রি করবে। আর আমার মাথায় যখন যেটা কাজ করে আমি তখন সেটাই করি। তো 2,10,000 টাকা দিয়ে বিক্রি করার পর ফ্যান্সি ডিলার ব্যবসা করার জন্য একজনকে টাকা দিলাম ইন্ডিয়ার বর্ডারে, ওকে 1,00,000 টাকা দিলাম, আর 1,00,000 টাকা দিয়ে আমরা একটা প্লেস করলাম, সেই প্লেস করলাম যে এখানে বিক্রি করবো, দাম চেয়ে ব্যবসা করবো। তো ব্যবসা করার জন্য যাকে টাকা দিচ্ছি 1,00,000 টাকা, ও 1,00,000 টাকা নিয়েও ধরো টাকা দেয় নাই আমাকে, মালও দেয় নাই টাকাও দেয় নাই, যার জন্য আমি ব্যবসা করতে পারিনি। আমি মানে বাসা থেকে প্রতারণা করতেছি প্লাস আমি মানুষের কাছ থেকে প্রতারিত হচ্ছি।
আপনি যে বাইকটা এভাবে বিক্রি করে দিলেন, আপনি বাড়িতে কি বললেন?
বাড়িতে বলছে চুরি হয়ে গেছে।
আপনার বাড়িতে লোকজন বিশ্বাস করে?
না বিশ্বাস করে না, বাবা তো বিশ্বাস করে, বলছে তুই এটা খাইয়ে ফেলছি। আমি বললাম না, কসম খাচ্ছি, মায়ের কসম, বাবার কসম।
হু, কতটা পলিউট হতে পারে একটা মানুষ।
ওকে,
তারপর আমি আপনাকে নাটোরের এই জায়গাটায় ফিরিয়ে নিয়েছি, নাটোরে যাওয়ার পেছনে চিন্তা কি?
নাটোরে যাওয়ার পেছনে না, ঢাকায় আসবো, কিন্তু নাটোরে নামছে একটা সুন্দর মেয়ে দেখে।
সুন্দর মেয়ে দেখে আপনি নাটোরে নেমে পড়েছেন?
হ্যাঁ।
মানে কিভাবে নামলেন?
ট্রেন থেকে নামে পড়ছি।
ট্রেনের ভিতরে মেয়েটা ছিল
না, ট্রেনে স্টেশনে দাঁড়ানো ছিল, মানে স্টেশনে জানালা দিয়ে দেখতে পাইছি স্টেশনে মেয়েটা বসে আছে। তখন আমি ঢাকা না গিয়ে নাটোরে নামে পড়লাম।
ওকে, তারপর
নাটোরে নামে পড়লার পর মেয়েটার সাথে আমার কথাবার্তা মানে চোখাচোখি হচ্ছে, মানে অনেক মানে হ্যান্ডসাম একটা মুড নিয়েছিলাম। আর মেয়েটারও নিউ বিয়ে হয়েছে। তো
নিউ বিয়ে হয়েছে বুঝলেন কিভাবে?
বুঝলাম পরে, জানতে পারছি।
আচ্ছা।
তো ওর যখন মানে দেখা চোখাচোখি হচ্ছে, তো তারপর আমি বললাম যে আপু আমাকে নাস্তা খাওয়াবেন? বলছে কেন আপনাকে নাস্তা খাওয়াবো? বললাম যে আমি খিদা লাগছে আমার খুব, আমাকে তো বাসা থেকে টাকা পয়সা দেন। বলছে আপনি তো মিথ্যে কথা বলতেছেন, আপনি দেখে তো মনে হয় না যে আপনি কি করেন। তখন আমি বললাম যে আপু আমি পড়াশোনা করতাম, আমার বাবা মা নাই, আমি এতিম, আমি একটা এতিমখানে মানুষ হয়েছি, তো আমি এখানে থাকি। তো বলছে আপনি এত ভালো একটা মানুষ, মানে কথাবার্তা ওনাকে পটায় নিলাম, কারণ আমি এত মিথ্যা বলতে পারি যে 70 থেকে বেশি মিথ্যা হয়, এটা আপনাকে আগেও বলছি। তো এত মিথ্যা কথা বললাম যে মেয়েটা পটে গেল। মিথ্যা কথা বললাম কিরকম, যে আমি এতিম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, রমনা পার্কে বাদাম বিক্রি করি।
ওকে,
বলতেছে আপনি এই করে লেখাপড়া খরচ চালান? আমি বললাম হ্যাঁ এই করে পড়ালেখার খরচ চালাই। মেয়েটাকে ইমোশনাল হার্ট করলাম, বললাম যে আপনার বাসায় যাওয়া যায়? বলছে হ্যাঁ যাওয়া যাবে, চলেন, কিন্তু একটা সমস্যা, আপনি আমার শাশুড়িকে বলবেন যে আপনি আমার চাচাত ভাই।
মেয়েটার সাথে আর কেউ ছিল না?
না, মেয়েটার সাথে কেউ ছিল না, মেয়েটা ওর শ্বশুর বাড়িতে যাচ্ছে
একা একা।
একা একা, নিউ বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড চাকরি করে।
ওকে,
তো মেয়েটা আমাকে নিয়ে গেল, ওর শ্বশুর বাড়িতে নিয়ে গেল। আমি বললাম আপনি আমাকে 3-4 দিন থাকার ব্যবস্থা করেন। তো মেয়েটা নিয়ে যাওয়ার পর মেয়েটার প্রতি আমার একটা লালসা জন্ম গেছে যে মেয়েটার সাথে আমি ফিজিক্যাল করব। তো মেয়েটা আমাকে রুমে রাখে, গোসল করতে গেল, গোসল করে আসে আসলো, মানে সেই একটা ফ্রেশ মুড নিয়ে আসলো।
মেয়েটা আপনাকে নিয়ে গিয়ে ওখানে ওর ফ্যামিলিতে কিভাবে পরিচয় করে?
বললো যে আমার চাচাতো ভাই আমার সাথে আসছে বেড়ানোর জন্য।
মেয়েটা কেন আপনাকে থাকতে দেবে 3 দিন ওখানে?
কারণ মেয়েটার হাজবেন্ড তো বাইরে থাকে।
সেটা তো ঠিক আছে, বাট মেয়েটা আপনাকে কেন 3 দিন ওখানে থাকে? আপনাকে খাবার চেয়েছেন, খাবার দিয়ে দিলে তো হয়ে যেত।
খাবার দিয়ে দেবে, কিন্তু উনাকে তো আমি মানে ওনার সাথে তো আমি রিলেশন করতে চাচ্ছি, এরকম পজিশন
রিলেশন করতে চাচ্ছেন, রিলেশন নিশ্চয়ই আপনি ততদিনে বোঝান নাই। আলটিমেটলি প্রথমে তো ওনার বাড়িতে আপনি গেছেন, কেন গেছেন?
ওনার বাড়িতে ওনার জন্য গেছি আমি।
ওনার জন্য কি? সেটা তো আপনি গেছেন, উনি আপনাকে কি হিসেবে নিয়ে গেছে?
উনিও ওই হিসেবে নিয়ে গেছে।
কি হিসেবে নিয়ে গেছে?
আমার সাথে ফিজিক্যাল করার জন্য নিয়ে গেছে।
আপনি ওই ট্রেনের বগিতে
1 ঘন্টা লাগে না মেয়েটাকে সিস্টেম করতে, 1 ঘন্টার মধ্যে সিস্টেম।
হাউ ইট হ্যাপেন, কিভাবে হলো এটা?
এটা কিভাবে হলো, যে বললাম মেয়েটাকে, বললাম আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, বললাম আমি এতিম, আমি অনেক মানে পড়াশোনা করি কিন্তু টাকা পয়সা পাইনি, এইভাবে মেয়েটাকে বললাম, কিন্তু আমি মোটামুটি ভালো ছিল, এইভাবে মেয়েটাকে যা বলার, একটা মেয়েকে তো পটাইতে বেশিক্ষণ সময় লাগে না ভাইয়া।
আর ইউ শিওর?
জি শিওর।
ওকে, আমি এখন পর্যন্ত আপনার স্টোরি নিয়ে কনফিউজ ছিলাম না, বাট রাইট নাও আই এম কনফিউজ যে একটা মেয়ে এত দ্রুত পড়ে যায় কিনা। হয়তো বা যায়, ফাইন। তারপর
তো 1 ঘন্টার মধ্যে মেয়েটাকে সিস্টেম করার পর মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার, তুমি কিন্তু আপনি থেকে তুমি বলছে, তুমি আমার শাশুড়িকে বলবো যে তুমি আমার চাচাতো ভাই, তুমি আসছো কয়েকদিন, এখান থেকে তুমি আবার চলে যাবা ঢাকায় যাবা। আচ্ছা ঠিক আছে।
মেয়েটা এত বড় রিস্ক নিল?
নিল, রিস্ক নিল, কারণ
আমি বলতে চাচ্ছি এই কারণে যে বিবাহিত, নতুন বিবাহিত একটা মেয়ে, সেটা তার পরিবারে এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি, সেখানে বিভিন্ন ধরনের কনফিউশন, একটা আশঙ্কা থাকতে পারে, একটা ধরা পড়ার সম্ভাবনা থাকতে পারে, এবং সে অনেক বড় একটা ডিজাস্টার ফেস করতে পারে। সে জেনে শুনে কেন এই ধরনের?
বিকজ ওর শাশুড়ি বয়স্ক ছিল, আর কেউ ছিল না বাসার মধ্যে,
কেউ ছিল না। ওকে, লেট ইট বি, এটা আমার মনে হয় লিসনারদের উপরে ছেড়ে দিই। বিশেষ করে ও যে ঘটনাটা এই মুহূর্তে বলছে সেটা আসলে কতটুকু সত্য, আপনারা যেটা শুনলেন, বিশেষ করে ট্রেন থেকে নেমে গিয়ে, নাটোরের ট্রেন থেকে নেমে গিয়ে ধাম করে একটা মেয়ের সাথে পরিচিত, এবং সেই মেয়েটার হাজবেন্ড একটা ভালো জব করে, এবং সেই মেয়েটা তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে এই ধরনের একটা অনৈতিক সম্পর্ক করার জন্য, হাউ মাচ ইটস বিলিভেবল, আমরা একটু দেখতে চাই আপনার কাছ থেকে আপনি কতটা বিলিভ করতে পারছেন। রাইট নাও আই এম টোটালি কনফিউজ। আপনার যদি মনে হয় যে ও যেটা বলছে সেটা আসলে বিশ্বাস করার মতো, এটা হতে পারে, হ্যাঁ, এবং এরকম একটা ইনসিডেন্ট ঘটে যেতেই পারে সমাজে, আপনি যদি এটা মনে করেন তাহলে লিখবেন ইয়েস, এবং আপনি যদি মনে করেন যে না এটা বিলিভ করার মতো না, ও যেটা বলছে ওটা আসলে বানিয়ে বানিয়ে কিছু একটা বলছে, তাহলে আপনি লিখবেন নো, লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC space ইয়েস অথবা নো এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নাম্বারে। এবং যদি আপনার ভোট মানে না ভোটের সংখ্যা নো ভোটের সংখ্যা বেশি হয়, সেটা 50% উপরে হয়, তাহলে আমাদের যাহা বলিব সত্য বলিব যে অবস্থায় থাকুক না কেন সেটা সামনের দিকে এগোবে না, সেটা সেখানে শেষ হয়ে যাবে। ওকে, যদিও আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, এই কারণে ঘটেনি যে প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা ঘটনা আমরা এখানে খুবই খুবই জাজমেন্ট করে এখানে নিয়ে আসি, তারপরও আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা থেকে অনেক সময় সেই জিনিসগুলো আমাদেরকে কনফিউজ করে দেয়, কারণ টাইম মেশিনে চড়ে গিয়ে অতীতকে প্রমাণ করার কোন সুযোগ আমাদের হাতে নেই। হ্যাঁ, যেটা বলছিলেন, তারপর কি হলো?
তো ম্যাটি নিয়ে গেল বাসার মধ্যে, রুমে বলতেছে তুমি গোসল টোসল করে ফ্রেশ হয়। বললাম আচ্ছা আমি একটু ঘুমাবো, কারণ আমি ঘুমাই নাই দুই দিন ধরে। তো আমি ঘুমাইতে মানে চোখ বুঝে শুয়ে আছি, তো গোসল করে বের হলো, মানে খুব ফ্রেশলি একটা দেখাচ্ছে ম্যাটাকে। তো ওর সাথে পরে আমার একটা অনৈতিক সম্পর্ক হয়ে যায়। অনৈতিক সম্পর্ক হওয়ার পর তো আমি চিন্তা করলাম যে আমার তো কাজ হয়ে গেছে, আমি এখানে থাকবো কেন? তো চিন্তা করলাম যে না থাকে আমি চলে যাই এখান থেকে। আমি চিন্তা করলাম
বাড়িটা কোথায় ছিল মেয়েটার?
মেয়েটার বাড়ি ছিল আমাদের দিনাজপুরে রামনগরে।
রামনগরে
জি। আমি কিন্তু আবার নাটোর থেকে দিনাজপুরে আসছি মেয়েটার জন্য শুধু। আমার অনৈতিক সম্পর্কটা হওয়ার পর আমি প্ল্যান করতেছি এখান থেকে চলে যাবো আমি, আমার কিন্তু শুধু টাকা আছে, কাপড় চোপড় কোনো নাই, তাহলে আমি বের হইতে পারবো যে কোনো সময়। তো মেয়েটা গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার আগে ও কিন্তু কোথায় স্বর্ণের জিনিস রাখছে এটা আমি দেখছি। তো মেয়েটা যখন গোসল করতে গেছে, আবার গোসল করতে যাওয়ার পর, তো আমি মনে করেন যে ওর স্বর্ণের জিনিস, ওর ড্রয়ার খুলে ওর স্বর্ণের জিনিস, কানের রিং নিয়ে, কানের ঝুমকা নিয়ে চলে আসছি মেয়েটাকে। ওই মেয়েটা ওই একদিনেই মেয়ের সাথে ছিলাম, প্লাস ওই ওর স্বর্ণের জিনিস নিয়ে চলে আসছি।
এরপরে আর
কোনো যোগাযোগ হয়নি।
ওকে ওকে।
তো ওই স্বর্ণের জিনিস নিয়ে এসে বিক্রি করে খাই ফেলছি।
কত টাকা বিক্রি করেছিল?
স্বর্ণের জিনিস বিক্রি করেছিলাম 13,000 টাকা।
ওকে। তারপর আপনার ঢাকা যাওয়ার কি হলো?
তারপর ওই 13,000 টাকা বিক্রি করে ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পর 60,000 টাকা কি করছি এটার হিসাবটা হচ্ছে এরকম যে আমি 60,000 টাকা দিয়ে ঢাকায় ব্যবসা করতে চাইছিলাম, কাপড়ের ব্যবসা করতে চাইছিলাম।
কাপড়ের ব্যবসা,
এক বন্ধু মানে যাত্রা বাড়িতে থাকে, ও বলতেছে আমার এখানে দোকান আছে, তুই যদি নিতে চাই শেয়ারে দোকান দিব, কাপড়ের দোকান করবো, ভালোই চলবো এখানে। তো এখানে আসছি আমি কাপড়ের দোকান করার জন্য। তো কাপড়ের দোকান নিছি আমি, যাত্রা বাড়িতে দোকান নিছি।
কিসের দোকান? কিভাবে 60,000 টাকাতে কাপড়ের দোকান পাওয়া গেল?
না, আরো তিনজন মিলে 60,000 60,000 60,000 করে 1,80,000 টাকা ম্যানেজ করছি।
ম্যানেজ করে
আমরা দোকান নিলাম একটা।
কি ধরনের? এটা কি ফুটপাথের দোকান নাকি 1,80,000 টাকা দিয়ে? আমি ঠিক জানি না,
মানে ফুটপাথের মধ্যে, যাত্রা বাড়ির মধ্যে,
যাত্রা বাড়ি ফুটপাথে। কি ধরনের কাপড় বিক্রি করবেন?
মোটামুটি ভালো প্যান্ট শার্ট, এই প্যান্ট শার্ট, মেয়েদের মেয়েদের টি শার্ট,
এগুলো বিক্রি করবো।
এগুলো বিক্রি
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির ঘন্টা বেজে গেছে এবং বিরতির পরে ফিরে এসে আমরা দেখবো যে এসএমএস পোলের রেজাল্ট কি হয়। আর মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, ওকে যদি আপনারা এই পর্যায়ে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গেলেই আপনি একটা লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্ক অনুযায়ী গিয়ে আপনি পেজটিতে লাইক দিয়ে আপনি ওই পেজের মেম্বার হয়ে যেতে পারেন এবং একই সাথে ওর ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি সেটা দেখতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
মঞ্জু। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে অকপটের রেজা, তার কাছে ফিরে যেতে চাই। তবে তার আগে কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিতে চাই এসএমএস পোলের রেজাল্ট।
Yes. 67%. No, 20%. No comments, 13%.
এখন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার বলছে 67% ইয়েস, 67% বলছে ইয়েস, কারণ তারা কিছুটা হলো কনফিউশন দূর হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে 20% বলছে হচ্ছে নো, এবং বাকি 13% বলছে হচ্ছে বুঝতেই পারছেন নো কমেন্টস। আমরা চলুন রেজার কাছে আবারও ফিরে যাই। হ্যাঁ, তো 1,80,000 টাকা তিনজনের, তিন বন্ধুর টাকা, এবং সেটা মিলিয়ে যাত্রাবাড়িতে ব্যবসা করার চিন্তা। তারপর
তারপর দোকানের মধ্যে দেখি আমাকে ওরা বসায় রাখে, আমাকে বসায় রেখে ওরা ঘুরতে যায়। পরে আমি জানতে পারলাম কাপড় চোপড়ের রেট হিসেবে জানতে পারলাম যে ওরা 60,000 টাকা দেয় নাই, ওরা দুজনে 50,000 টাকা দিছে। আমাকে জানানো হয়েছে যে 1,80,000 টাকার মাল আছে দোকানে, তো ওরা দুজনে 50,000 টাকা দিছে আর আমাকে 60,000 টাকা। মানে ওরা আমার টাকা দিয়ে ব্যবসা করতে চাইছে।
এই বন্ধুদের সাথে আমার পরিচয় হলো কি তবে?
এই বন্ধু আমার এলাকার বন্ধু।
ওকে।
এরা ঢাকায় ব্যবসা করে, মানে ঢাকায় আসে অনেক আগে থেকে ব্যবসা করে। ওদের সাথে আমার পরিচয়, তো ওরা আমাকে মানে জানে যে আমার কাছে মোটামুটি টাকা পয়সা থাকে, এই হিসেবে ওরা আমাকে মানে ব্যবহার করতেছে। তো পরে এটা বুঝার পর আমি দেখি যে ওরা আমাকে দোকানে রাখে, ওরা চলে যায়, আমাকে দোকানদারি সামলাইতে হয়, কাস্টমারকে সামলাইতে হয়, তো ভালো লাগে না এগুলা। পরে ওইখানকার এক স্থানীয় ভাইয়ের সাথে পরিচয়, বলছে ভাই তোমার বাসা কোথায়? আমি বললাম ভাই আমার বাসা তো দিনাজপুরে। বলছে এই মিয়া তোমার দিনাজপুরে তো টাকার খনি, তুমি এখানে আইসো কেন?
ওকে।
আমি বললি কেন ভাই টাকার খনি মানে? বলছে তোর মিয়া তুমি এখানে তো মাল পাওন যে ফ্যান্সি ডিল, তুমি এখানে কেন? আমি বললাম হ্যাঁ ভাই পাওন তো যায়। বলছে তুমি আইনে দিতে পারবো? আমার কথাবার্তা হয়ে গেল, এক প্রকার কথাবার্তা হয়, ভালো একটা সম্পর্ক হয়ে গেল। বলছে তুমি ফ্যান্সি ডিল আনে দিতে পারবা? আমি বললাম হ্যাঁ ভাই এটা কোনো ব্যাপার হলো আমি তো আনে দিতে পারবো। তো বলতেছে তুমি আনে দিতে পারলে তো আনে দেওয়া লাগবে আমাকে, আমরা ব্যবসা করি, তুমি যদি আমার সাথে ব্যবসা করতে চাও তাহলে কও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি করবো, কোনো ব্যাপার না। বলছে তোমার আমি বিশ্বাস করুন কেমনে, তোমার যে আমি মাল কেনার জন্য টাকা দিবো, তুমি যদি না হও। আমি বলছি ঠিক আছে আমি ফার্স্ট টাইম আমি নিজের টাকা দিয়ে আনতেছি, পরে আপনারা টাকা দেবেন। বলছে আচ্ছা ঠিক আছে। তো তখন আমি মনে করি যে দিনাজপুরে ফিরে যাবো এরকম চিন্তা ভাবনা। পরে আমি আমার বন্ধুদেরকে বললাম দোস্ত আমি কাপড়ের ব্যবসা করবো না, আমার টাকাটা তোরা ফেরতে। তো ওদের সাথে আমার একটা কাহিনী হয়ে গেল, ওইখানে স্থানীয়রা যারা ছিল ওরা ওইখান থেকে 60,000 টাকার মধ্যে 20,000 টাকা ওরা খাই ফেলে 40,000 টাকা আমার হাতে ধরাই দিল। তো এই 40,000 টাকা দিয়ে আমি এখন ব্যবসা করবো ফ্যান্সি ডিলের। যাত্রা বাড়িতে তখন আমি ভাইয়ের সাথে কথা বলে রাত্রে ট্রেনের মধ্যে উঠলাম। উঠে মনে করেন যে 40,000 টাকার মধ্যে আমি 30,000 টাকার মাল নিব। 30,000 টাকার মাল আমগো দিনাজপুরে মনে করেন যে তখন দাম ছিল প্রায় 160-180 এরকম। তো এই হিসাবে আমি মাল নিলাম মাত্র 300 পিস অলরেডি আমি কিনছি। এখান থেকে বাসায় যাওয়ার পর ঘটনাটা বলি আপনাকে। এখান থেকে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর মা বলতেছে তুই টাকা চুরি করে গেছিস আবার বাসায় আসিস কেন? তো বাসায় কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে, ঢুকতে দেয় না। বাসায় সেদিন আমার বাবা আমাকে খুব মারছে, মারার পর আমি পা হাত ধরছি, মাপ চাইছি যে আমি আর কখনো এরকম করবো না। কিন্তু আমার মাথায় প্ল্যান যে আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করবোই, বাসায় আপাতত শেল্টার নেই। আর ওরকম একটা প্ল্যান হওয়ার ফলে আমি বাসায় ঢুকছি, ঢোকার পরে আসি বাসায়। তো বাসায় মারধর করছে, খাওয়া দাওয়া করছে, টাকাগুলো নিয়ে নিছে আমার। টাকাগুলো নেওয়ার পর বলতেছে মা এই টাকাগুলো তুমি নিও না, এই টাকাগুলো দিয়ে আমি কাজ করবো। বলছে কি কাজ করবা? তো আমি বললাম মা আমি আমার আরো কিছু টাকা লাগবে। বলছে কেন? আমলাম মা আমি সাংবাদিক হবো। বলছে কিসের সাংবাদিক? আমলাম যে টিভিতে সাংবাদিক দেয়। বলছে ওগুলা তুই হইতে হবে না, তোর আবার ফাইজলামি টাকা নষ্ট করার বুদ্ধি। বললাম না মা আমি একটা ভালো জিনিস হবো। বলছে কি? বললাম মা আমি আরজে হবো।
আরজে হবেন আপনি?
আরজে মানে আমি কথাবার্তা বলতে পারি, আরজেদের মতো ডাউনলোড টাউনলোড করতাম তো আপনাদের এপিসোড গুলো, তো মানে আরজের কথাবার্তা বলতে পারতাম।
This track was downloaded from fusionbd.com.
বলতাম মা আমি এইটা হবো। বলে কি হবা? আমি মা আমি আরজে হবো। বলছে আরজে আবার কি? তো আপনাদের মতো কথা বলে শুনাইতাম যে এই মুহূর্তে আমাদের সাথে আছে অমুক বন্ধু, এইভাবে বলতাম মাকে। মা আবার মজা পাইতো, বলছে ভালো তুই যদি হইতে পারিস তাহলে ভালো হইতো। আমি বললাম যে মা একটা হইলে আমার চাকরি হয়ে যাবে, আর চাকরি হইলে তোর কোনো প্রবলেম নেই, আমি ভালো হয়ে যাবো, এইভাবে বললাম। তো মা সরল মা খুব বিশ্বাস করে ফেলে।
পড়াশোনা ততদিনে গোল্লায় চলে গেছে,
গোল্লায় বলতে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি কিন্তু পড়াশোনা করি না, নাম মাত্র হচ্ছি স্টুডেন্ট।
কলেজ থেকে তো আপনি কম্পিউটার চুরির দায়ে জেল খাটলেন।
জি।
তারপরে কলেজে ফিরে যাননি?
কলেজে ফিরে গেছি। কলেজের রুলস ছিল এরকম যে আমাকে জাস্ট পরীক্ষা দিতে দিবে, কলেজে যেতে দিবে না।
ওকে।
প্লাস ওই কলেজের স্টুডেন্ট আমি কারো কাছে প্রকাশ করতে পারবো না।
ওকে।
তো আমি পরীক্ষা দেওয়ার জন্য গেছি পরীক্ষা রুমে। এখান থেকে যাওয়ার পর সামনে কিন্তু আমার ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষা, মানে প্রতিবার এরকম হচ্ছে আমি বাসা থেকে চলে আসতেছি আর যাচ্ছি পরীক্ষা দিচ্ছি এরকম। সবাই জানে যে আমি পরীক্ষা দিতে যাই ঢাকায় চাকরি বাকরি করি এরকম। তো পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে যাওয়ার পর এক স্যার আমার মানে প্রিন্সিপালের এক স্যার ছিল খুব ক্লোজ স্যার, উনি আমার উপর খুব খেপা ওই বিষয়টা নিয়ে, চুরি করার বিষয়ে। উনি আমাকে খুব আলাদা চোখে দেখতো। তো ক্লাসের মধ্যে উনি আমাকে মানে ছাত্রদেরকে বলতেছে, বলছে আচ্ছা এখানে সবার কারোর মধ্যে যদি একজন চোর থাকে কেমন হবে, মানে আমাকে ফুটাই তুলছে এখানে। তো আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা না দিয়ে মাথা মতো খারাপ হয়ে গেল যে কি বলে টিচার মানুষ, তুই টিচারের মতো থাকবি, তুই এইভাবে কথা বলতেছিস কেন? একটা ছাত্রকে কিভাবে কথা বলতে, তুই সেইভাবে কথা বল। আমি তো পরীক্ষা দিতে আসছি। তো পরীক্ষা দেওয়ার পর্যায়েটাতে পরীক্ষা দিলাম না, মাথা খারাপ হয়ে গেল, পরীক্ষা না দিয়ে বাইর হয়ে চলে আসলাম খাতা জমা দিয়ে। স্যার বলছে কি রে বিদ্যাসাগর তোর কি লেখা হয়ে গেছে? আমি বললাম জি লেখা তো হয় নাই, তা আপনি যেভাবে শুরু করছেন পরীক্ষা দিতে পারবো না। বলছে তোর পরীক্ষা দিয়ে লাভ কি? তুই ঘুরে বেড়া সারা দুনিয়া, তুই তো মাস্টার পিস একটা, বিরলের পিস। আমি বললাম ঠিক আছে বলে চলে আসি, আমি খাতা জমা দিয়ে চলে আসি, বাইরে দাঁড়ায় আসি। তো ফ্রেন্ড সার্কেল ছিল আর ফোন দিলাম দোস্ত আয়ত্ত, আজকে স্যারকে আমি ধর্মেন্দ্র বলে রাখতাম যে আয়ত্ত, ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত আয়তরা ধর্মেন্দ্রকে আজকে পিটাবো। কেন? আর তোরা আয় না। সবাই আসলো, আসার পর স্যার আসতে আসে খাতা নিয়ে। স্যারকে যা বললাম আপনি আমাকে কি বলছেন? বলছে কি বলছি তুমি কি করছো? তুমি যেটা করছো সেটাই বলছি। আর আপনি বলার কে বলে আমি কলার চিপে ধরছি, স্যারের চিপে ধরে মারছি, যে একটা কিল ঘুষি মারছি। তারপর তো ক্যাম্পাসের সব ছেলে আমাকে আটকেলো, পরে বিচার বসলো খেলা শেষে।
আমি এই জায়গাটা আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আপনি স্যারকে কেন মারলেন, টার্গেটটা কি ছিল আপনার?
ওই যে আমাকে অপমান করলো সবার মধ্যে,
ওই কারণে আপনি স্যারকে?
জি, আমাকে সবার মধ্যে অপমান করতো, অনেকে আমার সম্পর্কে জানতো না, বাইরে গ্রামের ছেলে মেয়ে ছিল অনেকে, তার মাঝে একটা মেয়েকে পছন্দ করতাম আর কি, ও জানতো না আমার সম্পর্কে এত কিছু।
মানে ওই মেয়েটা জেনে গেছে?
ওই মেয়েটা জেনে গেল।
আপনার মূল ক্ষোভ?
এটা হচ্ছে আমার মূল ক্ষোভ, যে মেয়েটা আমার সম্পর্কে জেনে ফেললো, এত সাথে আমি রিলেশন করতে পারবো না। তো জানার পরে তখন তো আমি মারলাম, মারার পর তো আমার কলেজ থেকে বের করে দেওয়া হলো, আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হলো না, কলেজে ভর্তি হইতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন। মানে ওই কলেজে আমাকে ডাকা হয়েছিল।
আপনার বাবাকে ডাকা হয়েছিল?
আমার বাবা মাকে ডাকা হয়েছে, আবার বারবার ডাকা হয়েছে প্রতিটা ক্ষেত্রে।
কি করতো আপনার বাবা এসে? এরপরে আপনার বাবা কি বললো?
কি বলবে বলেন, বলার কোনো ভাষা ছিল না, কারণ বাবা খুব ভালো মানুষ, এলাকায় অনেক সম্মান ছিল, আমার কারণে সম্মান নাই। মানে দেখলেই বলে যে তোর ছেলেটা এরকম, ও বাবাকে মাঝে মাঝে মানুষজন বলতো তোর ছেলে তো এখন ব্যাংক ডাকাতের লোকদের সাথে ঘোরাঘুরি করে, কিন্তু আসলে না, কিন্তু বলতো বাবাকে, বাসায় আসে এটা বলতো, কান্নাকাটি করতো আব্বু। তো ওই পজিশনে আব্বাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্বা তো খুব কান্নাকাটি করছে, প্লাস আব্বার সাথে প্রিন্সিপালের ভালো রিলেশন ছিল, প্রিন্সিপাল বলতেছে আপনার ছেলে এটা, এত বাজে আপনার ছেলে। আগে কিন্তু জানতো না, ফার্স্ট টাইম যখন আমি কম্পিউটার চুরি করি তখন আব্বা যায় নাই, তখন আব্বার সাথে প্রিন্সিপালের পরিচয় হয় নাই, তখন গেছিল আমার মামারা, আর এবার আমার মামারা যায় নাই, কারণ প্রতিবার আমি মানুষের মুখ পুড়ে খাচ্ছি, মামাদেরও মুখ খাইছি, এবার বাবার গেছে এই জন্য। তো এখান থেকে বাসায় যাওয়ার পর, মানে ওখান থেকে নিয়ে বাসায় যাওয়া হলো, বাসায় যাওয়ার পর আত্মীয় স্বজনের বাসায় খুব একটা যায় না, বিশ্বাস করে না কেউ। আমি এলাকায় গেলে মনে করেন সবাই সতর্ক হয়ে যায়, তালা টালা বাসায় ভালো করে মারে সবাই বাসার মধ্যে, কেউ আগে মনে করেন আমি এলাকায় না থাকলে সবাই মনে করেন দিব্যি ঘুরে বেড়ায়, আর আমি এলাকায় গেলেই মনে করেন যে সবাই বাসার মধ্যে একটু টেক কেয়ারিং, চুরি টুরি হয় নাকি এরকম চিন্তা ভাবনা সবাই করেন। কিন্তু আমি বেশিরভাগ বাসায় চুরি করতাম, মানুষের খুব কম চুরি করছি বাসায়,
নিজের বাসায়।
নিজের বাসায় তো যাওয়ার পর এখানে ফেন্সি ডিলের ব্যবসা করবো, এটা তো আমার মাথায় আছে, তো আমি প্রায় 7,000 টাকার মাল কিনলাম, ফেন্সি ডিল কিনে ট্রেনে করে আসবো। এখন আসবো কিভাবে প্ল্যান করলাম, যে আচ্ছা ঠিক আছে লাগেজে করে মালগুলো নিলাম, দুইটা ফ্রেন্ডকে নিলাম যে তোরা এটা আমাকে টাঙ্গাইল পর্যন্ত দিবি, তারপর তোরা চলে যাবি। ওদেরকে আমি 1,000 টাকা করে দিলাম, আর আমাদের প্ল্যানটা ছিল এরকম যে আমরা তিনজন তিনটা লাগেজ নিয়ে উঠবো, তিনটা লাগেজের মধ্যে মাল থাকবে, মালগুলো থাকার পরে আর আমার এদিকে টাঙ্গাইলে তিনটা ফ্রেন্ড থাকবে, আর আবার এদিক থেকে মালটা নিয়ে চলে যাবো। তো আমরা দিনাজপুরে উঠছি, ট্রেনের মধ্যে উঠার পর টিকিট করি নাই, টিকিট করলে তো নির্দিষ্ট সিটে বসতে হবে, আর সিটে বসলে আমাদের দিনাজপুর থেকে আসলে চেকপোস্টে কিন্তু মানে চেক করে, তো এই জন্য টিকিট কাটি নাই, টিকিট না কেটে টিটিকে টাকা দিয়ে পিছনের একদম পিছনের খপ থেকে খপের মধ্যে ঢুকছি, আর পুলিশের সাথে যেহেতু কথাবার্তা হয়ে গেছে ওরা তো আমাকে আর সার্চ করবে না, আমাকে বলছে কি এগুলা, আমি মামা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তো পড়াশোনা করতে আসে, বইপত্র অনেক কিছু আছে, আমরা তিনজনই ফ্রেন্ড তিনজনে চান্স পাইছি, মানে লোকটাকে সেই মিথ্যা কথা বলে সিস্টেম করে নিলাম, লোকটার খুব বিশ্বাস করে ফেলবো, বাবা তোমরা উন্নতি করবা জীবনে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, আমার একটা ছেলে পরীক্ষা দিচ্ছিল পাস করতে পারে নাই, তুমি ভর্তি হয়েছো ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে থাকো, ঢাকায় নেশা টেশা করবো না, অনেক কিছু বুঝাইলাম, আমরা সেভাবে বুঝাইলাম যে না আঙ্কেল আমরা অনেক ভালো, পুলিশ কিন্তু সেই হয়ে গেল। তারপর তো মনে করেন যে আমাদেরকে চেক টেক করলো না, আমরা হিলি বর্ডার পার হইলাম, ফুলবাড়ি পার হইলাম, জয়পুরহাট পার হইলাম, সান্তাহার পার হইলাম, কোনো আর প্রবলেম নেই, পুরা নিয়ে মনে করেন টাঙ্গাইল পর্যন্ত আসলাম, ওই ফ্রেন্ড দুটাকে নামাই দিলাম, ওদেরকে 1,000 টাকা দিয়ে নামাই দিলাম, আর টাঙ্গাইলে ওই যাদের মাল নিয়ে আসার কথা ওদের তিনটা লোক ছিল, মানে ফ্রেন্ড ওরা তিনজন ছিল, পরে আমরা 4 জন মিলে ওই মনে করেন যে 300 পিস ফেন্সি ডিল নিয়ে আসলাম যাত্রাবাড়িতে নিয়ে আসে, পরে ওরা আমাকে টাকা দিল 20,000, মানে আমার 10,000 টাকা লস। পরে আমি বললাম ভাই এটা তো ঠিক না, আমার টাকাটা দিতে হবে, বলছে বেশি রকম করলে ফাঁসাই দিব। তো আমি তো এখানে প্রতারণার শিকার হইলাম, আমি এখন কোথায় কি করবো, আল্লাহ আমার তো টাকাগুলো সব শেষ, আমার কাছে যে টাকাটা ছিল যেটা নিয়ে স্বপ্ন দেখলাম একটু সেটাও শেষ হয়ে গেল, এখন কি করবো। পরে তো মাথা মতো খুব খারাপ হয়ে গেল, তার মধ্যে একটা মেয়ের সাথে রিলেশন করতাম, ওকে আবার আমি ফোন কিনে দিতে চাইছিলাম, ওর ফোন নাই, আমাকে বলছিল যে আমাকে একটা টাচ স্ক্রিন ফোন কিনে দিতে হবে, আচ্ছা ঠিক আছে আমি ফোন কিনে দিব। তো আবার বলে কই তুমি আমাকে ফোন কিনে দিচ্ছ, তখন মাথা ঠিক নেই। তো পরে বাসায় আসলাম, বাসায় বলছিলাম যে আমি ঢাকায় যাচ্ছি তো চাকরির জন্য, ওই আরজের চাকরির জন্য বাসায় বলে আমি ঢাকায় আসলাম ফেন্সি ডিল বিক্রি করতে, টাকা না পাই যে টাকাটা পাইছি এটা নিয়ে গেলাম দিনাজপুরে। দিনাজপুরে যাওয়ার পর এখন ওই মেয়ের দিক থেকে চাপ দিচ্ছে যে এখন আমি একটা মেয়েকে কথা দিছি যে ওকে ফোন দিতে হবে, আমি এখন মানে আমার নিজের যে একটা গর্বটা আছে না এটা আমি ক্ষুণ্ণ করতে চাচ্ছি না।
এই মেয়েটা কি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে?
জি দেখা সাক্ষাৎ করেছে।
আপনার এলাকাতেই ছিল?
না, মেয়ের বাসা ঠাকুরগাঁয়ে। দেখা করতে গেছি বাইক নিয়ে, যাই দেখা করছি, আবার আমার থেকে সিনিয়র।
আপনার থেকে সিনিয়র?
আমার থেকে সিনিয়র, ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে।
আর আপনি তখন?
আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করিনি।
এই মেয়ে আপনাকে ভালোবেসে ফেলেছে?
জানতো না আমার সম্পর্কে, আমি বলছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি,
সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডই ব্যবহার করছি। ওকে, তারপর
মেয়ের সাথে মাকে
এবং একই কথা বলতেন যে আমি বাদাম বিক্রি করি
না, এটা বলতাম না, এটা বললে তো ফোন দিব কেমনে,
রাইট? ওকে,
তারপর তো ওকে ফোন কিনে দিতে হবে, এখন মাথার মধ্যে একটা চাপ, কোথায় পাবো টাকা? পরে তো আমার এক ফ্রেন্ড আছে নাম আরমান, ও আমাকে বললো যে মামা তুই তো জীবনে অনেক ক্রাইম করছিস, এবার একটা বড় ধরনের ক্রাইম কর, তোর বাপ তো তোকে জীবনে কিছু দিবে না, তোর বাড়িঘর যা আছে তোর ছোট ভাইয়ের নামই দিবে, তোকে তো দিবে না, কারণ তুই যে পর্যায়ে চলে গেছিস, তুই পারলে বাসে একটা বিট দিয়ে টাকা পয়সা ম্যানেজ কর, আমরা দুজন একটা ব্যবসা করবো। আমার কিসের ব্যবসা বলতেছে? ফ্যান্সি ডিলের ব্যবসা। আমি বললাম এই ব্যবসা বাদে অন্য কিছু থাকলে বলিস। পরে মাথায় কিন্তু আমার টাকার চাপ, যে আমার টাকা লাগবে, টাকা লাগবে, ঠিক আছে? ওই মেয়ের সাথে দেখা করতে পারছি না। পরে আমি চিন্তা করলাম যে বাসা থেকে যদি আমি টাকা চুরি করি তাহলে আমি আবার বিন্দাস থাকবো। আমার কিন্তু যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু আমি উপায় খুঁজে পাই, যেরকম টাকা চুরি করি মানে একটা করে বিপদ হয় আর টাকা খুঁজে পাই এরকম। আর যে জন্য মনে করো প্রতিবার বাসায় আসি, আর প্রতি বছর আমাকে বাসা থেকে বাইরে হইতে হয়, আবার বাসায় ঢুকতে হয়, সর্বোচ্চ 2 মাস বাইরে থাকি, তারপর আবার বাসায়, বাসায় ছেলে বাসায় এরকম। মানে টাকা যত নিয়ে আসি বাসার টাকা রাখতে পারি না, সব খরচ হয়ে যায়।
তো আপনার পরিবারে তো বুঝতেই পারছে যে আপনি টাকাগুলো চুরি করেন, পরিবার বাড়িতে টাকা রাখতো কারণ ব্যাংকে রাখলেই পারছি।
এখন আমার মা যখন দেখতেছে আমার টাকা রাখতেছে না বাসায়, তখন আমার মা বাসায় কোনো টাকা রাখে না, যা টাকা রাখে অল্প 2-3 হাজার টাকা রাখে, সব টাকা আব্বা ব্যাংকে রাখে। মায়ের স্বর্ণের জিনিস ছিল 3 ভরি, তো আমি টাকা পাচ্ছি না, মাথার মধ্যে চাপ, স্বর্ণের 3 ভরি জিনিস নিয়ে চলে আসছি, চলে দিনাজপুরে বিক্রি করছি মাত্র 68,000 টাকা।
কেন নিয়ে আসলো?
টাকার চাপ।
টাকা কি করবেন?
ব্যবসা করবো, প্লাস মেয়েকে একটা মোবাইল কিনে দিব, মেয়ের সাথে ঘুরবো, আর একটা মেয়ে আমার সাথে কক্সবাজারে যাওয়ার রাজি হয়েছিল,
ওকে নিয়ে কক্সবাজার যাবো।
জি, দিনাজপুরের কলগার্ড।
দিনাজপুরের কলগার্ড, পরিচয় হলো কিভাবে আপনার সঙ্গে?
এক বড় ভাই পরিচয় করে দিয়েছে।
তারপর
বলছে যে যখন মেয়েটাকে প্রয়োজন মনে করবি ফোন টোন দিস, মেয়েটা যেখানে যাইতে বলবি সেখানে যাবে।
ওকে, তো মেয়েটাকে আপনার কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল?
জি, মেয়ের বিষয়ে আগে থেকে আমার ইন্টারেস্ট ছিল, মানে এগুলো বিষয়ে তো খুব বেশি একটা ইয়ে ছিল আমার, তো এই জন্য আমি মেয়েটাকে নিয়ে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করলাম। তো মেয়েটাকে বললাম যাওয়া, ও সানন্দে রাজি, ওর কাজে এই, ওকে নিয়ে আমি কক্সবাজারে গেলাম।
এই টাকা দিয়ে?
এই টাকা দিয়ে,
আম্মুর গোল্ড বিক্রি করা টাকা দিয়ে?
হ্যাঁ, আম্মুর স্বর্ণের জিনিস বিক্রি করা টাকা দিয়ে গেলাম। যায়
চোরে না শোনে ধর্মের কাহিনী, কিন্তু কথা হচ্ছে যে এই ছেলেটি যে ধীরে ধীরে চোর হয়ে গেল এবং সে এত বড় অনৈতিক কাজগুলো করছে একের পর এক, এবং এই কাজগুলো পরিবারের সম্মানকে যে মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে, এখানে আসলে কার প্রবলেমটা ছিল, কি কারণে আজকে ও এই রকম হয়েছে, কার ফলটা আমি বড় করে দেখবো, মানে আমার জায়গাটা থেকে আমি আসলে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো কক্সবাজার গেলেন?
তো কক্সবাজার যাওয়ার পরে মনে করেন হোটেল রুম নিলাম, রুম নিয়ে মেয়ের সাথে থাকলাম, থাকা হচ্ছে ওখানে যা মনে করেন যে থাকার মতো সেরকম পজিশন, কক্সবাজার ঘুরলাম, অনেক টাকা খরচ হইলো। অনেক টাকা খরচ হওয়ার পর টাকা দেখতেছি না, কারণ আমি মজায় আছি তখন, কারণ অনেক মজার মধ্যে আছি, যা চলতেছে তাই চলাচ্ছি, এমন একটা পর্যায়ে যে আমি বাসা সবকিছু ভুলে গেছি, মানে আমার মানসিকতাটা এমন হয়ে গেছে যে আমার মাঝে একটা পশু বেয়ে বেড়াচ্ছে, এমন যে পশুর থেকেও খারাপ একটা আমি।
আপনার এমিন লাইফ ছিল?
আমার,
আমি কিছু বেসিক কোশ্চেন করতে চাই আপনাকে। ছোটবেলাতে না মা বাবা যখন থাকে না, মাথায় যখন হাত বুলে দিয়ে ঘুমায় দেয়, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যায়, সব কথাবার্তা যখন বলে, শুয়ে শুয়ে যখন গল্প বলে, বা বাবা যখন কোলে নিয়ে আদর করে, মসজিদে নিয়ে যায় নামাজ পড়ার জন্য, সেই সময়টাতে না কিছু জিনিস অগোচরেই বলে ফেলে এবং শিশু মনে সেগুলো দাগ কাটে। আপনার মনে পড়ে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে কি বলতো? আপনার আমার ছেলে বড় হয়ে কি হবে, কি বলতো?
আমি বলতাম ডাক্তার হবো।
আপনার বাবা কি বলতো?
বলতো যে আমার ছেলেটা অনেক ভালো হবে এক সময়। মানুষের সেবা করবি, আর আমার দাদি চিকিৎসা বিনা করে মারা গেছে।
আপনার দাদি চিকিৎসা ছাড়া মারা গেছে?
তখন অনেক আগের ঘটনা, তো এই জন্য বাবা বলতো যে বড় হয়ে ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি। আমিও বলতাম যে আমি ডাক্তার হবো।
মা কি বলতো?
মা বলতো, মা খুব সাপোর্ট করতো যে তোর জন্য দরকার আমরা যত কিছু করার দরকার করবো, তুই ডাক্তার হবি।
পরিবারে বড় ছেলে ছিলেন আপনি, আপনার কত বছর পরে আপনার ছোট ভাই বোনরা দুনিয়াতে আসে?
আমার 4 বছর পর বোনটা, আর একদম 2011 সালে আমার ছোট।
তার মানে আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি, 4 বছর পর্যন্ত আপনি দুনিয়াতে আপনার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন এবং ছেলে সন্তান ছিলেন, আপনার আদরের কোনো কমতি হওয়ার কথা না।
কেউ আমাকে কমতি করে না, দাদি নানি সবাই এত ভালোবাসে বলার মতো না।
কেন তারপরও এরকম ঘটবে?
তো আমি মেয়ের সাথে আসি, কক্সবাজারে ঘুরতেছি, বার্মিজ মার্কেট বিভিন্ন ঘুরলাম, হিমছড়িতে যাওয়া হয়েছে, মোটামুটি সব জায়গায় ঘুরছি মেয়েটাকে নিয়ে। এদিকে ওই মেয়ের আরেকটা ফোন আসছে যে ওই মেয়ে আরেকজনের সাথে ইয়েতে যাবো, জাফলং এ যাবে। তো আমাকে বলছে তাহলে তো আমাকে চলে যেতে হবে দিনাজপুরে, চলো আমরা চলে যাই। আমরা চলে আসলাম, ব্যাক করলাম, আবার ট্রেনের টিকিট কেটে চলে আসলাম, কেবিন নিছি। মানে প্রতিবারে যাওয়া আসা করে সেই ভিআইপি হবে, কিন্তু ট্রেনে উঠলে ভিআইপি, মানে কেবিন ছাড়া যায় না।
প্রতিবারই ট্রেনে কেবিনে যেতে?
কেবিনে যাই,
এই চুরির টাকা দিয়ে।
চুরির টাকা দিয়ে এসি রুমে সেইভাবে যাই, মানুষ ভাবে যে না জানি কি, সেই মুডটু নিয়ে বাড়াইতাম। তো মেয়েটাকে নিয়ে কেবিনে আসলাম, কেবিনে দিনাজপুরে নামলাম, আমার বাসা জানা না যে আমি দিনাজপুর, সবাই জানে যে আমি উধাও নাই। তো আমি ওই ভাইদের সাথে যোগাযোগ করলাম যে ভাই টাকা তো অলরেডি শেষ, এখন আমার বুদ্ধিও শেষ, এখন আমি কি করবো? বলছে তুই তো বাসায় যাইতে পারবি না, তুই এক কাজ কর, তোকে আমরা একটা প্ল্যান দিচ্ছি, তুই এটা করতে পারবি। ওরা কিন্তু আমার সাথে একটা প্রতারণার জাল ফাটছে। তো আমাকে বলছে তুই মানে কিছুদিন আমার দোকানে কাজ কর, কাজ করার পর তুই তো চোর, তুই তো বাসায় জানা সবাই যে তুই চুরি করলে তোর বাসায় কিছু বলবে না, বলবে না বলতে কি তোর বাসায় জরিমানা দিবে, তোর তো টাকা লাগবে, তোর টাকার জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমার কি ভাই? বলছে তুই আমার দোকানে থাকবি, কিছুদিন পর আমি তোর বাপকে ফোন করে বলবো যে আপনার ছেলে তো আমার দোকানে থাকতো, ও আমার প্যান্ট গুলো অগোচরে বিক্রি করে দিছে, চুরি করে বিক্রি করে দিছে, তো ওই টাকাটা নিয়ে তোকে আমি টাকা দেবো। তখন তুই তখন আমি একটা মেয়েকে বিয়ে করতে চাইছিলাম, আমাকে বিয়ে করতে চাইছিল, মেয়ের সাথে রিলেশন ছিল, তুই ওকে বিয়ে করে ঢাকায় কোনো চাকরি বাকরি করবি, চাকরির ব্যবস্থা আমি করাই দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটাই হোক। আমার মাথায় তখন এটাই যে আমার টাকা লাগবে। তো ওর দোকানে আমি কয়েকদিন কাজ করার পর আমার বাবাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আপনার ছেলে তো আমার দোকানে কাজ করতো, আমার দোকানে প্যান্ট ট্যান্ট বিক্রি করে চলে গেছে। তো বাবা আবার ওর দোকানে আসে, আসার পর ডেট নিল, আচ্ছা ঠিক আছে, মানে প্রুফ নিল, আমাকে মারছে ছেলে, মানে আমাকে শিখাই দিয়েছে যদি কাঁদবি তো আমাকে মারছে। আমি বলছি হ্যাঁ আব্বা আমি চুরি করছি এদের দোকানে কাপড় চোপড়, এখন টাকা এদেরকে দাও নাহলে আমাকে মারা ফেলবে। হ্যাঁ বললাম। তো আব্বা আবার ডেট নিল ওদের কাছ থেকে যে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিচ্ছি, আপনারা ওকে দেন। তো আমাকে নিয়ে আবার বাসায় রাখা হইলো। এবার কিন্তু আমাকে খুব টর্চার করেছে, আমার চাচু বড় আব্বু বড় ভাই যারা আছে সবাই মারছে আমাকে, মনে করেন একবার একবার করে রুমে ঢুকে আমাকে মারা গেছে, সবাই মারছে একবার করে যারা আছে, সবাই একবার একবার করে মারা গেছে।
মা গায়ে হাত তুলেছে
না? মা গায়ে হাত তুলতো ছোট থাকতে, কিন্তু মানে কলেজে ওঠার পর থেকে মা মারা না, মা শুধু কাঁদছে।
কত টাকা এইভাবে আপনি নিজেকে নিজেকে একটা ফাঁদ ফেলে কত টাকা নিয়েছিলেন পরিবারের কাছ থেকে?
তখন 20,000 টাকা নিয়েছিলাম।
20,000 টাকা দিয়ে আপনাকে ছেড়ে দিবে এরকম কথা বলেছিল ওরা?
কিন্তু 20,000 টাকা ওরা পুরোটা খাই ফেলে, আমাকে একটাকাও দেয় নাই।
ওকে,
টাকাটা দেওয়ার সময় আমার বাবার কাছে কোনো টাকা ছিল না, আমাদের বাড়ির কিছু গাছ ছিল, তো ওই গাছ বিক্রি করে টাকাটা দেওয়া হয়েছিল।
আপনার ভিতরে কি কাজ করতো না এটা যে বাবা কত কষ্ট করে টাকাগুলো পরিবারে নিয়ে আসতেছে?
তখন বুঝতাম না, তখন এগুলো বুঝতাম, তখন তো আমার টাকা লাগবে, আমি তো ভাবতেছি যে টাকাটা দিলে তো টাকাটা আমি পাবো, টাকাটা পাইলে আবার পালাই যাবো বাসা থেকে।
আপনি তো কোনো নেশাও করতেন না? বড়
কোনো
নেশা দিতেন এছাড়া কোনো নেশাও করতেন
না?
একটা জিনিস যেটা ছিল মেয়ে ব্যাপারে,
মেয়েটাই আমার ফার্স্ট নেশা।
হ্যাঁ, এবং ওইখানে আপনি একটা ডাইভার্জেন্ট আপনার ভিতরে একটা বিপদগামিতা গড়ে উঠেছে, এটা একটা থিং। এটাও একটা হিউম্যান সাইকোলজি থেকে এত বড় মাপের নেশা হওয়ার কথা না, তারপর আপনি কেন এই ধরনের?
আমার বিষয়টা এমন হয়ে গেছে যে আমার প্রতিদিন নিম্নে 300 টাকা ফ্লাক্সি দিতে হয়, কথা বলতেই হবে
মেয়েদের সাথে
300 টাকা ফ্লাক্সি না দিলে আমি থাকতে পারবো না, মানে কথা বলতেই হবে। পরে আমার বাসায় যখন জানতে পারলো যে আমি দিনে 300-400 টাকা ফ্লাক্সি দিই, তখন এলাকায় ফ্লাক্সি লোডের দোকানগুলো আমাকে বাতিল করে দিল যে আমাকে ফ্লাক্সি দিবে না। বাবা বলে দিয়েছে যে ফ্লাক্সি দিলে দোকানের প্রবলেম করে দিবে। তারপর আমি লুকায় লুকায় ফ্লাক্সি দিই, কার্ড কিনে রাখি, আর আমাকে মাস্ট বি কথা বলতে হবে মেয়েদের সাথে, কথা না বললে আমি থাকতে পারবো না।
কতগুলো মেয়ের সাথে কথা বলতেন আপনি এট এ টাইম?
মনে করেন যে একের সময় এক এক রকম, মনে করেন 3-4টার সাথে কথা বলতে, টোটাল অনেক মেয়ের সাথে কথা
বলতে। কাউকে কি আপনি ভালোবাসতেন, কাউকে কি মন উজাড় করে ভালোবাসতেন?
একজনকে মন উজাড় করে ভালোবাসি।
কবে সেটা, কখন?
কবে সেটা? ইন্টারমিডিয়েটের পর এই ঘটনাগুলোর সময়।
ওকে, শুনি আমরা।
তো সেই মেয়ের নাম অহনা, বাসা বগুড়ায়। মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু ওর কাছ থেকে আমি কখনো 1 টাকা নেই নাই, ও আমার কাছ থেকে 1 টাকা নেই নাই, জাস্ট
দুজনে। মেয়েটাকে ভালোবাসার সময়টা থেকে আপনি অন্য কোনো মেয়েদের সাথে একইভাবে সম্পর্ক রেখেছেন?
হ্যাঁ, একইভাবে সম্পর্ক করতাম।
তারপরও আপনি করতেন?
তারপর করতাম, কারণ ভালো লাগতো মেয়েদের সাথে, বিভিন্ন রকম মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগতো, মানে কথা বলতে হবে। আমি ভাবতাম যে আমাকে জেলের দিক সমস্যা নেই, কিন্তু আমাকে একটা মোবাইল দিতে হবে, এরকম ভাবতাম। ১৬,০০০ টাকা এখন আমি কি করবো, টাকা তো আমার কাছে নাই বেশি, মায়ের তো গয়নায় বিক্রি করে খাইছে, মা খালি গয়নায় ঘুরে বেড়ায়, নাকি শুধু ফুলটা থাকে, কানে দুল নেই, কোনো কিছু নেই, হাতে চুরি টুরি কিছু নেই, সব বিক্রি করে খাই ফেলছি, মায়ের একটা কষ্ট, মায়ের দিকে তাকাতে পারি না। তারপর তাকায় মাকে বলে মা চাকরি পেলে আমি তোমাকে সব বানাই দিব। মাকে এইভাবে বলে, সরল মন মায়ের, বিশ্বাস করে যে হ্যাঁ দিব। মা বলে আচ্ছা ঠিক আছে, তুই আমার এগুলো বিক্রি করছিস, তুই যেন এগুলো আমাকে কিনে দিস। আমার কত আশা, এগুলো আমি চাইছিলাম তোর বউকে আমি এগুলো দিয়ে যাবো, তুই বিয়ে করবি তোর বউকে আমি দিব, তুই তার আগে বিক্রি করে খাই ফেললি, এভাবে বলে। আমি বললাম মা এগুলো তো সোনার জিনিস, তোর বেশি কিছু না, এর থেকে তোমাকে আমি ভালো কিছু দিব, এভাবে বলতাম। তখন আমি মেয়ের সাথে রিলেশন করতাম, ওর সাথে রিলেশন করতাম, তো আমার মা কিন্তু কথা বলতো মেয়েটার সাথে, মাঝে মাঝে কথা বলতো, আর মেয়েটা ভালোই কথাবার্তা বলতাম, ওর সাথে মিট করছি বেশ কয়েকবার, বগুড়া ওয়ান্ডারল্যান্ড পার্কে যায়। মেয়েটার সাথে রিলেশন কন্টিনিউ করতে 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 4 মাস পর একটা ব্যাড নিউজ শুনে ফেলি।
ব্যাড নিউজ? ওকে,
ব্যাড নিউজ সেদিন আমি ঠিক থাকতে পারিনি। ব্যাড নিউজটা হচ্ছে এরকম যে মেয়েটা বিবাহিতা, 2টা বাচ্চা আছে। মানে আমার ব্যাড লাক এমনই যে আমি যাদের সাথে রিলেশন করি সবাই বিবাহিতা, মানে আমি 13টা বিবাহিতা মেয়ের সাথে রিলেশন করছি,
13টা বিবাহিতা,
কন্টিনিউ 2টা বিবাহিতা মেয়ের সাথে রিলেশন আছে।
কিভাবে জানলেন?
কিভাবে জানলাম, ওর সাথে কথা বলি মানে ওর হাজবেন্ড ব্যবসায়ী, তো মেয়ের শ্বশুরবাড়ি কিন্তু জয়পুরহাটে। মেয়ে আমাকে বলে যে আমি কলেজে পড়াশোনা করি আর আমি তো বাসা বগুড়া। বগুড়া বেশ কয়েকবার দেখা করছি। মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় আসে তখন আমার সাথে মিট করে। তো ও আমাকে প্রায় প্রায় বলে যে আমার বাসা থেকে বিয়ে দিয়েছে, তুমি কি আমাকে বিয়ে করো? আমি বললাম হ্যাঁ, কেন বিয়ে করবো না, তুমি তো অনেক সুন্দর মেয়ে, তোমার ফ্যামিলি অনেক ভালো। তো ওর সাথে রিলেশন হওয়ার পর একটা মাথায় কাজ করতো যে আমি বড় লোকের মেয়েকে বিয়ে করবো। আমার তো ফ্যামিলিতে বর্তমানে কিছু নাই, চিন্তা করতাম যে এমন একটা ফ্যামিলিতে বিয়ে করবো যেন শ্বশুর সবকিছু করে দেয়। আর আমি ওনাকে বলতাম যে তোমার বাবা আমাকে না পছন্দ করে ছাড়বে না। বলতো যে কেন, আমি তোমার বাবাকে এমন এমন বাবা দেখাবো বুঝে যাবে। বলছে মানে? আমি তোমার বাবাকে এত টেক কেয়ার করবো, বলবে যে যেটা আমার নিজের ছেলে। ওকে বোঝাইতে ও আবার হাসতো, বলতে আচ্ছা ঠিক আছে আসুক। সেই সময়
ওই মেয়েটা কেন জেনে শুনে এরকম কাজ করেছিল?
ওই মেয়েটা ফার্স্ট টাইম আমার সাথে মজা করতে চাইছিল যে আমাকে ঘুরাবে একটু, দিনাজপুর থেকে বগুড়ায় নিয়ে আসবে। পরে নাকি আমাকে দেখে মানে অপছন্দ করতে পারে নাই, আমাকে নাকি ও খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যে নিজের সন্তান পর্যন্ত ভুলে যেতে দিচ্ছে। আমার সাথে পালাই যাওয়ার প্ল্যান করলো। আমি চিন্তা করতেছি একটা বিবাহিত মেয়ে, আমার প্রতিটা কপালই বিবাহিত।
বলে দেয় এক পর্যায়ে আপনাকে যে
বলে দেয় না, ওর হাজবেন্ড বুঝতে পারে। পরে আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কে? পরে আমি আমার পরিচয়টা দিই। তার আগে আমি শুনি যে আপনি কে? বলতেছে আমি তো ওনার হাজবেন্ড। আমি বললাম ওর হাজবেন্ড মানে ওর তো বিয়ে হয় না। বলছে ওর বিয়ে হয় না মানে বাচ্চা আছে, যেটা কথা বলবেন? তো আমি তো অবাক, ওর বাচ্চা একটা ক্লাস থ্রিতে পড়ে আর একটা মনে করেন যে 2 বছর বয়স এরকম। আমি তো অবাক, কি রে আমার কপালে কি হচ্ছে এগুলো? যাকে একটু
মেয়েটাকে
রিয়েলি লাভ করছি, অনেক বেশি ভালোবাসি।
তারপরে কি হলো, মেয়েটার সাথে আপনি ফেস করলেন কিভাবে? মেয়েটাকে কি বললেন?
মেয়েটাকে বললাম তুমি আমার সাথে এরকম করলা কেন, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। মেয়েটা কাঁদতেছে, বলছে আমিও তোমাকে অনেক ভালোবাসি, যার কারণে বলতে পারিনি কখনো, তুমি আমাকে অনেক খারাপ ভাববাই যেন বলতে পারিনি। আমি চাইছিলাম তোমার সাথে আমি পালাই যাওয়ার পর তোমাকে পরে বলবো। তারপর মেয়েটা আমার সাথে মাঝে মাঝে এখনো যোগাযোগ রাখে। তারপর থেকে মানে আপ মন থেকে কাউকে ভালোবাসি না।
ওকে ওকে, তারপর?
তারপর এই রিলেশনটা ব্রেক আপ। বলতে মাঝে মাঝে মেয়েটা ফোন দিয়ে বলে যে তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। মেয়েটা ওর আমার নাম জানে যে অর্ণব।
ওইখানেও লুকোচুরি করেছেন?
ওকে আমি বলছি যে আমার নাম অর্ণব, আর আজও আগামীকালে আমি অর্ণব নামে লিখা পাঠাইতাম।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে ফিরে আসছি। যাহা বলিব সত্য বলিবতে আপনারা সবাই শুনছেন ABC রেডিও FM 89.2। কেভিয়ার রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, আর রেজা রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। ঠিক রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো আবারও। আর আজকের অতিথি যিনি রয়েছেন তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা এবং আপনারা সবাই শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরতে চাই আবারও আমাদের অতিথির কাছে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। এসে লাখো জনতার মুখোমুখি হয়েছেন নিজের বিবেকের তাড়না বোধ থেকে, আমরা সেখানে ফিরে যেতে চাই। তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন সেই আসনটিতে বসে আপনিও নিজের জীবনের অপরাধের বোধ এবং একই সাথে অপরাধগুলো কেন হয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল সেটা লাখো মানুষকে জেনে সচেতন করতে চান, লাখো মানুষকে জানিয়ে সচেতন করতে চান, তাহলে আসতে পারেন আমাদের এখানে। এবং আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, তারপর আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরছি আমাদের অতিথির কাছে। হ্যাঁ, তারপর কি হলো?
তো মেয়ের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে অলরেডি। ব্রেকআপ বলতে কি, মাঝে মাঝে আমার খোঁজ খবর নেই যে তুমি কেমন আছো।
এখনো
খোঁজ খবর নেই মেয়ে? তো খোঁজ খবর নেই। আমি তো অত বিয়ে হয়ে গেছে, আমার প্রতি ওর প্রতি আর আমার ইন্টারেস্ট নেই। তো এর মাঝে আমার বাসায় আমার আন্টি আসে। আন্টি বলতে আমার আম্মুর চাচাতো বোন। আন্টির সাথে আমার ভালো পরিচয়, আন্ডারস্ট্যান্ড, ভালো কথাবার্তা শেয়ার করি। তো আন্টি আমার সামনে এমন এমন গেটআপ নিয়ে আসতো যে আমি নিজেকে স্থির রাখতে পারতাম না, অস্থির হয়ে যেতাম।
আন্টি মানে কি ধরনের আন্টি?
আমার আম্মুর চাচাতো বোন।
আপন চাচাতো বোন?
জি।
ওনার বয়স কত ছিল? আপনার সমান ছিল?
আমার থেকে 1 বছরের সিনিয়র।
আপনার থেকে 1 বছরের সিনিয়র ছিল। উনি বিবাহিত ছিলেন?
না, তখন অবিবাহিত।
ওকে।
তো ওনার সাথে আমার মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ড ছিল। উনি আমাকে বুঝাইতো যে তুই এরকম কেন ভালো। তো কিছুদিন আমি তখন ওনাকে সময় দিতে শুরু করলাম, ওনার সাথে একটু ঘোরাফেরা করি, ওনাকে সময় দেয়, আমি বুঝাইতে যাই যে আমি ভালো হয়ে গেছি, উনিও আমাকে বিশ্বাস করে। তো ওনার সাথে আমি মানে একটা অনৈতিক সম্পর্ক করতে চাইতাম, কিন্তু আমি বুঝতাম না যে কেমনে করব, ওনাকে কিভাবে রাজি করবো, ওটা বুঝতে পারতাম না। তো আমি ফ্রেন্ডদেরকে বলতাম যে দোস্ত, আন্টি তো আমার বাসায় আসে, আন্টি তো আমার খুব ভালো লাগে, আমি কি করবো? তো বলে দোস্ত তুই এটা কোনো ব্যাপার না, আমরা তো আসি, তুই একদিন বলবি। আমি বললাম দোস্ত বলে ফেললে তো হবে না, আন্টি না, বললে তো কখনই সম্ভব না, গানটিকে তোমার খুব ভালো লাগে, তাহলে এক কাজ কর। এক ফ্রেন্ড বলে নচর ওকি বলতেছে যে তুই ঘুমের ট্যাবলেট খাওয়ায় কাজটা করতে পারিস। তো আমি বললাম ঠিক তো, এটি তো দারুণ প্ল্যান। পরে আমি ঘুমের ট্যাবলেট ম্যানেজ করছি, প্রতিদিন আসে কিন্তু কম বেশি আমাদের বাসায় আসে, আসে আমার রুমে বসে শুয়ে থাকে, গল্প স্বল্প করি, আসে মাঝে মাঝে ঘুমায় পাশের রুমে। তো একদিন আম্মু নাই বাসায়, আসে আসে বললাম আন্টি ভাত খেয়েছেন, বলতেছে না খাইনি। আমি চলেন একসাথে ভাত খাই। তো ভাত খাইলাম, উনি আমাকে ভাত খাওয়াই দিল। অবশ্য ভাত খাওয়াই দেওয়ার পর রুমে শুইল, উনি অন্য একটা রুমে যায় শুয়েছে, আমি টিভি দেখছি। উনাকে বললাম যে আন্টি ভাত খাইছেন ঠান্ডা খান, ঠান্ডার মধ্যে কিন্তু আমি ইয়ে দিয়ে দিছি, ঘুমের ট্যাবলেট দিয়ে দিছি। তো বলছে না খাবো না। আমি খান ভাত খাইছেন না? তো পরে খাইলো।
প্রিয় শ্রোতা, আমরা এই পার্টি এখানে প্রকাশ করছি না, দিস ইজ ভেরি মাচ ইনহিউম্যানিটিক। আমি শুধু জানতে চাই যে আপনি যে উদ্দেশ্যটা রেখেছিলেন সেটা আপনি করেছেন না সঙ্গে, আলটিমেট রেজাল্ট কি দাঁড়ায়, এটার পরে কি হয়?
এটার পরে উনি আমাকে জঘন্য ভাবে আরো খারাপ ভাবতে শুরু করছে।
আপনার ফ্যামিলিতে জানাশোনা হয়?
জি, ফ্যামিলিতে জানাশোনা।
কিভাবে জানাশোনা হলো এটা?
উনি বলে দিছে। আমার
কাকে বলেছে?
আমার আম্মুকে বলে দিছে।
তারপর?
তারপর আম্মু তো লজ্জায় কিছু বলতে পারে নাই, বলতেছে তাহলে তো খারাপ পজিশন।
আপনার মা এই ঘটনার পরে আপনাকে ফেস করেছে, আপনাকে জিজ্ঞেস করেছে তুমি এই ধরনের কাজ কেন করেছো?
জি বলছে।
তারপর?
আমি বলছি যে আমার মাথা ঠিক ছিল না।
আর ইউ ম্যাড?
বলছে জি, সবাই বলে ম্যাড, বলে যে একটা পাগল।
এরপরে আপনাকে ফ্যামিলিতে কিভাবে ট্রিট করা হয়েছে, কি করা হলো?
তখন মনে করেন যে আমার কঠোর পজিশন, মানে বাসা থেকে কোনো টাকা পয়সা ফোন টোন কোনো মানে দিচ্ছে না বাসা। আবার
প্রথম কথা হচ্ছে এটা প্রচন্ড আত্মসম্মানের ব্যাপার, যে যার সাথে আপনি এটা করেছেন সে আপনার মার খুব কাছের একজন আত্মীয় এবং তার সাথে আপনার এই ধরনের সম্পর্ক করা প্রচন্ড রকম অনৈতিক। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এই ধরনের জিনিস যদি ফ্ল্যাশ হয়ে যায় তাহলে তার জন্য সমস্যা হতে পারে, কারণ সে বিবাহিত না। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা চাপাও থাকেনি, এটা জানাজানি হয়ে গিয়েছে।
জানাজানি বলতে কি আমাদের ফ্যামিলির মধ্যেই, আর বাইরে কোথাও।
আপনার বাবা জানে এটা?
হ্যাঁ বাবা জানে এটা।
বাবা জানে। তো বাবা জানার পরে বাবা কি করেছিল?
বাবা মারছে। বাবা তখন আমাকে ত্যাজ্যপুত্র করার জন্য মনে করেন যে যত কিছু লাগে করার জন্য ইয়ে করছে, কিন্তু আমার চাচুরা মানা করছে, বলছে না থাক এই লাস্ট একবার সুযোগ, এইভাবে বলছে যে লাস্ট একবার সুযোগ দেয় আর যেন কখনো না হয়। তারপর বাসা থেকে মীমাংসা হইলো, তারপর আন্টির পা ধরা ধরে মাপ চাইছি আমি
সবার মধ্যে।
জি সবার মধ্যে। তারপর উনি আমাকে অনেক থাপ্পড় চপ্পড় দিছিল, বাসায় সবাই মারছে, আমি মাপ চাইছি সবারই, পা ধরছি, এরকম আর ভুল করবো না এইভাবে বলছি।
আচ্ছা, এই ঘটনার পরে শেষমেশ কি হয়েছে?
পরে আন্টিকে বিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরপরই
15-16 দিন পর বিয়ে দিয়ে দিচ্ছে।
ওই ছেলেটা জানে এই ধরনের কাজ হয়েছে?
না, এটা জানা না উনি।
আপনার ফ্যামিলিতে সবাই এটা জানে?
জি, ফ্যামিলিতে সবাই জানে।
আপনি আপনার ছোট বোনের কাছে মুখ দেখাতেন কিভাবে?
ও তো আমাকে ভাই বলে না, বলে যে তুই আমার ভাই না, তোর জন্য আমি রাস্তাঘাটে অপমান হই, তোর জন্য আমি কাউকে, তুই মানুষকে টিজিং করিস, আমাকে কেউ টিজ করবে, এটা তো স্বাভাবিক।
নিজের একটা লজ্জা বলে একটা ব্যাপার থাকে, লাইক আপনি এই ধরনের কাজ করে। আপনার কি এরকম কোন মানুষ আছে এই দুনিয়াতে যে মানুষটার সামনে গিয়ে যদি আপনি দাঁড়ান ওই মানুষটা যদি আপনাকে খারাপ জানে আপনার নিজেকে প্রচন্ড রকম লজ্জিত মনে হবে, এরকম কোন মানুষ আছে দুনিয়াতে?
জি আছে।
কে?
একটা মেয়ে।
কে সে?
অথই।
নিজে একটা নাম দিয়ে দিলেন?
না রিয়েলি।
তার সাথে আপনার রিলেশন কি এই মুহূর্তে?
এই মুহূর্তে আমার গার্লফ্রেন্ড।
আপনার আবার গার্লফ্রেন্ড? ওকে, লেট ইট বি কন্টিনিউ।
আমি জানি এগুলো শোনার পরও আমাকে আর রিলেশন রাখবে না।
তারপরে আপনি তাকে কেন গার্লফ্রেন্ড করেছেন?
ওকে আমি অনেক ভালোবাসি।
আজকে যদি আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাকে তার সামনে আপনাকে কনফেস করাই, লাইক আমরা এখান থেকে ফোন দিব এবং আপনি ওর সাথে কথা বলবেন, কনফেস করবেন,
ও তো আমার এত কিছু জানে না,
সবকিছু জেনে যাবে। তারপর?
জানলে ওর রিলেশন রাখবে কিনা জানি। ওকে আমি বলি যে আমি অনেক খারাপ ছিল, বিশ্বাস করে না, বলে যে না
ভালোবাসলে এসব কেউ বিশ্বাস করে,
বলে যে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য এসব বলছো, কিন্তু আমি সত্য কথাটা বললেও বিশ্বাস করে না, বলে যে আমি অনেক খারাপ, এভাবে বলি। আমি বলি যে আমি নেশা করি, বলে না তুমি কখনো নেশা করো।
আপনি যদি জীবনে এই যে লাস্টে যে কথাটা বললেন, আপনার আম্মুর আপন চাচাতো বোন, তার সাথে আপনার এই ধরনের ব্যাপার জঘন্যতম, এটা যদি সে জানে, এবং যতগুলো মেয়ের সাথে আপনি ধরনের কাজ করেছেন, যেভাবে বাসা থেকে চুরি করেন, যেভাবে আপনি অন্যায় কাজের সাথে জড়িত, সেগুলো যদি জানে সে, এবং সেটা তো আপনার অতীত জীবন, স্টিল এখন পর্যন্ত অতীত জীবন, অতীতে কি করেছেন সেজন্য হয়তো তার মনে একটা মায়া জন্মাতেও পারে, কিন্তু আপনার যে ট্র্যাক, সেই ট্র্যাকের মধ্যে আপনি যদি একটা খারাপ কাজ করে তাৎক্ষণিকভাবে অথের সামনে ধরা পড়েন, আপনার কি মনে হবে এই মুহূর্তে?
আমি ওকে কিছু বলতে পারবো না, মারা যেতে পারবো, তারপর ওকে কিছু বলতে পারবো না, লজ্জায়। ওকে আমি অনেক বেশি ভালোবাসি এখন।
যাই হোক, আমার ধারণা ছিল যে আপনার লজ্জা বলতে কিছু নেই, কিন্তু
আছে।
আমার মনে হলো যে যদি সত্য হয়ে থাকে তাহলে লজ্জা আছে, বাট আই এম স্টিল কনফিউজ, কারণ আপনি যেভাবে খুব যেটা বলছিলেন যে আমি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারি, আমি ঠিক জানি না। তবে একটা জিনিস কি, যা বলিব সত্য বলিব, তো সে মিথ্যা বলে আপনার কোনো লাভ হবে না, এই কারণ এটা তো ক্ষতিই হবে আলটিমেটলি। ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস, আমাদের এখানে সব ডকুমেন্টস আছে, ছবি থেকে শুরু করে যাবতীয়, এবং এখানে যদি আপনি মিথ্যা বলেন তাহলে এখানে আপনার কোনো লাভ নেই, কারণ এখানে আপনি হিরো শাস্তে আসেননি, সে যে জীবনের অপরাধগুলো আপনি স্বীকার করতে আসছেন। লেট ইট বি কন্টিনিউ। তারপরে কি হলো?
তো ওটা ওনার বিয়ে দেওয়া হইলো, তারপর তো আমার টাকা পয়সা নাই বাসায় থাকে, তখন আমার কঠিন করুণ অবস্থা, যে আমার তো ওটা হওয়ার পরও কিন্তু আমার মাথায় সেন্স নেই যে আমার ভালো হইতে হবে, তারপর তো বাসায় সে করুণ পজিশন যে আমার টাকা লাগবে। তো একদিন আমার ফ্যামিলির এক মানে আমার আম্মুর নানু মারা গেছে, আমার আম্মুর নানু মারা গেছে, সবাই গেছে সেখানে মাটি দেওয়ার জন্য। তো আমাকে যাইতে বলছে, আমি বলছি না যাবো না, কারণ সেদিন আমার প্ল্যান ছিল যে সেদিন আবার আমি চুরি করবো। তো বাসায় তো সেদিন কোনো কিছু রাখা নেই, বর্তমানে আমার বাসায় কোনো কিছু নাই। তো সেই পজিশনে আমি কি চুরি করবো, চিন্তা করলাম যে নানি বাড়ি যায় কিছু নিয়ে আসবো। তো আমি আমার নানি বাড়ি সবাই গেছে সেদিন মারা যাওয়া লোকটাকে দেখার জন্য, তো আমি যাইনি। তো নানি বাড়িতে শুধু মামা তো বোন ছিল, ও মানে পড়তে বসে একটা রুমে, আমি গেছি। আমার বাসা থেকে নানি বাড়ি খুব কাছাকাছি, তো যাই মানে গলি দিয়ে গেছি, যাই দেখতেছি যে বাসায় কেউ নেই, শুধু মামা তো বোনটা আছে। তো পড়তেছে এক রুমে, একটু মানে বোকা টাইপের মেয়েটা, বয়স্কম তো বুঝতে পারে না। আমি যা বলছি যে তোর আম্মুরা কখন আসবে, বলছে ভাইয়া একটু পরে আসবে। আমি বললাম যে তোর দরজাটা খুলে দে। তো বলছে কেন ভাইয়া? আমি বললাম যে দে আমি একটু খেলা দেখবো, এভাবে বলছি। তো বলার পরও বলতেছে আচ্ছা ঠিক আছে, দরজাটা খুলে দিছে, আমি একটু খেলা দেখার নাম করে ডোয়ার মার খুলে ফেলছি, ভাঙে ভুঙে খুলছি। খুলে দেখি যে মামির কানের দুল ছিল, সেটা নিয়ে চলে আসি। সেটা নিয়ে চলে আসার পর আমি আসি, আসার পরে বাসায় আসি বিক্রি করছি। সেটা সেদিনই বিক্রি করছি, 9,000 টাকা বিক্রি করছি, দাম অনেক ছিল। পরে শুনছি মামি কাঁদছে, মামি বলতেছে এটার দাম নাকি 19,000 টাকা ছিল, বানাইছে উনি, 3 দিন পরছে, এর বেশি পড়তে পারে নাই। মামি কাঁদতেছে, বলতেছে তুই আমার জিনিসটা নিছিস, তুই বল কোথায় বিক্রি করছিস। আমি বললাম না আমি নেইনি। তো এটার কনফিউজে আমি আমার মামাকে ফাঁসাইছি, আমার মামা কিন্তু নেশা করে, বড় মামা। পরে আমি মামা মাকে বলছি যে মা তোমার ভাই চুরি করছে, তোমার ভাই চুরি করে আমার নাম দিছে, কারণ ও তো নেশা করে, ও চুরি করে। আর আমি ওদের বাসায় গেছি ঠিক আছে, কিন্তু আমি তো ওদের রুমে ঢুকি নাই, কিন্তু মামা তো বোন মানে এটা ওর মানে খেয়াল ছিল যে আমি রুমে ঢুকছি। ও বলতেছে না ভাইয়া তুমি তো রুমে ঢুকছিলা। আমি বললাম আমি ঢুকছি ঠিক আছে, কিন্তু আমি তো খেলা দেখে চলে আসি, 5 মিনিটও লাগেনি কাজটা করতে। আমার ওইখান থেকে চুরিটা করতে আমার 5 মিনিট লাগেনি, 5 মিনিটের মধ্যে চুরি করছি আমি। চুরিটা করে চলে আসি বিক্রি করছি। তো মাকে বুঝালাম যে মা তোমার ভাই এটা করছে, আমি করি নাই, আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আমি তো প্রতিটাই করি, এই জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তো আমার বাপ বলতেছে আচ্ছা তুই আজ থেকে একটা প্রমাণ করে দেখা দেখি, তুই এত যে করছিস কোনটা করিস না, তুই এটা প্রমাণ করে দেখা, তাহলে আমি বিশ্বাস করবো যে তুই এটা করিস নি। আমার বাবার প্রশ্ন। আমি বললাম আমি এটা করিনি, সব করছি এটা করিনি। বলতে সব করছিস তাহলে তুই এটা করছিস। তারপর বাবা বলতেছে মামিকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার গয়না আমি বানাই দিব। তো আব্বা পরে জমি বিক্রি করে বানাই দিল বাসা, আমাদের বাড়ি ভিটা বলতো, মানে বাসার যে জমিটা এখান থেকে কিছু অংশ বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে মামিকে সোনার জিনিস বানিয়ে দেওয়া হলো। আর আমার বাসা থেকে একটা লোন নেওয়া ছিল, বাড়িটা হাউজিং কমপ্লেক্সের একটা লোন নেওয়া ছিল, লোনটার জন্য বর্তমানে চাপ দিচ্ছে। তো এই পজিশনে তো আমার বাসা থেকে তখন টাকাটা নিয়ে ওই মামির টাকাটা নিয়ে খরচ করে ফেলছি, 8,000 টাকা 2 দিনে খরচ করে ফেলছি, ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে নিয়ে খাওয়াইছি ঘুরছি। ওইখানে আপনার তখন মেলা ছিল আমাদের দিনাজপুর কান্তনগর মেলা লাগছিল কান্তজিউ মন্দিরে, মেলায় যায় এক রাতে অনেক টাকা নষ্ট করছি। তারপর বাসায় আসি, হাউজি খেলছিলাম, জুয়া খেলছিলাম, যেটা খেলার টাকাটা নষ্ট করছি। বাসায় আসি তখন আমার কাছে আবার টাকা নাই। তো লাস্ট কন্টিনিউ আমি টাকা চুরি করতে পারছি না, কিভাবে চুরি করব পাচ্ছি না। তো মাকে বললাম যে মা আমি তো ভালো হয়ে যাব, আর কখনো এসব করব না। বাপকে খাইতে বসার সময় বলতেছি যে বাবা আমি আর ইয়ে করব না, তুমি আমাকে কিছু টাকা দাও। বলছে কত টাকা? আমি বললাম যে 2-3 হাজার টাকা। বলছে কেন? আমি বললাম ঢাকা যাব। তো এক ভাই ছিল, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল ঢাকার। তো উনি আমাকে বলতো যে রেজা তোর তো কথা বলার স্টাইল সবকিছু তো ভালো, তুমি যদি চাও তোমাকে একটা মার্কেটিং এর জব নিয়ে দেবো। আমি বলছি আচ্ছা ভাই আমার তো সার্টিফিকেট ভালো না, নর্মাল। বলছে আচ্ছা ব্যাপার না, তুমি আমাকে 10-15 হাজার টাকা দিও, তোমাকে আমি একটা বিএসসি এর সার্টিফিকেট দিবো, তুমি জব করবো এটা দিয়ে। আমি আবার ওই চাকরির জন্য তখন আমার মাথা কিন্তু মনে করেন যে হ্যাং হয়ে আছে, যে আমার চাকরি করতে হবে, টাকা লাগবে, টাকা কোথায় পাবো। তো মাকে বললাম যে মা আমাকে 2,000 টাকা দাও, আমি একটা চাকরি পাইছি, চাকরিটা করবো। তো মা বলতেছে যে 2,000 টাকা না, বললাম ওইখানে যায় মেস বিল দিতে হবে, আর একটা ফ্রেন্ডের বাসায় থাকবো, মানে থাকার জায়গার ভাড়া দিতে হবে না। বলছে কোন ফ্রেন্ড? আমি বললাম একটা নাম, বললাম মিথ্যা নাম, বলছে এই নামে তো চিনি। আমি বললাম এ খুব ভালো ছেলে, একে তুমি চিনো না। তারপর বিশ্বাস করে কিন্তু 2,000 টাকা দিল। 2,000 টাকা কিন্তু আমি মানে বাজারে আস্তে আস্তে খরচ হয়ে গেল, কোথায় জানি না, আস্তে আস্তে অলরেডি খরচ হয়ে গেছে আমার। তো 1,000 টাকার মধ্যে আছে, এখন আমি কি করব? আমার তো মনে করেন ঢাকায় আসতে হবে, বাসা থেকে যেহেতু টাকা নিছি এখন তো ঢাকায় আসতে হবে, কি করব। পরের দিন সকালবেলা, যেটা হচ্ছে আপনার 11 তারিখ, বিশ্ব মা দিবসের দিন,
11 তারিখ, এবং কত সালেটা?
2014 রানিং,
2014 সালের মে মাসের 11 তারিখ
মা দিবসের দিন,
মানে আজ থেকে মাত্র কিছুদিন আগের ঘটনা। ওকে,
মা দিবসের দিন সকালবেলা মা আমাকে বলতেছে যে আজকে তো প্রচন্ড রোদ, বাইরে যেতে হবে। আমি বললাম কেন? না বলছে তো কিছু কাপড় কিনতে হবে আর ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা বলতে কি আমার আমার উনার টাকা মা ব্যাংকে জমা দেয়, উনার একটা ডিপিএস আছে, কারেন্ট ডিপিএস,
ওকে,
টাকা জমা দিতে। আমি বললাম মা কত টাকা জমা দিতে যাবো, মা বলছে 33,000 টাকা। আমি তো শুনে চিন্তা করলাম যে 33,000 টাকা এটা নিলে তো আমার সার্টিফিকেটটা নিবো, সার্টিফিকেট নিয়ে তো চাকরি পাই যাচ্ছি, পাইলে তো বাসার টাকা দিতে পারবো কোনো প্রবলেম নেই। আমি চিন্তা করলাম যে এটা আমি নিয়ে যাই টাকাটা, টাকাটা নিয়ে যাই সার্টিফিকেট ম্যানেজ করে চাকরি করবো, বাসায় টাকা পাঠাবো। তো চিন্তা করছি মাকে এখন কেমনে পাঠাবো টাকাটা নেওয়ার জন্য। তো মাকে বললাম মা এই রোদের মধ্যে তুমি যাবা, চলো আমিও যাই। মাকে বললাম যে মা ইস এতগুলো টাকা যে আমি কবে ইনকাম করবো, কবে যে তোমার হাতে দিয়ে বলবো মা জমা দিয়ে আসো। মা কিন্তু সেই মনে করেন যে আমার কথা বিশ্বাস শুরু করে দিল। তো মা এক পর্যায়ে বলছে যে আচ্ছা আমার শরীরটা ভালো লাগতেছে না যত তুই টাকাটা জমা দিয়ে। তো আমি ফার্স্ট টাইম ভাবছি যে মা মনে এমনিতে মন পরীক্ষা করছে। আমি বললাম না মামা তুমি যাও, আমি তো চোর, টাকাটা চুরি করে। তো হাসতেছে মা, বলছে চোর হলেও তুই আমার ছেলে, তোকে আমি পেটে নিয়ে ঘুরছি, তুই আমার ছেলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি যাচ্ছি, বলে একটা আমার মুখের মধ্যে হাসি যে আমি টাকা পাই গেছি হাতের মধ্যে অলরেডি, এখন শুধু দেওয়া বাকি। তো মা আমাকে ডিপিএস এর নাম টাম লিখলাম, ক্যাশ বইয়ের মধ্যে নাম লিখলাম, টাকার অ্যামাউন্ট লিখলাম। তো আমি চিন্তা করলাম যে টাকাটা না জমা দিয়ে সিল টিল মারা যায় নাকি, এরকম চিন্তা করলাম। ব্যাংকে একটা ফ্রেন্ড ছিল, ওকে ফোন দিলাম, বলছে না দোস্ত এগুলো করতে গেলে ধরা খেয়ে যাবে সরকারি কাজ। বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি টাকাটা জমাই দিব না। মায়ের কাছ থেকে বাইর হইলাম, মাকে বললাম যে মা আমি টাকাটা জমা দিয়ে 11টার মধ্যে আসতেছি বাসায়। তো সেই সময় কিন্তু আমাদের বর্তমান কিন্তু বাসায় বাড়িটা লোন নিয়ে আছে, বর্তমানে বাইরে আছি, বাসায় নাই, ভাড়া বাড়িতে থাকি, সব কিন্তু আমার জন্যই, টাকা পয়সা সব নষ্ট হয়েছে আমার জন্য, জমি টমি সব বিক্রি হয়েছে আমার জন্য। বর্তমান মানে আমার বাবা আর্থিক অবস্থা অনেক খারাপ,
যেটা আপনি প্রথমেই বলছিলেন, হ্যাঁ
অনেক আর্থিক অবস্থা খারাপ আমার জন্য, সবকিছু শেষ, বাড়িটারই সবকিছু শেষ, বর্তমানে স্থান নেই সেটা বলা চলে, ভাড়া বাড়িতে থাকি। তো আমি 33,000 টাকা নিয়ে মানে ব্যাংকে জমা না দিয়ে মাথার মধ্যে একটা কাজ করলো যে আমি তো চাকরি পাবো। ওকে আমি আবার ফোন দিলাম যে ভাই সার্টিফিকেট মেনে চলে চাকরি হবে, বলছে আরে ব্যাপার হইলে এটা কোনো। তো আমি বললাম তাহলে আমি ঢাকায় আসি, বলছে আচ্ছা ঠিক আছে আসো। তো তখন আমি কাপড় চোপড় রেখেই এক কাপড়েই ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসতেছি মানে ট্রেনে উঠছি, দিনাজপুরে ট্রেনে উঠছি, ট্রেনে উঠে ট্রেন ছাড়ছে অলরেডি, টাকা আমার পকেটে আছে। চিন্তা করছে আজকে মা দিবসের দিন, এত বড় মায়ের মনে একটা কষ্ট দিলাম, নিজের মধ্যে একটু কাজ করতেছে যে টাকা বারবার মনে হচ্ছে ফিরে যাবো নাকি বাসায়, যে টাকাটা দিব নাকি। পরে চিন্তা করতেছি না চাকরি তো আমি পাবোই, পরে ওইখান থেকে টাকা পাঠাবো। তো আমি আসি ট্রেনের মধ্যে, চিন্তা করলাম আজকে অনেক টাকা ফকিরকে দিব। ট্রেনের মধ্যে কিন্তু ভিক্ষুক যায় হাত বাড়ায়, তো আমি একটা 500 টাকা নোট খুচরা করে নিলাম। খুচরা করে নিলে আমি প্রতিটা ফকিরকে 50 টাকা 30 টাকা যাকে যত পারছি দিছি, 20 টাকা 30 টাকা।
কেন দিচ্ছেন?
একটা মানে মায়া কেন জানি সেদিন মানে মা দিবস, মা দিবস সব জায়গায় দেখতেছি। ঠিক আছে,
মাকে বিপদে ফেলে আপনার মায়া জন্মেছে।
জি,
দিস ইজ দ্য আলটিমেট থিং। মনের যে গলি গলি সেখানে অদ্ভুত রকমের ব্যাপার। চোরের না শুনে ধর্মের কাহিনী, কে বলেছে চোরের ধর্মের কাহিনী? চোর চুরি করে মাকে বিপদে ফেলেছে, তারপরে সে মার জন্যই টাকা দিচ্ছে ফকিরের কাছে এবং সেই চুরির টাকাই। ওকে, তারপর
তো টাকা দিচ্ছি ফকিরকে, পাশে আমার একটা লোক বলছে ভাইয়া আপনি কি করেন? তো আমি ওনাকে বললাম যে আমি জব করি। কোথায় বললাম? ঢাকায়। বলে মিথ্যা কথা বলছি কিন্তু, তখনও মিথ্যা কথা বলছি। তো বলছে ভাই আপনি এত টাকা দিচ্ছেন কেন? বললাম আমি আমার মায়ের জন্য দিচ্ছি, আপনার মা বেঁচে আছে? বললাম হ্যাঁ আছে। বলছে বা ভালোই তো। তো কিছুক্ষণ পর আমি দিনাজপুর থেকে যখন আপনার পার্বতীপুরে আসি, আমাদের একটা স্টেশন আছে পার্বতীপুর, পার্বতীপুরে একটা লোক উঠছে ট্রেনের মধ্যে, ওনার বয়স্ক মা, অনেক বয়স্ক। উনি মানে আমি জানালা দিয়ে দেখতেছি লোকটা ওনার মাকে ট্রেনের মধ্যে উঠাইলো, মানে গায়ে মনে যেন একটু কষ্ট না হয় মায়ের, সেইভাবে উঠাইলো মায়ের, যেন কোনো কষ্ট না হয়, মানে কি বলবো, যে মাকে নিয়ে সিটে আনলো, সিটে আনলে বসাইলো, ফ্যান ঘুরতেছে না, বলতেছে একটা লোককে বলছে ভাই আপনি সিটে ছাড়ে দেন, গরম তো, আমার মাকে আমি ফ্যানের নিচে বসাই, আপনি ওই সিটে বসেন। ওনার সাথে টিকিট চেঞ্জ করলো, তারপর উনি মায়ের পাশে বলতেছে, মাকে বলছে মা ওষুধ খাও তুমি। আমার দেখে মানে মাথাটা নষ্ট হয়ে গেল যে আমি কি করতেছি। আমি কিন্তু তখন অলরেডি পার্বতীপুর পার হয়ে, দিনাজপুর পার হয়ে আপনার ইয়েতে ঢুকছি, জয়পুরহাটে ঢুকছি। আমি গোটা রাস্তাটা ভাবতেছি যে এই লোকটা এত বয়স্ক, উনি ওনার মাকে সেবা করতেছে, অথচ আমি আমার আমার লাইফটা তো এখন অনেক বাকি, আমি এখন পর্যন্ত মায়ের মুখে হাসি ফুটাইতে পারছি কিন্তু সান্ত্বনা দিতে পারি নাই, কষ্ট দিছি শুধু। তো এই লোকটাকে দেখে কি আমার শেখা উচিত না? আমার নিজের মধ্যে একটা বিবেক কাজ করতে শুরু করলো। তো আমি মায়ের সাথে কেমনে কথা বলবো? আমার মায়ের এদিকে আমাকে ফোন দিচ্ছে কিন্তু, আমি ফোনটা অফ করে রাখলাম। তখন আমার মা বুঝতে পারছে যে আমি টাকা নিয়ে চলে আসছি। মা আর কি করবে, টাকা নিয়ে চলে আসছি, সেই কান্না যে ভাইয়ের টাকা শেষ পর্যন্ত জরিমানা দিতে হবে, এই পর্যন্ত বাসায় কোনো টাকা নাই, বাসায় অনলি আমি যেদিন বাসা থেকে আসি সেদিন মাত্র বাসায় আপনার চাল কেনার জন্য 1000 টাকা ছিল, চালের বস্তা কেনার জন্য 1000 টাকা ছিল, আর 33,000 টাকা আমাকে ব্যাংকে জমা দেওয়ার জন্য দিছে। বাসায় অনলি 1000 টাকা ছিল আর আমি সব টাকা নিয়ে আসি। তো মা ফোন দিচ্ছে, আমি ফোনটা অফ করে রাখছি। আমার এদিকে চিন্তা করতেছি যে তার আগে আমি একটা আপনাদের এপিসোড শুনছিলাম সোহানা রোহানের, ওনাদের মধ্যে একজনের মা মারা গেছিল ওনার মায়ের একজনের জন্য। তো সেটা আমার চিন্তা করতেছি আমার জন্য যদি আমার মা মারা যায় আজকে মুখটা আমি কেমনে দেখাবো। তারপর ভুলে থাকার চেষ্টা করতেছি যে যাই ঢাকা যাই চাকরি পাই তারপর ফোন দিব। তারপর অনেক ভাঙা একটা মন এদিকে কিন্তু আমার ভিতরটা তলপাড় শুরু হয়েছে যে আমি মা বাবার সাথে এরম করছি কি করব লাইফে। তো আসে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে ভাইকে ফোন দিলাম, ভাইকে ফোন দিয়ে আমি উনাকে 14,000 টাকা দিলাম সার্টিফিকেটের জন্য। উনি 14,000 টাকা নেওয়ার পর সিম চান্স, উনিও চান্স, উনাকে আর ফোনে পাচ্ছি না। পরে আমার কাছে 14,000 আসতে আর কিছু কাপড় চোপড় কিনছি ঢাকা আসে আসতে যেতে আর 14,000 টাকা টোটাল মনে করেন যে আমার 20-22,000 টাকা খরচ হয়ে গেছে। পরে তখন আমি মানে চিন্তা করতে দেখতেছি যে এই টাকাগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে, 33,000 টাকার মধ্যে আর 8-9,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে আমি কি হবে এখন? না পারতেছি বাসায় ফোন করতে, না পারতেছি কি করতে। আর ওকে আমি বারবার ফোন দিচ্ছি যাকে সার্টিফিকেটের জন্য দিছি, আমার সাথে এরকম প্রতারণা করলো, ফোন রিসিভ করতেছে না, কি করবো মানে নিজেই থিঙ্ক করতে পারতেছি না। পরে ফ্রেন্ডকে ফোন দিলাম কামরাঙ্গি চড়ে থাকে, বললাম তোস্ত তোর এখানে আমাকে রাখ একটু, ওইখানে আমি শেল্টার বর্তমানে নিছি এই পজিশনে, মানে আমি এখন পর্যন্ত মা বাবাকে সরি বলতে পারিনি। তো আমি পরশুদিন ফোন দিছি মাকে, মাকে ফোন দিচ্ছি বলতে একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, বলছি দোস্ত তুই একটু আমার বাসায় যা, বাসায় যায় তুই আমার কাপড় চোপড় গুলো পাঠায় দে, দেখি চাকরি টাকরি কোথাও হয় কিনা। আমার বাসায় গেছে, যায় আমার মাকে বলছে যে রেজা কাপড় চোপড় দিতে বলছে। মা বিন্দু মাত্র কষ্ট পায় নাই, কাপড় চোপড় গুছানোর জন্য ব্যস্ত, ফ্রেন্ডকে আপ্যায়ন করাইছে। তো আমার ফ্রেন্ড সাইডে যেয়ে ফোন দিছে, দোস্ত তুই যে বাসা থেকে 33,000 টাকা নিয়ে গেছিস এটা তোর মা কোনো হিসাবই করলো না আমার সাথে, শুধু বললো যে ও যেন গেছে যেন ভালো থাকে, টাকা ইনকাম করতে শিখে। আমার ফ্রেন্ড আমাকে এভাবে বলতেছে, বলছে তোর মতো ছেলে এরকম বাম্মা পাইছে এটা কপাল, অন্য কোন বাম্মা এর জীবন তোকে বাঁচায় রাখতো না। তো ওই ফ্রেন্ডটাকে কাপড় চোপড় গুছাই দিছে। আর মার সাথে কোনটা হয়েছে আমার সেদিন মায়ের সাথে কথা বললাম, মা বলতেছে কি করতেছিস, আমি বললাম মা আমি চাকরি পেয়েছি, কিন্তু সত্যি আমি চাকরি পাই নাই, চাকরি পাবো কিনা সেটাও জানি না, কিন্তু মাকে বলছি হ্যাঁ মা আমি চাকরি পাইছি মোটামুটি ভালো চাকরি। মা বলতেছে মানে অনেক টাকা নষ্ট করছি, তো এখন মনে করেন আমার বাসার যত ঋণ মহাজন যা আছে সব আমাকে শোধ করতে হবে, না হলে আমার বাবাকে, আর আমার বাবার তো এই পজিশনে আসে শোধ করা সম্ভব না, কারণ আমাদের বাড়ি তো গেছে অলরেডি, এখন আমার যেটা শোধ করতে হলে আমাকে করতে হবে, না হলে শোধ করার মতো ওয়ে নাই, আমাকেই করতে হবে। এই জন্য আমার মা বলতেছে যে তোর বেতন কত, আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে মা 12-13,000 টাকা বেতন। বলছে ঠিক আছে ভালোভাবে চাকরি করিস, টাকা পাঠাইস, আমাদের যদি তুই বাপ মা মনে করিস, মানে এত কষ্ট পাইছি সেদিন কথা বলে বুঝাইতে পারবো না এত কষ্ট পাইছি মা সেদিন। তারপর আমাকে বলছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, তুই তো আমারই টাকা নিছিস, তুই তো অন্য কারো নিস নাই, কিন্তু এইভাবে না নিয়ে গিয়ে তুই যদি আমাকে এক বোতল বিষ দিয়ে যেতিস আমি সেটা খাইতে পারতাম, তারপর তুই এই কষ্টটা আমাকে দিছিস কেন, যাই হোক দিছিস তুই, আর কিছু বলবো না, ভালো হ চাকরি বাকরি কর, দোয়া করি তোর জন্য।
এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা, রাইট?
জি।
প্রিয় শ্রোতা, আমরা শুনলাম রেজার জীবনের অপ্রিয় সত্যগুলো। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব সবসময় একটি এক্সপার্ট নির্ভর অনুষ্ঠান, এখানে এক্সপার্ট হিসেবে যোগ দেন বলতে পারি আমরা যে সমাজের সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের খুব সুধীজন থেকে শুরু করে খুব বিশেষজ্ঞ গণ এখানে মতামত প্রদান করে থাকেন। তো আজকে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমরা এ পর্যায়ে তার সঙ্গে একটু ফোনে কথা বলতে চাই, আমরা যোগাযোগ করছি, তিনি কি বলেন এতক্ষণ শোনার পরে, চলুন শোনা যাক। অনুরাগ চাকমা, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
বেসিক্যালি হচ্ছে একটি বক্তব্য, কিন্তু যারা আমরা ক্রিমিনোলজি স্টাডি করি বক্তব্যটা হচ্ছে যে ডাজ দ্য সোসাইটি মেক দ্য ম্যান অর ডাজ দ্য ম্যান মেক দ্য সোসাইটি। তো আমরা কিন্তু ইন জেনারেল যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে সমাজ একটা মানুষকে তৈরি করে, একটা মানুষের যে চিন্তা চেতনা সমাজের স্ট্রাকচারের ভিতরে কিন্তু তৈরি হয়, এবং আমরা যদি দেখি সেই যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে মিশত, হ্যাঁ আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্ত বন্ধু বান্ধবদের কিন্তু একটা রোল সে সময় থাকা উচিত ছিল, যে কিভাবে টাকা নিয়ে আসছো, অন্তত এই প্রশ্নটা তাকে করা উচিত ছিল যে তুমি কিভাবে টাকাটা ম্যানেজ করো, প্রতিদিন যে আমাদের অর্থ খরচ করো। এই জায়গা থেকে ওর বন্ধুদের একটা কিন্তু ভূমিকা ছিল, কিন্তু এই যে সে মিথ্যা কথা বলে ফ্যামিলি থেকে যে টাকা নিত এবং মাঝে মাঝে যে চুরি করত, এই সমস্ত ঘটনাগুলো তাকে কিন্তু অপরাধ প্রবণ করে দিল। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যখন সে চুরি করত তখন তার ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট ভূমিকা প্রয়োজন ছিল, যে তাকে কাউন্সিলিং করা বা কোন একটা সাইকোলজিস্টদের কাছে নিয়ে গিয়ে তাকে মোর অ্যান্ড মোর কাউন্সিলিং করে তার যে প্রবলেম সেটাকে সলিউশন করা। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলির পক্ষ থেকে সেরকম ভূমিকা আদৌ ছিল কিনা সেই প্রশ্নটা আমার কাছে থেকে যাচ্ছে। এবং ফ্যামিলির সাথে তার যে একটা ডিস্টেন্স রয়েছে এটিকে কিভাবে রিডিউস করা যায়, একটা হচ্ছে এই মুহূর্তে তার দরকার, আমি বলবো যে প্রথমত তাকে কাজের মধ্যে দিয়ে ফ্যামিলির প্রতি যে আস্থা এবং বিশ্বাস সেটিকে অর্জন করতে হবে। ওনার প্রথমে দরকার নিজের চরিত্র সংশোধন করা, এবং মানুষ চাইলে কিন্তু পরিবর্তন হতে পারে এবং পরিবর্তনের সুযোগটা যে কোনো ব্যক্তি যে কোনো সময় গ্রহণ করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, সে যখন আত্মপলব্ধি করতে পেরেছে যে একটা বৃদ্ধমাকে কিভাবে তার ছেলে মানে কোঅপারেশন করতেছে, হেল্প করতেছে, এতটুকু দেখে সে যদি বুঝতে পারে যে আমি আমার মাকে এত কষ্ট দিচ্ছি কেন, তাহলে তার ভিতরে যদি আত্মপলব্ধিদের জ্ঞানটা থাকে, আমি বলবো তার অন্তত এইটুকু বুঝতে অসুবিধা হবে না যে কোনটা করলে ভালো হবে এবং কোনটা করলে মন্দ হবে। এই ভালো মন্দির বিচার বিবেচনা যেহেতু তার করার ক্ষমতা আছে, সেহেতু আমি বলবো তার এক্ষুনি কিন্তু চিন্তা করা দরকার যে আসলে আগামী যে বিশাল একটা ভবিষ্যৎ তার সামনে পড়ে রয়েছে, এই ভবিষ্যতে সে নিজেকে কিভাবে দেখতে চায়, এবং এক্ষেত্রে সে পরিবারের কাছে সমাজের কাছে নিজেকে কিভাবে সে তুলে ধরতে চায়। এবং এক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে তার ফ্যামিলির মানুষজন যাতে তাকে বিলিভ করে, এই কিন্তু যে টাকাটা নিয়ে পালিয়ে এসেছে এবং সে এখনো যে মিথ্যা কথা বলছে যে আমি চাকরি করছি, এই সমস্ত অপরাধ করার যে প্রবণতা এইগুলো কিন্তু বাদ দিতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুরাগ চাকমা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদের।
রেজা, আসলে আপনার কিছুই বলার নাই, আপনার যা বলার আপনি তা বলেছেন, এবং এই জায়গাটা থেকে আপনাকে কনফেস করানো, আপনার বাবা মাকে সরি বলা, এটা বললে বলানোই যায়, খুব সহজ। এবং সেটা যে আমাদের শ্রোতারা বিশ্বাস করবে বা আমি যে বিশ্বাস করব তার কোনো যুক্তি নেই। হ্যাঁ, বহুবার আপনি সরি বলেছেন আপনার ফ্যামিলিতে, কিন্তু সেগুলোর কোনো বাস্তব আমরা দেখতে পাইনি। আমরা সেদিনই মনে করব যে আপনি ভালো হয়েছেন, যেদিন সত্যি সত্যি আপনি পারবেন, এবং সেটার জন্য লম্বা সময় ধরে আপনাকে প্রুভ করতে হবে।
আমার করুণ পজিশন ভাই,
এখন আপনার করুণ পজিশন, এবং এই করুণ পজিশনই আপনার বিবেকটা জেগে গিয়েছে আমরা বিশ্বাস করি। যে ভাবেই করেন না কেন, আপনার বয়স এখনো আছে, আপনার মাত্র 21-22 বছর বয়স, আপনি জীবনের সবচেয়ে গোল্ডেন বয়স উপনীত আছেন এই মুহূর্তে। আপনার শরীরে জোর আছে, শক্তি আছে, আপনার ভেতরে যে জিনিসগুলো আপনাকে অমানুষ বানিয়েছে সেগুলোকে যদি দূরে ঠেলে ফেলে দিয়ে আপনি সামনের দিকে এগোতে পারেন, আপনার এই বয়স নিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরা কিছুই বলতে চাই না আপনাকে নিয়ে, আপনার উপর বিশেষ করে কিছু
পরামর্শ চাই ভাই।
পরামর্শ জায়গাটাতে শুধু একটা কথাই বলার আছে, আমাদের লিসনাররা অনেকেই অনেক গালমন্দ করেছে, অনেক কিছু বলেছে, সেগুলো টেক্সট আমরা পড়ব, সেখানে শুধু একটা কথাই আপনাকে বলতে পারি, আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। যে বাবা মাকে আপনি যে পরিমাণ কষ্ট দিয়েছেন তাদের মুখ থেকে যদি আপনি আশীর্বাদ নিতে চান, তাহলে এই যে লম্বা সময়, সেই ছোটবেলার 100 টাকা থেকে শুরু করে আজকে যেই পজিশনে এসে পৌঁছেছেন, সেই সময় পর্যন্ত যতগুলো ধকল দিয়েছেন বাবা মা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে মুখ উজ্জ্বল করবার জন্য, সেই মুখে যতবার আপনি কালিমা দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রুফ করতে হবে যে আপনাকে দুনিয়াতে নিয়ে আসা তাদের ভুল ছিল না। এখন পর্যন্ত তারা জানে যে আপনাকে দুনিয়াতে নিয়ে আসা তাদের জন্য একটা অনেক বড় ভুল, নিশ্চয়ই আপনাকে ধরনের কথা বহুবার তারা বলেছে, এবং সেই জায়গাটা আপনাকে প্রুফ করতে হবে। সেটা যদি আপনি গায়ে গতরে খেটেও আপনি সেটা করেন, সেটা যদি আপনাকে দিনমজুর হয়েও যদি প্রমাণ করতে হয় তাহলে প্রমাণ করতে হবে, এবং সেটা যথেষ্ট সৎ উপায়। সৎ উপায় ছাড়া আপনি যে লাইনে আছেন সেই লাইন দিয়া আপনার সামনে অন্ধকার জগৎ ছাড়ার কিছু নেই, আপনি নিজেই জানেন। সো সেই জায়গাটা থেকে আপনার জন্য আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে সর্বোত্তম পন্থা। সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে যেটা এখন প্রতিজ্ঞা করতে হবে, ধরেন আপনার মা সত্যি সত্যি, তো মানুষ তো মরণশীল, হয়তো একদিন মারা যাবে, এবং মা জীবন দশায় আপনার কাছ থেকে কোনো সুখ পেয়ে যায়নি, এটা যদি আপনার মা মারা যাওয়ার পরে আপনি অনুভব করেন, এবং আপনার মা যদি সত্যি সত্যি সেই অবস্থায় মারা যায়, তাহলে সারাটা জীবন ধরে আপনাকে এই গ্লানি বয়ে বেড়ানিতে হবে যে আপনি আপনার জীবনদশায় আপনার মাকে একদিনের জন্য সুখী করতে পারেননি, আপনি আপনার বাবাকে একদিনের জন্য সুখী করতে পারেননি, আপনার ভাই বোন
আপনার দোষে অপরাধী হয়ে সমাজে মুখ দেখাতে পারছে না। যে ভিটে মাটি বাবার অর্জন, কষ্টের অর্জন, সেটা আপনার জন্য বিক্রি করতে হচ্ছে, আপনার জন্য বন্ধক রাখতে হচ্ছে, এবং তারা আজকে শূন্য প্রায় আপনার আপনার অপরাধের কারণে একের পর এক। এবং অপরাধের পেছনে নারী লিপসা, অপরাধের পেছনে বন্ধু বান্ধবের পেছনে টাকা উড়ানো, অপরাধের পেছনে খামখেয়ালিপনা, এগুলোই তো
জি
একটা পরিবারকে নিঃস্ব এবং শূন্য করে দিয়েছে। যদি এগুলোই হয়ে থাকে তাহলে এই জিনিসগুলোকে আপনার বন্ধ করতে হবে। এটা আপনিও ভালো বোঝেন, আমিও ভালো বুঝি, এবং এই জায়গাটায় কোনো সাজেশন দিয়ে কোনো কিছু কাজ হবে না। আমি শুধু বুঝি এটাই যে আপনি যতটা সুখ আরাম করেছেন এতদিন যাবৎ, 21 বছর পর্যন্ত মানুষের টাকা চুরি করে, সেই জায়গাটার জন্য কষ্ট পাওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। এবং সেটাও যে বললাম, দিন মজুর হলো, মাটি কেটে হলো, রিকশা চালিয়ে হলো, যাই করুক না কেন, দিন শেষে যদি 100 টাকাও আপনার পকেটে আসে সেটাই হালাল টাকা, এবং 100 টাকার নিজের জন্য রাখবেন, সেখান থেকে পরিবারকে সাপোর্ট করবেন। এটা যদি আপনি কাল থেকে পারেন তাহলেই আমরা বিশ্বাস করবো যে আপনি যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি সাকসেস করেছেন। নইলে গল্প শুধুই গল্প, এটাতে বলার কোনো কিছু নেই। তবে এই জায়গাটা গল্প না শুধুমাত্র কাদের জন্য, যারা আজকে শুনলো যাহা বলিব সত্য বলিব, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে, আমাদের পরিবারের ভূমিকা কি। সন্তান যদি একের পর এক ভুল করতে থাকে তাহলে তাকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যান। সন্তান যদি একের পর এক ভুল করতে থাকে তাহলে তাকে লাই দেওয়ার কোনো সুযোগ নেই। একবার বলুন, দুবার বলুন, তিনবার বলুন, শাস্তির মাত্রা বাড়িয়ে দিন। সন্তান যদি একের পর এক ভুল বা অপরাধ করতে থাকে তাকে এমন অবস্থার মধ্যে নিয়ে যান যে ভুল থেকে সে যেন বের হয়ে আসতে পারে। এবং সন্তান ছোটবেলায় কাদের সাথে মিশছে, সন্তান ছোটবেলায় কেন রেজাল্ট খারাপ করছে, সে ব্যাপারে যথেষ্ট টেক কেয়ার করুন। কারণ পরিবারের মধ্যে থেকেই একজন অপরাধীর জন্ম হচ্ছে, এবং সেই পরিবার যদি তাকে সেখানে কিওর না করতে পারে, সমাজ তো আরো অনেক বড় জায়গা, সেখানে সে কিওর কোনোভাবেই হবে না। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং এর পরে ফিরে এসে SMS গুলো পড়ব, কমেন্টস গুলো পড়ব, এবং এই কমেন্টের এগেনিস্টে আমাদের অতিথি যিনি আছেন তার কি বলার আছে সেটা আমরা জানব। ফিরছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুকে, ইমেইলে, এবং একই সাথে আমাদেরকে অনেকে টেক্সট করেছেন। রেজার অপ্রিয় সত্যগুলো জানার পরে আমরা কয়েকটি কমেন্টস পড়তে চাই। নীল আকাশ লিখেছে, রেজা তুমি অল্প বয়সে অনেকগুলো খারাপ কাজ করে ফেলেছো, বাবা মাকে কষ্ট দেওয়া তোমার একদমই উচিত হয়নি। তারিন তাবাসুম লিখেছে, রেজার কারণে অনেকগুলো মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেনে নেওয়া যায় না। মনির হোসেন লিখেছে, রেজার জীবনে ঘটে যাওয়া এইসব ঘটনার মূল কারণ সে অবাধ্য ছিল, যে কারণে বাবা মার শাসন সে মানত না। মেঘরুদ্দুল লিখেছে, যে বাবা মা রেজাকে এত ভালোবাসে তাদের বারবার বেইমানি করে সে মহা ভুল করেছে, তুমি কি পারবে বাবা মায়ের ঋণ শোধ করতে। সীমান্তের সীমা লিখেছে, শিক্ষক হলেন গুরুজন, তাদের সাথে খারাপ আচরণের জন্যই রেজার লেখাপড়া হয়নি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও রেজা। আব্বাস আলী লিখেছে, রেজার খারাপ বন্ধুদের পরামর্শেই সে বেশি অন্যায় করেছে, সবার উচিত খারাপ সঙ্গ ত্যাগ করা। একলা পথিক লিখেছে, নিজ পরিবার এবং সব আত্মীয়দের বাড়িতে রেজা যেভাবে চুরি করেছে তাকে ওভাবে বিশ্বাস করা কঠিন, এখনো যে সঠিকভাবে সে সঠিক পথে ফিরে আসতে পারবে সেটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। শরদ দাস লিখেছে, রেজা তুমি তোমার বাবা মাকে ঠকিয়েছ তাই অন্য লোকে তোমাকে ঠকিয়েছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না, কথাটা মনে রেখো। রূপবতী রূপা লিখেছে, ভবিষ্যতেও রেজার যে কোনো অন্যায় করবে না তার গ্যারান্টি কে দেবে, রেজার ভালো হবার উপায় কি। শমসের উদ্দিন লিখেছে, অনেক হয়েছে রেজা, এবার থামো, সব অন্যায় ছেড়ে নিজেকে বাবা মায়ের যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলো। তো শ্রোতাদের কথা তো আপনি শুনলেন, আপনার কি বলার আছে?
বলার তেমন কিছু নাই, কারণ আমি আমার মা বাবাকে সরি বলতে চাই, সেটা সব থেকে বড় বিষয়। আর সবার কাছ থেকে আমি দোয়া চাই, যা করছি আমি ভুল করছি, আমার মতো যেন কেউ না করে এরকম।
আপনি বাবা মার কাছে তো বহুবার ক্ষমা চেয়েছেন।
আমি এবার লাস্ট ক্ষমা চাইবো।
লাস্ট ক্ষমাও আপনি বহুবার চেয়েছেন?
জি, এটা আমার জীবনের শেষ ক্ষমা, জি ক্ষমাটা আমি চাই।
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আমরা সবাই আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু আপনি নিজের উপরে বিশ্বাস হারাবেন না। এবং একই সাথে একটা জিনিস, আপনি শুধু বাবা মার কাছে ক্ষমা চাইলে হবে না, একটা কথা আছে আমাদের ধর্মে, সেটা হচ্ছে যে বাবার মনে কষ্ট দিলে, মার মনে কষ্ট দিলে আল্লাহর আলোস পর্যন্ত কেঁপে যায়।
জি
হ্যাঁ, তো সেই আলোস তো আপনি বহুবার কাঁপিয়েছেন, আপনার সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চাওয়া উচিত। এবং আপনি ইমিডিয়েটলি দরকার হলে একজন মাওলানার কাউন্সিলিং নেন, একজন মানসিক রোগীর কাছে যান, একটু তাকে দেখার চেষ্টা করেন, সেই লোকটাকে দেখে আপনার এই উপলব্ধিটা জেগেছে। এই ফুটপাতে যারা কাজ করে, ঢাকা শহরের অনেক ফুটপাতে কাজ করে, এই মানুষগুলো হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টার ওদের মধ্যে দাঁড়িয়ে থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সাগুলো রোজগার করে সেই পয়সাগুলো সৎ পয়সা। এই সৎ পয়সাগুলো নিয়ে তারা পরিবার চালাচ্ছে, হয়তো ওই পরিবারে কোনো অসুস্থ মা আছে, হয়তো পরিবারে একজন প্রতিবন্ধী শিশু বড় হচ্ছে, হ্যাঁ এরা সৎ পথে রোজগার করছে, দে আর রিয়েলি হ্যাপি। আমার মনে আছে আমি কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে শুটকির আড়তে আমার একটা আমার কর্মক্ষেত্র করার একটা সুযোগ হয়েছিল, শুটকির আড়ত, শুটকি যেখানে শুকায়, সেখানে আমি সেখানে নামার পরে পাঁচ মিনিট মানে থাকতে পারিনি, এতটা দুর্গন্ধ লেগেছে আমার কাছে। এবং সেখানে কিন্তু মানুষ বসবাস করে, ওরা ওখানে কাজ করে, ওই মানুষগুলোর মুখে আমি যে হাসি দেখেছিলাম, আমি ঢাকা শহরে বহুদিন যাবৎ আছি, আমি ঢাকা শহরের মানুষজনের মুখে অতটা হাসি দেখি না। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এই শহরের মানুষের চাইতে ওই ওই প্রত্যন্তলে সমুদ্রের পাড়ে বড় হওয়া, হ্যাঁ ঘূর্ণিঝড় টুর্নিঝড় সবকিছু মাথায় নিয়ে বড় হওয়া এবং এত ছোট কাজ করা মানুষগুলো অনেক হ্যাপি, সৎপোষে রোজগার করে তারা। মানুষের সুখী হবার জন্য আপনি যে বড় বড় ফ্যাশনের কথা বললেন না, আপনি এখনো ফ্যাশন করেন, আপনার বুকে যে সানগ্লাসটা বা আপনি যে টি শার্ট পরে আছেন সেগুলো ফ্যাশনের একটা পার্ট আমি দেখতে পাচ্ছি, মাত্র চার দিন আগে উপলব্ধি হয়েছে, তো পরিবর্তন তেমন কিছু আসেনি। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে মানুষের সুখী হওয়ার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি সৎ ভাবে দু টাকা রোজগার করে নিয়ে আপনার মার হাতে তুলে দিয়ে যদি বলেন যে মা আমি আজকের পর থেকে সৎ হয়ে গেছি, আমি আর কোনোদিন অপরাধ করবো না, আপনার মা যদি বিলিভ করে আপনাকে হাসে, তাহলে সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া যাবে। সেই উপলব্ধিটা যদি আপনার কোনোদিন না হয়, তাহলে আপনি কোনোদিন আপনি ভালো হতে পারবেন না। এই যে অথয়ের কথা বললেন, অথয় যদি শেষ পর্যন্ত জেনে যায় যে আপনি হচ্ছেন সেই মানুষটা, যে মানুষটার কোনো এথিক্স নাই, বিলিভস নাই, আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে, অথয় আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সো নোবডি উইল রিসিভ ইউ, কেউ আপনাকে রিসিভ করবে না, একটা সময় আপনি ডিলিট হয়ে যাবেন। আমি কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে যা বলিব সত্য বলিব, আপনি বলে গেলেন কালকে থেকে আপনি ভালো হয়ে যাবেন। আই নেভার বিলিভ দ্যাট,
আমি ভালো হব।
কিন্তু
ভালো
হতে চান আপনি, সেই চাওয়ার জায়গাটাতে আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা বিশ্বাস করি সত্যি সত্যি আপনি ভালো হবেন, হবেন বলে আপনি যাহা বলিব সত্য বলিব এসেছি আজকে সবকিছু স্বীকার করেছেন। হ্যাঁ নইলে আপনিও এক সময় নিজের প্রতি এক ধরনের ঘৃণা জন্মাবে এবং দেখা যাবে যে নিজেকে হয়তো বা দুনিয়া থেকে সরিয়ে ফেলার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছেন। আমি শুধু আপনাকে বলি যে এখন এই যে বাইশ বছর বয়সে আপনার মধ্যে উপলব্ধি হয়েছে, সেটাই হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ গোল্ডেন মোমেন্ট। এই বাইশ বছর শরীরে তাগত আছে, শক্তি আছে, দরকার হলে দিনমজুর হন, হয়ে রোজগার করেন, সৎ উপায়ে রোজগার করেন। বেস্ট অফ লাক, দোয়া থাকবে আপনার জন্য।
থ্যাংক ইউ ভাইয়া।
আর কিছু বলার আছে আমাদের লিসনারদের, আর কিছু বলতে চান আপনি শেষে?
সবাই যেন আমার জন্য দোয়া করে, আর যারা খারাপ ভাবছে যেন ক্ষমা করে দেয় আমাকে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি রেজার জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আমরা বারবারই একটা কথা বলতে চাই এখানে, যে আপনারা সবাই রেজাকে উপদেশ দিয়েছেন, রেজাকে নিয়ে বলেছেন, রেজা আমাদের অনুষ্ঠানের একটা সাবজেক্ট মাত্র, কিন্তু এই রেজাকে সৎ করা কিংবা রেজাকে রেজার জীবনে পূর্ণ বই নিয়ে আসা, এটা আমাদের উদ্দেশ্য নয়। রেজাকে আমরা ফোকাস করে একটা কথাই বলতে চেয়েছি এবং সবসময় যাহা বলিব সত্য বলিবতে বলি, সেটা হচ্ছে এরকম একজন অপরাধী আপনি হবেন কিনা, এরকম ভুল আপনি করবেন কিনা, এরকম অপরাধীদের মতো জীবনকে দুর্বিষহ করে তুলবেন কিনা। এবং সেই প্রশ্নের উত্তর যদি হয়ে থাকে না, তাহলেই আমরা বলতে পারি আমাদের যাহা বলিব সত্য বলিব সার্থক। রেজাকে সংশোধন করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনটা যেন রেজার মতো না হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন কোনো অপরাধী না হন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনে যেন রেজার মতো কোনো ভুল না হয়, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে চিঠি লিখে আমাদেরকে মেইল করে অনেকেই অপরাধ স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন সালমান মাহমুদ, যিনি চিঠি লিখেছিলেন। আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করবার আগে তার সেই চিঠিটি শুনব আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী, প্রায় বিভিন্ন মিছিল, মিটিং এবং হরতাল কর্মসূচিতে অংশগ্রহণ করি। প্রত্যেক কর্মসূচিতেই আমাদের প্রতি কিছু নির্দেশ থাকে। একবার একটি হরতালে পিকেটিং করার দায়িত্ব পড়ে, একবার একটি হরতালে পিকেটিং করার দায়িত্ব পড়ে আমার উপর। হরতালের দিন সকালে আমরা পিকেটিং স্পটে অবস্থান নেই, সেখানে পুলিশের উপস্থিতি না থাকায় আমরা একটি বাসের উপর হামলা চালাই। আমরা যখন বাসে ইট চুড়ে মারছিলাম, তখন অধিকাংশ যাত্রী বের হয়ে যেতে পারলেও একজন বয়স্ক নারী আটকে যায়। ঠিক তখনই আমার ছোড়া একটা ইট তার মাথায় লাগে এবং তার মাথা ফেটে রক্ত বের হয়। এর মধ্যে পুলিশ চলে এলে আমরা সেখান থেকে সরে পড়ি। আজ অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য আজ আমি খুবই অনুতপ্ত।
বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সালমান মাহমুদ। আপনার জীবনের যে উপলব্ধি সেটা অবশ্যই লাখো মনে ছড়িয়ে যাক এবং আপনার জীবনেও সেটা পাকাপোক্ত হয়ে আসন গারুক, এই প্রত্যাশা করছি। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার আবারও কথা হবে, আবারও হ্যালো বলবো যাহা বলিব সত্য বলিব থেকে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আমার টিম, আর জে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং সর্বোপরি আমি আর জে কিবরিয়ার পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। This track was downloaded from FusionBD.com.